exclusively on FusionBD.com.
নতুন বছর আসতে না আসতেই শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমাদের গর্বের মাস। সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি, আর একই সাথে বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের। বন্ধু, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, আর যে কথা শিল্পীর কথাই মুখর হয়ে ওঠে স্টুডিও, পূর্ণতা পায় এই অনুষ্ঠান, এবং যাকে একটু দেখবার জন্য, কাছ থেকে একটু ছুঁয়ে দেখার জন্য, একটু ছুঁয়ে দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বন্ধুরা ছুটে আসেন, যে অসাধারণ ব্যক্তিত্ব কে কাছে পাবার জন্য, সেই গুরু হিতেশ্রাম আছেন। কথা বলবেন একটু পরেই, বন্ধু চলে আসবেন স্টুডিওতে, সো চিন্তা করার একদমই কারণ নেই। আর আপনাকে বলে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে ফেসবুকে, এবং কমেন্ট করতে থাকবেন, লাইক করতে থাকবেন এবং শেয়ার করবেন পোস্টটিকে, আরো সমৃদ্ধ করবেন আমাদের এই পেজে। সবকিছু জানিয়ে দিচ্ছি একে একে। সো ফার্স্টে ফেসবুকের কথাই বলতে চাই, কিভাবে খুঁজে পাবেন আমাদের পেজটি, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, দ্যাট ইজ DHAKA ঢাকা স্পেস দিয়ে এফএম স্পেস দিয়ে 90.4 লিখে সার্চ করলে ঢাকা এফএম এর অনেক পেজ আসবে। বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকের পরিমাণ হচ্ছে 2,11,000 প্লাস, এক্স্যাক্টলি সেই পেজটিতেই আপনি লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন সব সময় বন্ধু। আর এই পেজে লাইক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রামের, বিশেষ করে ভালোবাসার বাংলাদেশের আপডেট আপনি জানতে পারবেন, কখন কোথায় কি ইভেন্ট হচ্ছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি একেবারে আপডেটেড থাকবেন। তো বন্ধু প্লিজ পেজে লাইক দিন এবং আমাদের সাথে থাকুন সব সময়। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ফেসবুকের ফ্যান পেজে এই পেজটিতেই ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করে দেব, তো সেখানে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি করে। এবং গত 3 সপ্তাহ ধরে আমরা কিন্তু যারা বেশি শেয়ার করছেন তাদেরকে আসলে ফোন করা হচ্ছে না, তো আজকে আমরা কিন্তু 3টা বন্ধুকেই ফোন করব এবং অবশ্যই তারা সুযোগ পাবেন কথা বলার গুরু হিতেশ্রামের সাথে। তো অপেক্ষায় আছেন বন্ধুরা নিশ্চয়ই। তো আপনি কিন্তু পোস্ট আপলোড করবার সাথে সাথে বন্ধু শেয়ার করতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক কিছু করবেন। আর বন্ধু শুরু হয়ে গেল তো বইমেলা, তাই না? অমর একুশে বইমেলা, এবং এই 21-এর বইমেলায় কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশের বইও বের হয়েছে। যেটা বলছিলাম গত অনুষ্ঠানেও, সেটা হচ্ছে যে ঢাকা এফএম সম্পাদনা পরিষদের প্রথম বই ভালোবাসা বাংলাদেশ পার্ট 1, যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয়, প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। আমাদের ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে প্রচারিত অসংখ্য গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম আপনাদের হাতে। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধু। আর এই বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। অমর একুশে বইমেলা 2017-তে বর্ণপ্রকাশের স্টল নম্বর হচ্ছে 212। আর ঘরে বসে যদি আপনি বইটি পেতে চান তাহলে ডায়াল করুন 16297 অথবা 01840521797। ফার্মগেট, ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসেও বইটি পাওয়া যাবে। এবং খুলনার বন্ধুদের জন্য সুখবর, সেটি হচ্ছে খুলনা বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নম্বর 77। বন্ধুরা খুলনা বইমেলা থেকেও আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। আর কি দেরি না করে আপনি বইমেলায় চলে আসুন এবং আমাদের এই বইটি সংগ্রহ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধু। আর যারা মাত্র আমাদেরকে জয়েন করলেন তাদেরকে বলছি আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের অনুষ্ঠান শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে। আপনারা কানেক্টে যাচ্ছেন আমাদের সাথে সেটা বুঝতেই পারছি, অনেকভাবে মন থেকে প্রাণ থেকে একেবারে অনুভব করতে পারছি। সো বন্ধু আপনাকে জানিয়ে দিতে চাই কিভাবে আপনি কানেক্টেড হবেন ফেসবুকে, আরও একবার বলছি, সেটা হচ্ছে মোবাইল থেকেও আপনি যেতে পারেন, এবং যারা পিসিতে আছেন বা ল্যাপটপে আছেন সেখান থেকে যেতে পারেন। এনিওয়ে ব্রাউজ আপনি যেখান থেকেই করেন না কেন, আপনি আপনার ফেসবুক প্রোফাইল সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4 লিখে সার্চ করলে ঢাকা এফএম এর অনেকগুলো পেজ আসবে। বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,11,000 প্লাস। সো বন্ধু যাচ্ছি এই মুহূর্তে একটি বিরতিতে, ফিরছি যখন তখন অনেক কিছু থাকছে এবং যা যা থাকছে তা এখন বলবো না।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
শত রঙে রঙিয়ে দাও নিজের জীবন, দু হাতে ছুঁয়ে দাও
জীবন যখন ডাকে। তাকে তোমাকে কাছে টেনে নাও দু হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক স্পেশালি আন্ডার আর্মস এর জন্য ফর স্মুথ আর আন্ডার আর্মস সহজে যে কোনো সময়। জীবন যখন ডাকে তোমাকে কাছে টেনে নাও দু হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক স্পেশালি আন্ডার আর্মস এর জন্য ফর স্মুথ আর আন্ডার আর্মস সহজে যে কোনো সময়। জীবন যখন ডাকে তোমাকে কাছে টেনে নাও দু হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক স্পেশালি আন্ডার আর্মস এর জন্য ফর স্মুথ আর আন্ডার আর্মস সহজে যে কোনো সময়। জীবন যখন ডাকে তোমাকে কাছে টেনে নাও দু হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক স্পেশালি আন্ডার আর্মস এর জন্য ফর স্মুথ আর আন্ডার আর্মস সহজে যে কোনো সময়।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
এক্স্যাক্টলি ফিরে এলাম বন্ধুরা আপনারই কাছে, আপনারই টানে, আপনারই ভালোবাসায়। আর শুনছেন আপনি এই মুহূর্তে ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের অনুষ্ঠান শুনছেন আপনি ঢাকা FM 90.4 থেকে। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, আছে ঘড়িটাও বলে দিচ্ছি, সময় এখন ঠিক রাত 11:11। অনেকটা সময় আছে বন্ধু আপনার সাথে কথা বলবার জন্য এবং আপনার কথা শুনবার জন্য। এবং আজকেও কিন্তু অতিথি বন্ধু আছেন আমাদের সাথে, আপনাদের সাথে। অতিথি বন্ধুর পোস্ট, অতিথি বন্ধুর ফটোগ্রাফ আমরা একটু পরেই আপলোড করে দিব আমাদের ফেসবুকের ফ্যান পেজ। ও হ্যাঁ, আপনার জন্য বলতে চাই ফেসবুকের ফ্যান পেজের কিভাবে খুঁজে পাবেন, মানে লিঙ্কটি বলছি ফার্স্টে, সেটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm। দেন আপনি যেভাবে খুঁজবেন সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM 90.4। লিখে সার্চ করলে অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,11,000 প্লাস। বন্ধু সেই পেজে আপনি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময়, আমাদের সমস্ত আপডেট পেতে আমাদের সাথে থাকুন, আমাদের এই পেজকে, আমাদের পেজকে আপনার পেজ বানিয়ে আমাদের সাথেই থাকুন সব সময়। এবং এই পেজে একটু পরে কিন্তু আমরা আমাদের পোস্ট আপলোড করব ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে, সেখানটিতে আপনি কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অনেক করে। এবং যে বন্ধুটি আজকে আমাদের এই পোস্ট শেয়ার করবেন সব থেকে বেশি, সেই বন্ধুটি আগামী সপ্তাহে সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে কথা বলবার। আর বন্ধু আমরা কিন্তু খুব সফলভাবে ঢাকায় সম্পূর্ণ করেছি আমাদের শীত বস্ত্র কর্মসূচি, ওকে, শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। এবং ঢাকার বাইরেও কিন্তু আমরা সেই বিতরণ শুরু করেছি এবং এর ধারাবাহিকতায় রাজশাহীতে কিন্তু চলছে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। তো তারই কিছু আপডেট আমরা অবশ্যই দিব, গুরু হিতেশ্রাম আসলে তার মাধ্যমেই আমরা সেই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিব অন এয়ারে। তো বন্ধু সাথেই আছি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে, কিন্তু ফিরছি একটু পরে না, ফেরার আগে আবারও আপনাকে সেই কথাটি বলবো, সেটি হচ্ছে বই মেলাতে কিন্তু আমাদের বই বের হয়ে গেছে ভালোবাসার বাংলাদেশের। তো সেই ব্যাপারটি আরো একবার আপনার সাথে শেয়ার করতে চাই এবং সেটি হচ্ছে ঢাকা FM সম্পাদনা পরিষদের প্রথম বই ভালোবাসার বাংলাদেশ পার্ট 1, যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয়, প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই এবং আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। এবং আমাদের ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে প্রচারিত অসংখ্য গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম আপনাদের হাতে, আশা করি আপনাদের ভালো লাগবে বইটি। বন্ধু বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ অমর একুশে বইমেলা 2017-তে। বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212 এবং ঘরে বসে যদি আপনি বইটি পেতে চান তাহলে ডায়াল করুন 16297 অথবা 01840521797। এবং ফার্মগেট, ইউসিসি বুক হাউস ও নীলক্ষেত নাহার বুক হাউসেও বইটি পাওয়া যাবে। এবং খুলনার বন্ধুদের জন্য সুখবর হচ্ছে এটি যে খুলনা বইমেলাতেও বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77। তো বন্ধুরা খুলনা বইমেলা থেকেও কিন্তু আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। আর ভালোবাসার বাংলাদেশের যদি রিভিউ আপনি পেতে চান বন্ধু তাহলে আপনি ভিজিট করবেন www.newsbangladesh.com এ। আর আপনি আপনার সমস্ত আপডেট, আপনার ভালো লাগা, ভালোবাসা, কাকে কি ভালোবাসা সবকিছু কথা পৌঁছে দিতে হবে সবকিছুই আপনি আমাদেরকে জানাবেন কমেন্টে, যে পোস্টে আমরা একটু পরে আপলোড করব ভালোবাসার বাংলাদেশের ফেসবুকে ফ্যান পেজে, সেখানটিতে আপনি পৌঁছে দেবেন। ওকে, যাচ্ছি ফিরছি একটু পরে।
ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং। বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
We are growing up with music.
Super hit songs.
বরিশাল, খুলনা, কক্সবাজার এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে।
Country's one and only full HD FM station, Dhaka FM 90.4, My City, My Tune.
Twing, 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 twing.
Itse holei real orange, tring, tring, shade, twing,
twing, twing, twing.
Fire elam, avaru, twing, break theke. ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং স্বাদে টুইং টুইং টুইং।
ঢাকা এফএম বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক।
Music, music,
music, Superhit
songs. Chaturam,
Rajshahi,
Silet,
Bogura,
Rangpur, Moyomoshingho,
Borishal,
Khulna,
Cox Bazar, ebong Dhaka shoho somogro desh jure. Country's one and only full HD FM station, Dhaka FM 90.4, My City, My Tune.
Twing, 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 twing.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং স্বাদে টুইং
টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। এক্স্যাক্টলি ফ্রেন্ডস, ফিরে এসেছি আবারও আপনাদের কাছে। শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ এবং আমাদের অনুষ্ঠান শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা আছি আপনার সাথে এবং স্টুডিওতে আছে অনেক বন্ধু। আছেন গুরুয়েতে শাম, আছেন আজকের আমাদের অতিথি বন্ধু এবং আরো অনেক বন্ধুরাও যুক্ত হয়েছেন আমাদের সাথে স্টুডিওতে। সো বন্ধু, আপনিও নিশ্চয়ই যুক্ত হচ্ছেন আমাদের সাথে অন এয়ার থেকে, না হলেও আপনি অনলাইন থেকে যুক্ত হচ্ছেন এবং ইন্টারনেটে ব্রাউজ করে আমাদের ফেসবুক পেজে এসেছেন। সো যারা এখনো আসেনি তাদের জন্য জানিয়ে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে ফেসবুকের ফ্যান পেজে। সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4 এবং লিখে সার্চ করলেই যে পেজে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,11,000 প্লাস, সেই পেজটিকেই বেছে নেবেন এবং লাইক করবেন। এবং অলরেডি আমরা ভালোবাসা বাংলাদেশের পোস্ট আপলোড করে দিয়েছি এবং আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ আছে, তো সেখান থেকে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। এবং যে বন্ধুটি আজকে সর্বাধিক শেয়ার করবেন সেই বন্ধুটি কিন্তু সুযোগ পাবেন আগামী সপ্তাহে গুরু হিতেশনের সাথে কথা বলার। তো বন্ধু, একদমই আর কথা বাড়াতে চাই না, আমি চলে যাচ্ছি।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে ব্রেক পড়ছে হচ্ছে ফু দিচ্ছিলাম মাইক্রোফোনের মধ্যে।
ওকে,
মানে যে একটা পোকাই তো না, কি পোকা জানো, কি পোকা, আই ডোন্ট নো, ফু দিয়ে তাড়াচ্ছি। আবার আমার গালে পড়তে দেখতেছিস কিনা?
আমি দেখতে পাচ্ছি।
আমি এত বর্ণনা দিচ্ছি কেন বলতো? বর্ণনা দিচ্ছি এই কারণে, এটা তোর ভিজুয়াল মিডিয়া না, এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এটা পিপুল কে জানানোর জন্য।
এক্স্যাক্টলি,
এটা মানে কি জানিস, আমরা মানুষ হিসেবে ডিস্ট্রাক্ট কত সহজে হতে পারে, এই যে কত রকম দোয়া কালাম পড়ে বসি যাতে করে অনেক মিষ্টি করে অনেক চমৎকার ভাবে আমার এই কথাগুলো পৌঁছে দিতে পারি আমার লিসেনারদের কাছে।
এবং সেটা হয়ও, যাইও,
কিন্তু দেখ একটা সামান্য পোকা যার অস্তিত্ব একেবারে নাই বললেই চলে কি দারুণ ভাবে আমাকে ডিস্ট্রাক্ট করে ফেললো।
মনে হয় না পারবে করতে।
ওকে, দা লাস্ট টাইম, এবং এর জন্য দরকার তোর সেই এনার্জি মেশিন। মেঘলা, 1 2 3 গো, ওয়ান মোর টাইম মেঘলা, the very last one. Exactly, তুই যদি এতবার পারিস একই মাত্রায় একই ভাবে হাসতে এভাবে, আমি কেন নয়। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ তারে বুকের মাঝে ধারণ করি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, কানে কানে শুনিয়ে যায় কে সে বাণী, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর অন্তঃস্থলে কতটার মধ্যে কতখানি চাপ দিলে অন্তরের সত্যি ভেতরে ঢুকে যাওয়া যায় আমার জানা না। এবার যেতে চাই আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য, একটা সামান্য একটা প্রোগ্রাম এ ভালোবাসার বাংলাদেশ অসামান্য করে তুলেছেন আপনাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে। ঢাকা এফএম 90.4 একটি জেনারেলেট একটি চ্যানেল যার নেটওয়ার্ক পুরো বাংলাদেশ ব্যাপী, যা পৌঁছে গেছে বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে। এই অনুষ্ঠানের ভেতর দিয়ে শীত বস্ত্র বিতরণের যে কর্মযজ্ঞে আমরা নেমেছিলাম, স্রষ্টার অশেষ কৃপায় খুব চমৎকার ভাবে এই এই কার্যক্রমকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। আমরা এতদিন ধরে ঢাকা, রাজশাহী, রংপুর সহ প্রত্যন্ত অঞ্চলে আমরা এই কাপড়গুলো পৌঁছে দেওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম করে চলেছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা বিভিন্ন সময়ে যে শীতবস্ত্র আপনাদেরই পাঠানো, শীতবস্ত্র আপনাদেরই হাত ধরে পৌঁছে দিয়েছি এই শীতার্ত মানুষগুলোর কাছে। ঢাকাতে নিরবিচ্ছিন্নভাবে চার দিন চার রাত এই কাপড় পৌঁছে দেওয়ার কাজ আমরা করেছি। দেন ফাইনালি আমরা এখন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছি। এবং যারা কন্ট্রিবিউট করেছে, যারা আমাদের সাথে থেকেছে, তারা সবসময় আমাদের কাছে এসেছে, তাদেরকে নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি বারংবার। একজন ছিল না পিরোজপুরের, ওর নামটা যেন কি, আরিফ, পিরোজপুরের আরিফ। একেবারেই হঠাৎ করে দুই দুইজন কাছের মানুষ পৃথিবী থেকে তার চলে যাওয়া এবং একরকম বিনা নোটিশে সে ফিরে চলে যায় পিরোজপুরে। মিস করেছিলাম তোমাকে, ফোনও করেছিলাম স্টুডিও থেকে, এবং আজ আবার ফিরে এসেছো। তুমি একটু কথা বলো আমার সাথে প্লিজ, একটু স্টুডিওতে একটু মাইক্রোফোনের সামনে আসো। আরিফ, কি হয়েছিল ভাই?
জি স্যার, আমি তো দুদিন ধরে ফ্রেমে শীতবস্ত্র বিতরণ করেছিলাম, তার জন্য ভোরবেলা বিতরণ করে বাসায় গেছি, অফিসে গেছি 9টা বাজে, 9:30 দিকে ফোন আসছে আমার দাদি মারা গেছে। দাদিকে নিয়ে সবাই, ফ্যামিলির সবাই ব্যস্ত ছিল। তারপরে দাফন নিয়ে 12:30 দিকে দাফন করতে নিয়েছে, তার 10 মিনিট পরে ফুপু মারা গেছে। তা নিয়ে খুবই আমাদের ফ্যামিলি একটু ইয়ে হয়ে গেছে আর কি। তার জন্য আমি এখানে ছিলাম, এখানে আমার থাকার দরকার ছিল কিন্তু আমি গুরু থাকতে পারিনি। এই কিন্তু আমার খুবই ভালো লাগছে, কিন্তু শীতবস্ত্র গরিব দুঃখী মানুষ ঢাকা শহরে কত জায়গায় ফুটপাতে এখানে ওখানে ঘুমায়, কিন্তু শীতের কাপড় নাই, কিছু নাই, কিন্তু আমারও খুব খারাপ লাগছে। কিন্তু আমি গুরু সত্য কথা, আমি কিন্তু এখানে আরো 2 বছর আগে আমি ঈদের সময় কাপড় চোপড় দিয়ে গেছি, 9 পিস কাপড়, 4টি প্যান্ট এবং 5টি শার্ট
আমরা প্ল্যান করেছিলাম তখন, যে পথ শিশুদের কাউকে
ঈদের সময় বিক্রি, ঈদের সময় আর কি বিতরণ করার জন্য আমি দিয়ে গেছিলাম। কিন্তু আমি আগে যখন যে সময় মনে পড়ে যে কোন ছেলে ভলান্টিয়ার দরকার, কিন্তু আমি অপ্রাণ চেষ্টা করব আপনাদের মাঝে থাকতে। আমি হয়তো টাকা পয়সা দিয়ে কিছু না করতে পারি, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে, শরীর দিয়ে, রক্ত দিয়ে আপনাদের মাঝে আমি থাকবো।
এইভাবে এইভাবে পাশে থাকো। জসিম আছে সাথে, মিজান রাইট, এবং নূর মোহাম্মদ। থ্যাংক ইউ, তোমরা তো বারো প্রায় আমি তোমার সাথে ইন্টারঅ্যাক্ট হয় স্টুডিওতে, কথা হয়, এভাবেই সাথে থেকো। আমি ও কি যেন পথের মাঝে পড়ে থাকি, কি যেন ধুলি মাখা মাটির মানুষ, ধুলায় পড়ে রই, ধুলো ধুলি ধুয়ে তুলে নেবে এমন মানুষ কই? সেই সে ছেলে যে যার মায়ের দেওয়া সে নকশিকাথা, যে নকশিকাথাকে স্পর্শ করলে মায়ের পা যেন ছুঁয়ে দেখা যায়, সেই সেই ছেলে যে স্বভাব কবি, চাইলেই অনবরত এরকম কবিতা লিখতে পারে। ভেতরে কি পেটের মধ্যে গুড়গুড় করে না, কেমন হয়? মানে যখন ভালো কিছু মানুষের মাথা দিয়ে বের হয় তখন পেটের অনুভূতিটা কেমন থাকে? হানিফ দেওয়ান আপনার নাম, রাইট? হানিফ, কি হয় ভেতরে, গুড়গুড় করে পেটের মধ্যে? গুড়গুড় বললেন না গুরু বললেন?
গুরু,
গুরু গুড়গুড় করে পেটের মধ্যে,
গুড়গুড়। মানে বিষয়টা হচ্ছে কি,
এই যে লাইনটা যখন বের হয়েছিল তখন কি হয়েছিল, গুড়গুড় করতেছিল পেটের ভিতরে?
আমি যখন চিন্তাই করি,
আপনি তো স্বভাব কবি, যখন যা মনে করেন যেহেনে দাঁড়ায় থাকেন সেহেনই কবিতা শুরু হয়ে যায়। ধুলো মাখা
মাটির মানুষ, পথেই পড়ে রই, ধুলি দিয়ে তুলে নেবে এমন মানুষ কই?
হানিফ দেওয়ান এভাবেই ভালো থাকেন।
জি, আমি তো দীর্ঘদিন ধরে
হানিফ দেওয়ানের কিন্তু
ঘরে পরে আর চরে, মাঝারে বাজারে দরবারে, ঘাত প্রতিঘাত হয়রানি পেশানি, লাঞ্ছিতে গঞ্চিত অপমান অবদস্ত সহ্য করে, ধৈর্য ধারণ করে আজ এসেছে আপনার তরে কিছু চাওয়ার জন্য।
আমার তো দেখেন, আমি তো আরেক ফকির, মানে কোন ইকোনমিক কন্ট্রিবিউশন করার ক্ষমতা আমার নাই।
যদি ওনার এখন কি চাওয়ার আছে গুরু, তবু একটু
আমি আপনার এই প্রতিভার কথা মানুষের কাছে হয়তো পৌঁছে দিতে পারি, আপনার মানুষের প্রতি ভালোবাসার কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই যে আপনার মতো মানুষের হাত যে প্রচন্ড রকমের কষ্টে থাকে প্রতি মুহূর্তে, যাকে যুদ্ধ করে চলে যেতে হচ্ছে পেটের খাবার যোগানের জন্য,
আমার জীবন দশায় কি করেছি সেটা যদি শোনেন, সেটা হচ্ছে আমি কৃষক, কারিগর, কুলি কামলা, দিনমজুর, আদম গাড়ি চালক, রিক্সাওয়ালা, এরপর আমার জীবন জীবিকা নির্ভর।
এবং হানিফ দেওয়ান এত কিছুকে পেছন ফেলে দিয়ে তারপর আপনার এই সৃজনশীলতার এই মানসিকতাকে আপনি জিয়ে রেখেছেন, আমার অনেক ভালো লাগে আপনাকে,
ঈশ্বরের দান,
এবং আপনাকে আমার অনেক পছন্দ,
আপনাদের দোয়া।
আপনারই লেখা এই কবিতা, আমি ছিলাম নদীর ঘাটে বসে, বাতাসে আছড়ে আছড়ে ঢেউ আসে, তরতরঙ্গে লাগছে আমার গা ঘেসে, রাজহংসের দল দলগুলো ঢেউয়ের তালে তালে করছে খেলাধুলা, ওরা যেতে পারল না ওপারে। আপনি লিখেছেন নদীর ঘাটে কত শত নরনারী, কত রং বেরঙের কাঙ্ক্ষে লয়ে গাগরী, কলস রায়, নদীর ঘাটে বসে জনে জনে সখীগণ ইশারায় কানে কানে বলিতেছে অন্য কোন সখীর সনে, কেউ বা কাঁধে কেউ আবার হাসে। এভাবে মানুষকে ভালোবাসে বিলায়া থাকেন, আপনার অভাব যে কাজের ভিতরে থাকুন না কেন, আপনি অনেক রিচ একজন মানুষ মনের দিক থেকে। সবাইকে কি গাড়ি বাড়ি করতে হবে, সবাইকে কোটি টাকার সম্পদের উপর আহরণ করতে হবে,
স্বপ্ন দেখেন,
আপনি দেখেন বহু মানুষ এখানে আসে কিন্তু মনের টানে, মনের ক্ষুধায় আপনাকে নিয়ে স্টুডিওতে হাজির হয়ে
বাড়ি এসে মনের টানে মাটির টানে চলে এসেছে আপনার সাথে সাক্ষাৎ।
এই তো পাগল করছেন ওই কথা বলে, আজ দিয়ে তিনবার না চারবার স্টুডিওতে চলে আসলাম, নিজেও যে বুঝতে পারি না মন্ত্রমুগ্ধের মতো কখন আপনারা নিয়ে স্টুডিওতে চলে আসি। লিফটে ওঠার সময় 15 তলার ক্লিক পর্যন্ত করিনি, রাইট, ভুলে গেছিলাম 15 তলা টিপতে। আপনারা দেখার পর 15 মিনিট পরে মনে পড়লো যে হানুদালের সাথে আছি, 15 তলাতে তো যাওয়া লাগবে, দেন আবার 15 তলা টিপ দিলাম, রাইট, লিফটের মধ্যে। এত ভালোবাসা, এই ভালোবাসা কি মূল্যহীন আপনার কাছে মনে হয়?
আমি অমূল্য রতন,
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অমূল্য রতন। এই ভালোবাসায়, এই ভালোবাসা নিয়েই থাকুন, ভালোবাসাকে লালন করুন, ভালোবাসার পূজোরই আপনারা। আপনার মতো মানুষকে পাইতে গেলে খাঁদে নামতে হয়, অনেক গভীরে যাইতে হয়।
না গুরু,
এই কারণে আপনার মতো মানুষকে পাওয়ার জন্য আমি নিচে নামি, যত নিচে নামবো তত অতি প্রাকৃত খাঁটি মানুষ পাবো, একদম খাঁটি, একদম গাওয়া ঘিয়ের মতো, একদম একদম ওই মাছটার মতো যে বাড়িতে রান্না করলে গোটা মহল্লা গন্ধ হয়ে যেত, ওই জিনিস মাছ, ওই মাছের মতো। এই খাঁটি জিনিসের বড় বেশি অভাব, আপনারা এরকমই থাকেন। অনেক দোয়া আপনার
জন্য,
কিন্তু কথা তো একটাই, কি মাটি মাখা
ধুলি মাখা মাটির মানুষ পথেই পড়ে রই, ধুলি ধুয়ে তুলে নেবে এমন মানুষ কই।
হায় হায়, ধুলি মাখা মাটির মানুষ পথেই পড়ে রই, ধুলি ধুয়ে তুলে নেবে এমন মানুষ কই। ভালো থাকেন, জীবনটারে অনেক বড় করে বাঁচেন। জীবন এবং ভালোবাসা কত সময় কত রকম ফরমেট নিয়ে পৃথিবীতে আমাদের কাছে আসে। আমি এখন ফোনে যেতে চাই, স্পেশালি আমাদের আজকের জন্য ছিল অনেক বড় একটি দিন, ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর জন্য, ভালোবাসা বাংলাদেশের কমিউনিটির জন্য, এবং অফকোর্স ঢাকা এফএম 90.4 এর জন্য। আজকে আনুষ্ঠানিকভাবে কাপড় ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, রাজশাহী অঞ্চলের ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, এবং রাজশাহী থেকে দুপুর 3টা থেকে আমরা এই ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করেছি। আমরা আমাদের প্রডিউসার ইন্তেজার সেখানে উপস্থিত, আমরা চেষ্টা করব তাকে ফোনে নেওয়ার, তার আগে কমিটমেন্ট অলরেডি আমরা শেয়ার যারা বেশি করেছে তাদেরকে ফোনে নেওয়ার কথা। দ্য ফার্স্ট ওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি এখন বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার, ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান অলরাউন্ডার, সেটি সত্যি আমাদের জন্য অনেক ভালো লাগার, সাকিব আল হাসান, রাইট? থ্যাংক ইউ গুরু, আপনাকে অনেক অনেক বলেন, তাও যে হ্যালো কথা বলতেছি, আপনি আমার কথা শুনছেন না, এনিওয়ে বলুন।
আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি গুরু, আপনার আমি সব সময় শুনি আর কি, সব বৃহস্পতিবারে, কোন বৃহস্পতিবার মিস করি না গুরু।
সাকিব অনেক অনেক ভালো লাগে, আপনার সম্বন্ধে একটু শুনি, কি করেন, কোথায় থাকেন?
আমি ঢাকায় থাকি, মহাখালীতে একটা কোম্পানিতে জব করি।
ওকে সাকিব, আমাদের এসব কাজের সাথে আপনি থাকবেন, এসব ভালো লাগার সাথে থাকবেন, এটাই আপনার কাছে আমরা এক্সপেক্ট করি। আর এই যে এত বেশি শেয়ার করেন আমাদের এই প্রোগ্রামের কথা, আমাদের প্রোগ্রাম রিলেটেড ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দেন, সেজন্য সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা, আর এভাবে ভালোবাসতে থাকুন। কিছু বলার আছে প্রোগ্রাম রিলেটেড, কোনো কিছু বলার আছে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলার আছে কি?
হ্যাঁ গুরু, আমি সমস্ত লিসনারদের বলতে চাই, আমার জন্য সবাই দোয়া করুক, এবং আপনাদের সাথে থাকার সুযোগ আল্লাহ যেন করে দেয় সব সময়।
ওকে, আপনার পক্ষ থেকে এই দোয়া পৌঁছে গেছে অলরেডি লিসনারদের কাছে। আমরাও চাই যে সবসময় বিভিন্ন ফরম্যাটে হলেও আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাথে ছিল সাকিব, যে কথা বলছিল ঢাকা থেকে। আমাদের যারা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পোস্ট, তাদের সাথে আমরা ভাগ্যবান দুই থেকে তিনজনকে বেছে নিই। যদিও গতবারের পেন্ডিং একজন ছিল, সে কারণে আজকে আমরা আরো দুই একজনকে নিতে যাচ্ছি।
এখন আমরা ইন্তজার ভাইকে ফোনে নিব, এবং আমরা কিন্তু আমাদের ফেসবুকের ফ্যান পেজে, ঢাকা এফএম এর ফেসবুকের ফ্যান পেজে একটা পোস্ট, মানে আমাদের নর্মাল পোস্ট, রেগুলার পোস্ট থেকে আরেকটা পোস্ট দিয়েছি যে রাজশাহীতে যে শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে সেটা, এবং সেখানে উল্লেখ করা আছে যে আজ বিকেল 3:30 আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজশাহীতে আমরা 1000 কম্বল এবং 650 শীত বস্ত্র এই আগামীকালের মধ্যে আমরা সেটা সম্পূর্ণ করব।
ওকে, তাহলে আমরা এখন ফোনে পেতে যাচ্ছি প্রোডিউসার ইন্তেজারকে, রাইট?
এক্স্যাক্টলি।
ওকে, হ্যালো,
আমরা কানেক্ট করতে চেষ্টা করছি এবং এর মাঝে কিছু কমেন্ট পড়ে নিই,
তার আগে আমি একটা তথ্য দিয়ে নিই।
অবশ্যই
প্রোডিউসার ইন্তেজারকে ফোনে নেওয়ার আগ দিয়ে আমাদের ফিডব্যাক, আমাদের ওভারঅল আপডেট আমরা প্রোডিউসার ইন্তেজারের কাছ থেকে নিব, যে এখন ঢাকাতে আমরা আমাদের অলরেডি শীত বস্ত্র ডিস্ট্রিবিউশনের কাজ শেষ করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সো ওইখানে কার্যক্রমগুলো কেমন হচ্ছে? আজকে স্পেশালি দুপুর 3:00 থেকে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে রাজশাহীতে আমরা শীত বস্ত্র বিতরণের কাজ শুরু করেছি, বিভাগীয় পুলিশ কমিশনার, স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে সাথে নিয়ে, এবং সেটি সামনে থেকে নেতৃত্ব দিয়ে তদারকি করার জন্য ঢাকা এফএম এর রিপ্রেজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ওখানে ভালোবাসার বাংলাদেশের প্রোডিউসার ইন্তেজার। ইন্তেজারকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
জি গুরু, আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক শুভকামনা জানাই। আপনার পাশাপাশি আমি সারা বাংলাদেশে ঢাকা এফএম এর সমস্ত শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। গুরু, আপনি জানেন যে আপনার মাধ্যমে, ঢাকা এফএম এর মাধ্যমে আমরা যে শীত বস্ত্র এবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছিলাম, এবং এরই ধারাবাহিকতায় ঢাকাতে প্রোগ্রাম করেছি আমরা। রংপুর আনুষ্ঠানিক প্রোগ্রাম আমরা করি নাই, কিন্তু রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের ভলেন্টিয়ার যারা আছে, আমাদের লোকাল অফিসে যারা কাজ করে, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের সেই শীত বস্ত্র এবং ওই কম্বলগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মানুষকে। তো রাজশাহীতে আজকে বেলা 3:30 পুলিশ কমিশনারের মাধ্যমে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান কামরু, রাজশাহী সিটি কর্পোরেশন, উনারা আনুষ্ঠানিক উদ্বোধন করেন, এবং আমরা এখানে বিভিন্ন বয়স একদম বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন দুঃস্থ মানুষ এবং বাচ্চাদেরকে, যারা পথ শিশু, তাদেরকে আমরা এখানে শীত বস্ত্র দিয়েছি, এবং আজকে রাত্রেও শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি ঢাকা এফএম এর পক্ষ থেকে চলছে এবং এটা আগামী কালকে পর্যন্ত চলবে। আমরা এখানে আনুমানিক 1000 কম্বল এবং 650 শীত বস্ত্র দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আর এখানে হিউজ পরিমাণ লিসেনার আজকে জড়ো হয়েছিল, এবং গুরু আপনি তো জানেন যে আপনার মাধ্যমে সবাই আপনাকে এই প্রোগ্রামে এসে আপনাকে খুঁজেছে, এবং ঢাকা এফএম এর বিভিন্ন আরজেদেরকেও সার্চ করেছে অনেক মানুষ এখানে এসে। এবং এখানে এসে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, যেহেতু ঢাকা এফএম ফার্স্ট টাইম ঢাকার বাইরে একটা প্রোগ্রাম করছে, তো অনেকেরই আগ্রহ ছিল যে আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। আমরা এরকম পরিস্থিতির মুখে পড়েছিলাম, বিভিন্ন জন এসে জিজ্ঞেস করতেছিল যে আপনারা কেউ কিনা, আপনারা গুরু কিনা। তো এইসব ব্যাপারগুলো দেখে আমরা আসলে এখানে মানে আবেগ আপ্লুত হয়েছি, এবং আমাদের কাছে ভালো লাগা বেড়েছে, এবং তার সাথে সাথে আমাদের সবার দায়িত্ব বেড়েছে। তো খুব ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, আর গুরু আপনি সামনে থেকে সবসময় নেতৃত্ব দেন, ভবিষ্যতেও এমন নেতৃত্ব দিবেন। আমরা সামনে আরো ভালো কাজ করব, আমাদের আরো যারা ঢাকা এফএম এর আমাদের প্রতিনিধি আছেন, ঢাকা এফএম এর সব এমপ্লয়ি, সবার পক্ষ থেকেই সমস্ত লিসেনারকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের এই অংশগ্রহণ, এত বেশি পরিমাণে অংশগ্রহণের কারণেই আমরা এই কাজটা সারা বাংলাদেশ মিলে করতে পেরেছি। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং ঢাকা এফএম এর সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই ছিল আমার কাছে আজকের সব আপডেট।
আচ্ছা, আমি কিছু কাউন্টার প্রশ্ন করতে চাই আপনাকে, যেহেতু পুরো কাজটা ঢাকা এফএম এর পক্ষ থেকে আপনি সমন্বয়কের ভূমিকায় করতেছেন, সেই কারণে আপনার কাছে কিছু সম্পূরক প্রশ্ন আছে আমার, সেটার মতো আমরা যতটুকু আমি যদি পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করি, সেটি হচ্ছে গোটা বাংলাদেশের আমাদের যে 10টি আঞ্চলিক অফিস আছে, আমরা তার মাধ্যমে সেই তৎসংলগ্ন জায়গাগুলোতে চেষ্টা করেছি কাপড়গুলো পৌঁছে দেওয়ার। আর বড় স্কেলে আমরা চিন্তা করেছি ঢাকাতে, রাজশাহীতে, রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাপড় পৌঁছে দেওয়ার। রংপুরের কাজ অলরেডি আমরা ডিস্ট্রিবিউটেড বিভিন্ন ইনফরমেশন আপডেট আমরা ঢাকা এফএম এর পেজে পেয়েছি। আমরা আজকে কিছু লাইভ স্ট্রিমিং সহ কিছু ফেসবুকে পিকচারের মাধ্যমে আমরা অবগত হয়েছি বা দেখেছি যে খুব ভালোভাবেই আপনারা ওখানে, আমরা যদিও আমাদের ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা পৌঁছাতে পারিনি, যেহেতু আজকে আমাদেরকে লাইভ প্রোগ্রাম করতে হচ্ছে, রেগুলার প্রোগ্রাম, বাট আমাদের পক্ষ থেকে আপনি সমন্বয়ক হয়ে ঢাকা এফএম এর পক্ষ থেকে এই কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং আশা করতেছি আগামীকাল পরশুর মধ্যে পুরো ডিস্ট্রিবিউশনের কাজটা কমপ্লিট হবে। তো এই যে বিশাল কর্মযজ্ঞ এবং এক্সট্রিম লেভেল পার্টিসিপেশন আমাদের লিসনারদের পক্ষ থেকে, সবকিছুই ভালো দিক। কিছু ক্রিটিক্সের মতো কোয়েশ্চেন করতে চাই, যে কোয়েশ্চেনগুলো আমাদের নিজেদেরকে রিকনসাইল করার জন্য খুব বেশি জরুরি। ফার্স্ট ওয়ান, অনেকেরই প্রশ্ন, আমরাও যে প্রশ্ন উত্তরটা দেওয়াটা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে যে আমরা কি অনেক দেরিতে শুরু করলাম কিনা। আমার এই জায়গাতে আমার এবং আপনার সাথে কথা বলে এবং বিভিন্ন সময় কথা বলে যেটা আমরা ঠিক করেছি যে শীতের তীব্রতা কিছুটা যদি আমরা না বাড়ে, সেক্ষেত্রে মানুষের কাছে এই আবেগটা সমপরিমাণে স্পর্শ করে না। সো লেভেল অব কালেকশনটা, কন্ট্রিবিউশনের কালেকশনটা এক্সপেক্টেড লেভেলে হয়তো যেত না, যে কারণে আমরা একটু শীত পড়ার পরপরই উদ্যোগটা গ্রহণ করি এবং পুরো কাজটা গুছিয়ে নিয়ে এসে তাদের কাছে এই কাপড়গুলো পৌঁছে দিতে একটু সময় লেগে যায়। তবে আমাদের কি সুযোগ ছিল না আরো আরো একটু কম সময়ের মধ্যে পুরো কর্মযজ্ঞটা শেষ করে নিয়ে আসতে?
গুরু, আপনি খুবই সময় সাপেক্ষ একটা কথা বলেছেন এবং মানে আপনি এই মানে এই জন্য আসলে আপনি গুরু, এই ব্যাপারটা নিয়ে অনেকেই দু একজন আছেন যারা এইসব প্রশ্নগুলো করেছেন যে আপনারা কেন এত দেরি করলেন। এবং ইনফ্যাক্ট আজকে রাজশাহী পুলিশ কমিশনার আমাকে স্টেজে বসে একসময় বলছিলেন যে এটা আরেকটু আগে দিলে হয়তো ভালো হতো। তো আমি কমিশনার সাহেবকে একটা কথাই বললাম যে আমরা নেক্সট টাইম চেষ্টা করব আরো আগে দেওয়া যায় কিনা। গুরু, আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা অতীত অভিজ্ঞতা থেকেই আমরা বলছি যে শীত আসলে যখন শুরু না হয় তখন যদি আমরা কম্বলের এই যে মানে কম্বল সংগ্রহের যে কর্মসূচিটা আমরা গ্রহণ করি, তাহলে হয়তো সবাই যার যা আছে, যারা পুরাতন বস্ত্র দিবে, সেটা যদি ট্রাঙ্কের ভিতর থেকে বের না করে, এগুলো বের করার একটা পজিটিভ আছে, বের না করলে সে কিভাবে দিবে, কিভাবে রিয়েলাইজ করবে যে তার নতুন নতুন আর একটা জিনিস কিনতে হবে আর পুরাতনটা একটা গরিব মানুষের জন্য দিবে বা একটা কম্বল দিতে হবে। তো এই ব্যাপারগুলো একটা ব্যাপার আছে। তারপরও আমি মনে করি গুরু, আমাদের ঢাকা এফএম টিম সহ আপনিও আমার সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করেছেন সেভারাল টাইম, যে আর একটু আগে হয়তো করা যেত। আর একটা বড় ব্যাপার আছে গুরু, যে আমাদেরকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হয় কোন ইনসিডেন্ট না হয়।
এটা অবশ্যই আমরা এই ফাঁকে আমি একটু সম্পূরকভাবে আপনাকে এবং ঢাকা এফএম কে স্পেশালি থ্যাংকস দিচ্ছি যে বহুদিন ধরে আমরা ডিস্ট্রিবিউশনে কাজ করছি, হয়তো শীত বস্ত্র অথবা ঈদের পোশাক, কিন্তু কখনোই স্রষ্টার রহমতে কোন রকমের সিনক্রেট আমাদেরকে ফেস করতে হয়নি। থ্যাংকস টু বাংলাদেশ পুলিশ, থ্যাংকস টু ইউ এবং ঢাকা এফএম, যারা খুব চমৎকারভাবে এটা অর্গানাইজ করে।
আরেকটা কথা আমি একটু যোগ করতে চাই যে এখানে আরেকটা ব্যাপার আমাদের খুবই মানে নিখুঁতভাবে খেয়াল রাখতে হয়। আমরা যখন সারা রাত কাপড় দিই, আমরা বিভিন্ন জায়গায় কাপড় দিই এবং কিছু কিছু সময় গভীর রাতে কিন্তু পুলিশ থাকে না, তখন আমাদেরকে নিজেই কাপড় দিতে হয়। তো এই ব্যাপারগুলো খুব মানে খুব গণমুখী হয়ে গেলে ব্যাপারটা খুব মানে ঝাঁপিয়ে পড়লে হয় কি, একটা ইনসিডেন্ট হয়, একজন নিহত হতে পারে, একটা পায়ে চাপা পড়তে পারে। তো আমরা চিন্তা করি আমাদের এই কাজ করতে গিয়ে সামান্যতম ইঞ্চি খানেকও কোনো মানুষ যেন কষ্ট না পায়, এই জন্য আমরা একটু সময় নিয়েই কাজটা করি। হয়তো শীত শেষ হয়ে যাচ্ছে, তবে এটাও সত্য এই শীত বস্ত্রগুলো সামনে শীতেও তারা কাজে লাগাতে পারবে, বা একটা দিনের জন্য তার শীত যদি কম লাগে আমরা মনে করি এটাই আমাদের জন্য ভালো কিছু।
এক্স্যাক্টলি, এবং শীতের তীব্রতা কিন্তু এখনো কমে যায়নি স্পেশালি উত্তরাঞ্চলে, কারণ আবার গত দুই তিন ধরে শীত পড়া শুরু হয়েছে, 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা এখন আবারও।
এবং পুরো এটাও সত্য যে কিছু মানুষ সবসময় কিছু কথা বলবে, এটা আমাদের প্র্যাকটিসও আছে, এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই নেগেটিভ কথাগুলো আমরা নিব, পজিটিভ ভাবে কিছু নিব, আর খুব বেশি নেগেটিভ নেওয়ার কিছু নাই। আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে, এতে দুই একজন মানুষ বলবে যে না দিলেও হতো এখন,
আমরা ওভারঅল একটা রিকনসাইল করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু আওয়ার ক্যাপ্টেন দ্য সিইও মিস্টার সিইও আমিনুল হাকিম, যিনি সামনে থেকে পুরো ব্যাপারগুলোকে দেখছেন, এবং থ্যাংক ইউ ঢাকা এফএম এবং তার সমস্ত অথরিটিস স্পেশাল থ্যাঙ্কস টু ভালোবাসার বাংলাদেশের লিসনার্স কমিউনিটি, যাদের উদ্যোগ, যাদের কন্ট্রিবিউশনের ফসল। সব মিলিয়ে ইন্তেজার বিশাল এক এক্সপিরিয়েন্স এর ভিতর দিয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশ জুড়ে এইভাবে কাপড় শীতার্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই যে নোবেল রেসপন্সিবিলিটি আপনি নিয়েছেন এবং পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন, অনুভূতি কেমন?
অনুভূতি অবশ্যই ভালো বলে সব কাজ করতে আরো ভালো লাগে, কারণ আমরা যখন রাত্রেবেলায় গিয়ে দেখি একজন মানুষ শুয়ে আছে একটা গামছা গায়ে দিয়ে, তখন আসলে পরিস্থিতি এরকম থাকে না যে আমরা বসে থাকি, তখন মনে হয় যত আছে খুলে দিতেই থাকি। তো এগুলো আসলে এইসব দেখে আসলে সব মানে করার প্রেরণা জাগে। এই জন্য সবাইকে বলবো লিসেনার, আপনারা আপনাদের পাশের মানুষকে সাহায্য করেন। একটা মানুষকে সাহায্য করলে দেখবেন যে এমন একটা ভালো লাগা তৈরি হবে আর একজন মানুষকে আপনার সাহায্য করতে ইচ্ছে করবে। গুরু, এ ছিল ব্যাপার।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ার প্রেয়িং ফর ইউর সেফ রিটার্ন। ভালোভাবে কাজ শেষ করে ব্যাক করুন, আরো আমরা এরকম আরো উদ্যোগ আরো বেশি বেশি নিতে চাই। অনেক অনেক ধন্যবাদ প্রডিউসার ইন্তেজারকে। অনুষ্ঠান আমাদের রেগুলার অনুষ্ঠান শুরু করতে যাব, আমরা ফোন কল নিব যারা
শেয়ার করেছে সর্বাধিক,
বেশি বেশি শেয়ারিং করেছে তাদের মধ্যে আরেকজনকে আমরা ফোনে নিয়ে আমরা রেগুলার অনুষ্ঠানে যাব, রাইট মেঘলা?
এক্স্যাক্টলি।
এবং তার আগে আরেকটা আমি হার্ড টকের অ্যান্সার দিয়ে নিই
প্লিজ।
ওকে ওকে, হার্ড টকের অ্যান্সার হচ্ছে যে আমরা লাস্ট প্রোগ্রাম নিয়ে কিছু রিকনসাইল করতে চাই। তিনটা পর্যন্ত প্রোগ্রাম করেছি, বাড়ির দিকে ছয়টা পর্যন্ত প্রত্যেকটা কমেন্টস একেবারে ইন্ডিভিজুয়াল কমেন্টস পড়ে পড়ে দেখেছি, তারপর আর ঘুম আসেনি আর কি। কয়েকটা কোয়েশ্চেন উত্তর দেওয়া খুব জরুরি। নাম্বার ওয়ান, বেশিরভাগ লিসেনার অনেক ক্ষেত্রেই আরাফাত সানির সাথে যার সম্পর্ক, যে
নাসরিন
সুলতানা যে নিজেকে আরাফাত সানির বউ হিসেবে দাবি করছে, তার বিরুদ্ধে ইচ্ছে মতো বিষোদগার করেছে অনেকেই। কিন্তু আমি এক্ষেত্রে বিনয়ের সাথে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে একজন মানুষ যখন অনেক বিখ্যাত হয়, একজন মানুষ দেশের জন্য যখন অনেক অনেক কন্ট্রিবিউট করে, তার মানে কি এটা দাঁড়ায় যে ওর জন্য যে কোনো রকমের অন্যায় পাপাকার্য জায়েজ হয়ে যায়?
ডেফিনেটলি না।
তার মানে কি এটাই দাঁড়ায় যে যত ভুলই করুক, যত অন্যায় করুক, যত অসাধু কাজই করুক না কেন, ইজ বিন জাস্টিফাইড বিকজ সে দেশের জন্য বহু কিছু করছে?
নট রিয়েলি।
তাই যদি হয়ে থাকে, তাহলে সত্যি যদি ঘটনাগুলো ঘটে থাকে আরাফাত সানির মাধ্যমে, তাহলে কোনোভাবেই কি সেই মেয়ের বিরুদ্ধে ধরনের বিষোদগার করা কোনোভাবেই মানানসই বা মেনে নেওয়া যায়? যারা কোনো কারণ ছাড়া এই ধরনের বিষোদগার করেছে, তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বিনয়ের সাথে বলতে চাই এটা অন্যায়, অন্যায় এবং অবশ্যই অন্যায়। এবং রিসেন্ট দিনগুলোতে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি, স্পেশালি ক্রিকেটারদের মধ্যে, লাস্ট আমরা বিপিএল এ দেখেছি পেনাল্টি দিয়েছে স্পেশালি মেলি ঘটনার জন্য সাব্বির এবং আলামিনকে, আমরা দেখেছি শাহাদাতকে কাজের মেয়ে টর্চারের জন্য জেলে যেতে হয়েছে তার বউ সহ, আমরা দেখেছি রুবেল এবং আরাফাত সানির ব্যাপারে একই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে। তার মানে হচ্ছে যে ধরনের ঘটনার মধ্যে ইনভলভমেন্টের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সেই ব্যাপারগুলো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব স্ট্রংলি ব্যাপারগুলোকে ফলো আপ করে, খুব স্ট্রংলি ব্যাপারগুলোকে কন্ট্রোল করে, তারপরে ঘটনাগুলো ঘটার টেন্ডেন্সি খুব কাছ থেকে দেখা যাচ্ছে। পাশের দেশ ইন্ডিয়া, যেখানে ক্রিকেটকে ধর্মের জায়গায় নিয়ে গেছে তারা, ক্রিকেটারদেরকে যেখানে দেবতার আসনে বসিয়েছে, সেখানেও কিন্তু কন্ট্রোভার্সি হয়, কিন্তু কন্ট্রোভার্সির মাত্রা কিন্তু এত বেশি না। আমরা লাস্ট সিজন থেকে শুধু দেখলাম আইপিএলে যেখানে হাজার হাজার কোটি টাকার ছড়াছড়ি, সেখানে হয়তো জেলে যেতে হয়েছে, বাট কখন কবে কতজনকে এই পারপাজে বিভিন্ন রকমের স্ক্যান্ডেলের জন্য জেলে যেতে হচ্ছে বলে আমার দেখা নেই, যদি ওখানেও কন্ট্রোভার্সি হয়। আমি কোনোভাবে আরাফাত সানির ব্যাপার, এই অন্যায় বা দোষ যদি হয়েই থাকে, যদি এটা বিচারাধীন, বিচারের পরেই আমরা জানতে বা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কিন্তু যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে যে সেই কাজটা করেছে, তাহলে কোনোভাবেই এই এই জিনিসটা জাস্টিফাইড হতে পারে না যে আমি একটা মেয়ের বিরুদ্ধে এইরকমভাবে বিষোদগার করব এবং আমি এ ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। এটি ছিল আমার একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আমি মেয়েটিকে বারবার, নাসরিন সুলতানাকে বারবার বলেছি যে তুমি কি চাও যে আরাফাত সানির সাথে আবার নতুন করে ঘর বাঁধতে, নাকি তোমার শিক্ষা হয়েছে বলে ওকে পানিশমেন্ট দিতে চাও? ও যদি একবারের জন্য আমাকে বলতো যে আমি ওকে পানিশ করতে চাই, তাহলে আমিও বলতাম যে ওকে ডান, তুমি মামলা করেছো, এই মামলার বিরুদ্ধে পক্ষে যা যা করা উচিত করো যাতে সে পানিশড হয়। কিন্তু সে বারংবার বলেছেন আমি পানিশ করতে চাই না, আমি চাই তার সংসারে যেতে, আমি চাই তার সাথে আবার নতুন করে ঘর বাঁধতে, আমি চাই সে আবার ক্রিকেটের মাঠে ঝড় তুলুক সেই দৃশ্য দেখতে। তখন আমি বলতে চেষ্টা করেছি, তাই যদি হয় তাহলে ঘৃণার পথ দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? এই যে পথ তুমি ধারণ করেছ, সে পথ দিয়ে কি ওই পথে যাওয়া যায়? তখন সাবেক ঘন হয়ে বলেছে যে না, আমার ভুল ছিল, আমি যেহেতু তাকে ফিরে পেতেই চাই, তাহলে এই পথটা ধরা আমার জন্য ঠিক হয়নি। বাট আমি আমার ধৈর্যচ্যুতি হয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি। এটি কোনোভাবেই জাস্টিফাইড না যে আমি আরাফাত সানির পক্ষ নিয়েছি। আরাফাত সানির পক্ষে কথা বলার আরেকটি যৌক্তিক কারণ ছিল, প্রায় দেড় থেকে পনেরো দুই ঘন্টা এক নাগাড়ে একটি মেয়ে কোন একজন ভিকটিমের বিরুদ্ধে কথা বলছে, রাইট মেঘলা?
রাইট।
এবং সাথে বিভিন্ন রকমের এভিডেন্স হিসেবে রেডি অডিও ক্লিপগুলোকে প্লেস করতেছে, রাইট মেঘলা? আরাফাত সানির পক্ষ থেকে কেউ কথা বলার ছিল না এখানে, রাইট মেঘলা? আরাফাত সানি নিজে কারাগারে, সোর পক্ষে কথা বলার কেউই নাই, রাইট? উপস্থাপক হিসাবে তখন অটোমেটিক দায়িত্ব চলে আসে যে ব্যক্তির পক্ষ থেকে কেউই নাই তার পক্ষ থেকে তাকে রোল প্লে করার। সেই রোলটাই আমি প্লে করেছি শেষের দিকে। ইটস বিন জাস্টিফাইড, কারণ যেখানে একতরফাভাবে কেউ একজন উপস্থাপন করছে তার মতো করে তার ঘটনাগুলো, যেহেতু আরাফাত সানির পক্ষে কেউ নাই, হোস্টের তখন দায়িত্ব পড়ে সেই পক্ষ থেকে কথা বলার। সেই কারণে সেই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই যে আরাফাত সানকে জাস্টিফাইড করার কথা বলা হয়েছে, বরং তার পক্ষে কথা বলার জন্য তার পক্ষের লজিকগুলো তার হয়ে তোলার চেষ্টা করেছি। এই হচ্ছে ওভারঅল আমার কাছে মনে হয়েছে আমার পক্ষ থেকে এই এভ্যালুয়েশনগুলো, আমার পক্ষ থেকে এই বক্তব্যগুলো পরিষ্কার করাটা খুব বেশি জরুরি ছিল। লাস্ট যে মেসেজগুলো আমি দেখেছি তার প্রেক্ষিতে, তারপরও বলছি যে আমরা তাকিয়ে আছি আদালতের দিকে, আদালতের মাধ্যমে কি রায় বের হয়ে আসে। যদি রায় স্বপক্ষে যায় নাসরিন সুলতানা, তাহলে আমরা বলব আরাফাত সানি মাস্ট টু বি পানিশড, যে এরকম একটা কাজ তার দ্বারা হয়েছে বা প্ররোচিত করেছে বা কারো মানুষের জীবন, ব্যক্তিগত জীবন এলোমেলো করে দিয়েছে। কাউকে আমরা এর ধরনের ইখতিয়ার দিইনি যে দেশের জন্য কন্ট্রিবিউট করবে বলেই যে কোনো মানুষের আব্রু নিয়ে ছেলেখেলা করবে। আর যদি এটা অন্যায় হয়, এটা ভুল করে মিথ্যার বেশাতি দিয়ে নাসরিন সুলতানা এই অন্যায়টা করে থাকে আরাফাত সানির বিরুদ্ধে, তাহলে আমি বলব যে এর জন্য পানিশমেন্ট হওয়া উচিত নাসরিনের, যে আমাদের মতো বাংলাদেশে এরকম একটা সম্পদকে নষ্ট করার সে চেষ্টা করেছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য এভালুয়েশন ফ্রম লাস্ট প্রোগ্রাম, রাইট? আমরা চলে যাচ্ছি আজকের প্রোগ্রামে, তার আগে লাস্ট ফোন কল।
এক্স্যাক্টলি, ফোনে যাওয়ার আগে বন্ধু আর একবার বলে দিতে চাই ফেসবুকের ফ্যান পেজের কথাটি। সেটি হচ্ছে আপনি তার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলে অনেক পেজ আসবে, বাট আপনি সেই পেজে পিক করবেন যে পেজে লাইকিং এর পরিমাণ 2,12,000 প্লাস। সো প্লিজ সেই পেজে লাইক করুন এবং আমাদের ভালোবাসা বাংলাদেশের যে পোস্ট আপলোড করেছি সেখানটিতে লাইক করুন, কমেন্ট করুন, এবং যে বন্ধুটি আজকে সর্বাধিক আমাদের এই পোস্ট শেয়ার করবেন তিনি কিন্তু আগামী সপ্তাহে সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে কথা বলবার। এই মুহূর্তে চলে যাচ্ছি ফোনে।
হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।
সালাম, সালাম আলাইকুম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মোহাম্মদ নওয়াজ শরীফ বলছি।
হে নওয়াজ শরীফ, হাই, আপনি চলে আসেন?
কেমন আছেন?
জি জি, ভালো আছি। বলি, আপনি চলে আসেন স্টুডিওতে অথবা স্টুডিও পাঠিয়ে দিই আপনার কাছে? কারণ প্রায়শই
স্টুডিওতে যাও
না, না আসলে ভালোভাবে আইসেন, ওই গতবার এর মতো আইসেন না। নাম কি ওর? সুজন, রাইট?
রাইট,
সুজন তো, হ্যাঁ হ্যাঁ
সুজন, এক্স্যাক্টলি।
ও তো চলে আসছে সেই ত্রিপুরা থেকে, না? আমি বললাম যে পাসপোর্ট আমাকে দেখাচ্ছে, ওখানকার রেশন কার্ড, ওখানে স্কুলের মানে কলেজের যে অ্যাডমিট, কলেজের যে আইডি কার্ড সেইটা। আমি বললাম যে তোমার পাসপোর্ট? তা তো না, আমি কাটা তেলের বেড়া নিয়ে যেতে এসেছি। দ্যাট ওয়াজ সো, মানে কি বলবো, ভয় পাইছিলাম আর কি। সো নওয়াজ, এর আগেও আপনার সাথে কথা বলেছি, আমি সবসময় আপনার সাথে কথা বলতে পছন্দ করি। ইনফ্যাক্ট আপনার টেক্সটগুলো আমি ফলো করি স্পেশালি, আপনি যখন লিখেন। কেমন চলছে দিনকাল নওয়াজ?
চলছে, আপনাদের দুয়ায় ভালো চলছে আলহামদুলিল্লাহ।
যে সুযোগ থাকলে একবার ঘুরে আসতে চাই আপনাদের ওখানে।
হ্যালো,
জি শুনতে পাচ্ছেন নওয়াজ শরীফ?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
সময় সুযোগ থাকলে একবার ঘুরে আসতে চাই আপনাদের ওখানে?
অবশ্যই অবশ্যই গুরু, আপনাকে তো, আপনাদেরকে তো দাওয়াত দেওয়া আছে, আপনারা যখন ইচ্ছে তখন আসতে পারেন।
ওকে, আর আপনি ভালো থাকেন এভাবে শেয়ার যে কত করা যায়, আর গুরুরে যে কিভাবে ভালোবাসা যায়, নওয়াজ শরীফ সীমান্তের ওই পার থেকে কিন্তু অনেককে শিখিয়ে দিয়েছে। কারণ তুই যে কথাটা বলতে চেষ্টা করিস মেঘলা, যে অনেক বেশি শেয়ার করতে, অনেক বেশি শেয়ার করতে, এই যেটা তুই নিজে চাস, এই কাজটা কিন্তু মেইনলি সহজ করে দেয় নওয়াজ শরীফ। কারণ নওয়াজ এত বেশি শেয়ার করে যে ওকে কম্পিট করতে গিয়ে বাধ্য হয়ে বাকিগুলোকে তখন অনেক বেশি শেয়ার করতে হয়। এনিওয়ে নওয়াজ শরীফ, এভাবে ভালোবাসতে থাকেন,
হ্যালো গুরু।
জি প্লিজ।
হ্যালো, কয়েকটা কথা বলতে চাই।
জি কয়েকটা কথা বলেন
গুরু। আমরা আপনার সঙ্গে যখন আমি দ্বিতীয়বার কথা বলি, তারপরে অনেক বন্ধুই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং অনেকে আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট করেছেন, তো আপনার সাথে কথা বলার পরে পরে আমি একদম বিখ্যাত হয়ে গেছি। এখন প্রায় আপনাদের ভিডিও প্রায় 500+ আমার এভরি ফ্রেন্ড, তারা সবাই আপনার কথা জিজ্ঞেস করেন আমাকে এফবিতে এবং আপুর কথা জিজ্ঞেস করেন, এবং প্রায় আমাদের ইন্ডিয়ার যতজন লিসেনার আছেন তাদের মধ্যে অনেকে যোগ হয়েছেন। বিশেষ করে আমার সঙ্গে প্রায় প্রত্যেক দিনই কথা হয় এমন ভাই আছেন, যেমন আছেন আসাম থেকে শুনেন আমাদের ভারতে আসাম থেকে ইমরান হোসেন, এবং মুর্শিদাবাদ থেকে কয়েকজন আছেন সারাফাত নদীম এবং আছেন জিয়াল খান, এবং বাংলাদেশের অনেক ভাই আপনাকে বলতে বলেছেন, কিন্তু 500 নাম যদি আমি একদিক থেকে বলতে লাগি গুরু অনেক সময় পার হয়ে যাবে। অনেকে এটাই বললেন আমাকে যে গুরু গুরু সাহেবের কথা হলে আমার নামটা একবার বলবেন, আমার নামটা একবার বলবেন। এবং সুজনের সঙ্গে আমার রীতিমতো কথা হয়, সুজনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমরা সামনে প্রোগ্রাম করছি, হঠাৎ একদিন গিয়ে পৌঁছবো আপনাদের স্টুডিওতে আমি এবং সুজন একসঙ্গে।
বাট নওয়াজ শরীফ, আমি অবশ্যই রিকোয়েস্ট করব, এভাবে আসার প্রয়োজন নেই, এত দূর থেকে আমি কখনো চলে এসে আপনাদের সাথে দেখা করব নওয়াজ, এটা অনেক দূরের পথ, এভাবে কষ্ট করে আসবার প্রয়োজন নেই, এভাবে ভালোবাসেন আমাদেরকে।
অবশ্যই গুরু, অবশ্যই অবশ্যই একদিন যাব আপনার সঙ্গে দেখা করতে, অবশ্যই যাব।
জি ভালো,
তার জন্য
ভালো থাকবেন।
মানে পাসপোর্ট বানানোর জন্য, হ্যাঁ পাসপোর্ট বানানোর জন্য আমি কাজ শুরু করেও দিয়েছি,
ভালো থাকবেন। ভালো থাকবেন, আর এভাবে আমাকে যারা ভালোবাসে
আপনার বাণীটা যদি শুনিয়ে দিতেন, আমার জীবনের আমার ভালোবাসা মানুষ প্রোগ্রামটা শুনছে।
কি নাম তার বলা যাবে নাকি?
হ্যাঁ, এর আগে আপনি একটা সাইরি শুনিয়েছিলেন, মোহানিয়া খাতুন।
কি নাম?
সোহানিয়া খাতুন।
সোহানিয়া খাতুন, ওকে নওয়াজ, আপনার এবং আপনার ভালোবাসার সেই মানুষটির জন্য সোহানিয়া খাতুন, যে নওয়াজ এত ভালোবেসে আমাকে সীমান্তের ওই পার থেকে ইন্ডিয়া থেকে আমাকে ফোন দেয়, তার ভালোবাসার কথা আমাকে জানায়, সেই নওয়াজকে উদ্দেশ্য করে, সেই সোহানিয়া খাতুনকে উদ্দেশ্য করে আরেকটা শায়রি। খঞ্জর সে কারো বাত না তলোয়ার সে পুছো, মে কতিল হুয়া কেসে মেরে ইয়ার সে পুছো। অথবা আরেকটা, মেহদি রং লাতি হে সুখ জানে কি বাত, ইয়ার মোহব্বত এদাতি হে বিছড় জানে কি বাত। এই বিছড় জানে কি নাহবাত না আসে সেই প্রার্থনা থাকবে অবশ্যই। আর যেটি বলেছিলাম সোহানিয়াকে উদ্দেশ্য করে নওয়াজ শরীফের পক্ষ থেকে, ইয়ে জিন্দগি তেরি জুলফে কি নরম ছাও মে গুজারনে পাতি, শায়দ ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা, তু নহি তেরি গম নহি তেরি জুস্তজু ভি নহি, গুজর রহি হে জিন্দগি মেরি ইনহি আন্ধেরো মে কহি খো না যায় হে মেরি হম নফাস, মগর ইহি কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হে। এবার আমার সেই কথাটা শুধুই নওয়াজ এবং সোহানিয়া তোমাদের জন্য, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ ঠারে বুকের মাঝে ধারণ করি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, কানে কানে শুনিয়ে যায় কে সে বাণী, চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এভাবেই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে ভালোবাসা পৌঁছে যাক সুদূর সেই ইন্ডিয়াতে নওয়াজ শরীফের কাছে, আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসো ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, ভালোবাসা এভাবেই ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বব্যাপী, এভাবেই ভালোবাসার দারুণ এক অতি পার্থিব রিলেশনশিপ তৈরি হোক, এবং ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির মাধ্যমে অনেক বড় বড় সফল স্টোরি তৈরি হোক, অনেক বড় বড় সাকসেস স্টোরি তৈরি হোক, যেমন তৈরি করে চলেছি শীত বস্ত্র বিতরণের এই কাজের ভেতর দিয়ে। এখন সময় হয়েছে আমাদের আজকের অতিথিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর, আমন্ত্রণ জানানোর আগে ছোট্ট একটা বিরতি, দেন আর কোন রকম ইন্টারাপশন ছাড়াই আমাদের অতিথিকে নিয়ে আমাদের আজকের ঘটনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১২টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে। আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং।
ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
Music.
Superhit songs.
বরিশাল, খুলনা, কক্সবাজার এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে।
Country's one and only full HD FM station, Jaka FM 90.4, my city, my tune.
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। এক্স্যাক্টলি, আবারও চলে এসেছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। স্টুডিওতে আছেন এই মুহূর্তে গুড়ে হিতেশাম এবং আছেন আমাদের অতিথি বন্ধু। আর আছেন বন্ধু, আপনারাও ফেসবুকে কমেন্ট করছেন, সো আপনাকে জানিয়ে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন ফেসবুকে আমাদের সাথে। সেটা হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন DHAKA ঢাকা স্পেস দিয়ে FM স্পেস দিয়ে 90.4। লিখে সার্চ করলে অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 212,000 প্লাস। তো বন্ধু, সেই পেজ আপনি লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন সব সময়। আর যে পোস্ট আমরা আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ছবি দিয়ে, সেই পোস্টে আপনি অনেক অনেক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন অনেকবার। যদি আপনি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু হিতেশামের সাথে, আর গুরুকে সাথে নিয়ে বলতে চাই সেই কথাটি, সেটি হচ্ছে বইমেলায় আমাদের যে বই প্রকাশিত হয়েছে সেটা নিয়ে কথা বলবো গুরু হিতেশামের সাথে। বইয়ের কথা,
অফকোর্স এটা ইম্পর্টেন্ট, আমি বারবারই বলি। সেটি হচ্ছে যে আমরা তো আসলে মানুষের ভালোবাসা পেতে এবং মানুষকে ভালোবাসতে অনেক বেশি পছন্দ করি, তাই তো এই ধরনের কাজের সাথে ইনভলভ হওয়ার। তোর ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। তা যে কোনো মিডিয়ার মাধ্যম দিয়ে, ইট কুড বি সোশ্যাল মিডিয়াম, ইট কুড বি বই, রেডিওতে যেভাবে কথা বলছি, টেলিভিশন চ্যানেলে যখন কাজ করি, আমি তো বেশি পছন্দ করি লাইভ, যখন ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন করি অডিয়েন্সের সাথে। তো যে কোনো ফরম্যাটে মানুষের কাছে যাওয়ার, মানুষের অভিব্যক্তি দেখার, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো সবসময় আমরা লালায়িত। তো ইটস এ বিগ মিডিয়াম, যেখানে ঢাকা FM সম্পাদনায় প্রথম বই প্রকাশিত হয়েছে ভালোবাসার বাংলাদেশ, যা আমাদের জন্য আমাদের একটা আইডেন্টিটির ব্যাপার আমি বলবো। কারণ ভালোবাসার বাংলাদেশ আমাদের বহু স্বপ্নের, বহু স্বপ্নে লালায়িত একটি প্রচেষ্টার ফসল, তাই তো কয়েক বছর ধরে। এবং এই ভালোবাসার বাংলাদেশে কত মানুষ এসেছে যারা তাদের ড্রয়িং রুম থেকে বেডরুমের ঘটনা অনায়াসে শেয়ার করেছে, যারা কখনো কষ্টে আকুল হয়েছে, কখনো দীর্ঘনিশ্বাস ফেলেছে, কখনো ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছে, কখনো অনেক ভালো লাগার আতিশয্যে কেউ পাগল প্রায় হয়ে উঠেছে। অনেক ঘটনা উপস্থাপিত হয়েছে ভালোবাসার বাংলাদেশের ইথারে যা ভাসছে এখনো, সেইগুলোকেই ক্যাপচার করা হয়েছে ঢাকা FM 90.4 এর সম্পাদনায় ভালোবাসার বাংলাদেশ এই বইটির মাধ্যমে। এই বইটির প্রতি ট্রিবিউট দেয়া, এই বইটি নিজের সংরক্ষণে রাখা, এটি ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির জন্যই একটা বড় পাওয়া। ভালোবাসার কমিউনিটির পক্ষ থেকে আমি বলবো যে ভালোবাসার স্মারক হিসেবে একটা ট্রিবিউট দেয়া এই বইটি নিজেদের সংরক্ষণে রাখা। কারণ ভালোবাসা বাংলাদেশে যারা এসেছেন বেশ কয়েক বছরে, তাদের আশা এই মানুষগুলোর সিলেক্টিভ কিছু সেরা গল্প নিয়েই কিন্তু সাজানো হয়েছে এই বইটি।
সেরা দশটি
গল্প নিয়ে সাজানো হয়েছে এই বইটি। আমি চাই যে বইটি মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে যাক, আর বেশি বেশি করে মানুষ ভালোবাসুক ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামটিকে, ভালোবাসুক আমাদেরকে।
ডেফিনেটলি, আর এই বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ আর অমর একুশে বইমেলা 2017-তে। বর্ণপ্রকাশের স্টল নম্বর হচ্ছে 212। আর ঘরে বসে যদি বইটি আপনি পেতে চান তাহলে ডায়াল করুন 16297 অথবা 01840
52 1797 এবং ফার্মগেট ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসেও বইটি পাওয়া যাবে। আর খুলনার বন্ধুদের জন্য যেটা সুখবর সেটি হচ্ছে খুলনা বইমেলাতেও বর্ণপ্রকাশের স্টল আছে এবং সে স্টল নাম্বারটি হচ্ছে 77। এবং বন্ধুরা যারা খুলনায় আছেন, খুলনার যে সমস্ত বন্ধুরা আছেন, তারা কিন্তু খুলনার বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। আর বন্ধু, আপনাকে আরো একবার বলে দিতে চাই কিভাবে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হবেন। সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলেই দেখবেন ঢাকা এফএম এর অনেকগুলো পেজ, বাট আপনি সেই পেজটিকে বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ 2,12,000 প্লাস। সো প্লিজ সেই পেজে আপনি লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। সবসময় চলে যাচ্ছি গুরু হিতেশমের কাছে, গুরু হিতেশমের মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে। গুরু,
আমি আর সময় নিব না, আমি চলে যাব ভালোবাসার আজকের যিনি হট সিট অলঙ্কৃত করেছেন আমাদের আজকের অতিথি বন্ধুর কাছে। এবং আমি ভালোবাসা প্রবণ ঘটনা বহু সময় ধরে শোনা হয় না, না ব্যাক টু ব্যাক আমরা 2-3 সপ্তাহ ধরে ভালোবাসার অন্য ফরম্যাটের গল্প শুনেছি, লাইক শীতবস্ত্র কালেকশন। ইনফ্যাক্ট গত মাসে না, পুরো মাস জুড়ে আমাদের শীতবস্ত্র কালেকশন এবং তা বিতরণের কমিউনিকেশন শুধুমাত্র এই অনুষ্ঠান থেকে গেছে। ভালোবাসার ওটা আরেকটি ফরম্যাট, এখন রোমান্টিক ভালোবাসা বলতে যা বোঝায় সেই জিনিসটা উপস্থাপন হতে যাচ্ছে প্রায় মাসখানিক পর, তাই তো?
ডেফিনেটলি, দেখা যাক কি হয়
সবাই। সো যারা যারা যাদেরকে ভালোবাসো, প্লিজ ক্লোজ ইউর আইজ, একটু কল্পনা করে নাও প্রিয় মানুষটির মুখটাকে, এবং কেউ হয়তো কোনো প্রেমিক, কেউ হয়তো কোনো প্রেমিকার কথা ভাবছে, কেউ হয়তো ভাবছে যে ও কবে আসবে, কেউ হয়তো চিন্তা করতেছে আমার জান পাখি কবে, এই তো সেদিন চলে যাবে, কেউ হয়তো ভাবছে যে এই তো ভোটটা হলেই তার হাতটা আবার শক্ত করে ধরতে পারবো, কেউ হয়তো ভাবতেছে ভোটটা হলেই জানটা আমার কাছ থেকে আবার অনেক দূরে চলে যাবে।
কত ভাবনা,
কত রকম, কত রঙের আর রূপের ভাবনা,
কত রকম।
এবং দিন শেষে কথা একটাই যে আমরা ভালোবাসা মানুষগুলোকে সত্যি সবকিছুর বিনিময়ে কাছে পেতে চাই। পৃথিবীর বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বিষবাষ্প এই ভালোবাসা মানুষগুলোকে যেন আলগা করে না দেয়, বিভিন্ন রকমের ক্যালকুলেশন ভালোবাসার মানুষগুলোকে যেন দূরে ঠেলে না দেয়, দিন শেষে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে কোনো কারণ ছাড়াই ভালোবাসার মানুষগুলো যেন একজোট হয়ে যায়, সে প্রার্থনায় শুরু করছি আজকের অনুষ্ঠান হট সিটে আজকের ভালোবাসা বাংলাদেশে অলঙ্কৃত করবার জন্য। ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে।
ধন্যবাদ গুরু।
হোয়াট অ্যাবাউট ইউর রিয়াকশন, কেমন লাগছে স্টুডিওতে এসে?
আমি অনেক হ্যাপি আজকের এই প্রোগ্রামটা আসতে পারার জন্য,
কারণ অনেকগুলো মাইক্রোফোন সামনে দেখছেন, অনেক মেশিনারিজ এবং এসি ঠান্ডা এই সব মিলিয়ে এই কারণে, তাই তো?
জি
জি, অনেক মাইক্রোফোনের জন্য। এনিওয়ে, আমরাও হ্যাপি যে আপনি আছেন আমাদের কাছে, আমি শুনি আপনার জীবনের কথা, আপনি আপনার মতো করে শুরু করুন।
সর্বপ্রথম আমি স্রষ্টার নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যার জন্য আজকে আমি এইখানে, সেই সাথে এখন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার নাম আলপনা আফরিন দীপা, আমি বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংলিশ ডিপার্টমেন্টে আছি। আমি ফ্যামিলির বড় মেয়ে।
ইংলিশ আগে বলবেন না, তাহলে আমি ইংরেজিগুলো কম বলি, আমার প্রনাউন্সিয়েশন একটু প্রবলেম হয়। আমরা যারা ওই আমলের উচ্ছিস বাংলা মিডিয়াম পড়ে আসছে আর কি, আপনাদের অ্যাকসেন্টগুলো তো আমি ধরতে পারি না অনেক সময়, লাইক যারা ইংলিশ মিডিয়াম পড়ুয়া আমেরিকান বা ইংলিশ অ্যাকসেন্টে যারা কথা বলে, তো প্রনাউন্সিয়েশন ভুল হলে খুব অস্বস্তি লাগে। ভুল টুল হচ্ছিল কি? আচ্ছা, ভুল হলে ধরায় দিবেন। ওকে, তারপর?
আমি ফ্যামিলির বড় মেয়ে, আমার দুইটা ভাই আছে, আব্বু আম্মু, এই আমাদের ফ্যামিলি। আমার জন্ম সুদূর পঞ্চগড়, যেটাকে হিমালয় কন্যা বলা হয়। তো এখানে আমাদের দুই ভাই বোনের জন্ম এখানেই হয়। ওখানে ছোটবেলা থাকা অবস্থায় বাবার এখানে একটা ছোট বিজনেস ছিল, তো বাবার কি থেকে যেন কি শখ হয় বাবা ঢাকা আসবে। তো আমার বাবা, আমাদের যখন ছোট ছোট ছিল তখন আমার বাবা ঢাকায় চলে আসছে। আসার পর কিছুদিন পরে আমার যে ছোট ভাই ছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে রংপুর মেডিকেল যে ছিল ওইখানে 7 দিন রাখা হয়। আর এর জন্য দেখা যায় যে আব্বু আম্মুর সাথে অনেক রাগারাগি করে, তারপর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। পরে আমার মামা আমাদেরকে ঢাকায় শিফট করে বাবার কাছে। তারপর ঢাকায় যখন আমরা আসি বাবার সাথে দেখা হয়, বাবা এখানে ছোট কয়েকটা একটা বিজনেস শুরু করে। তো ওইখানে ফার্স্ট আমি এদিকে একটা সরকারি স্কুলে ক্লাস ওয়ানে আমাকে ভর্তি করিয়ে দেয়। তারপর আব্বু আম্মুর সাথে দুই বছর ছিলাম, থাকার পর সেখান থেকে আমি আমার নানুর অনেক ভক্ত, আমি আবার পঞ্চগড়ে চলে যাই। তো পঞ্চগড়ে যাওয়ার পর আমি ক্লাস থ্রিটা আমি পঞ্চগড়ে কমপ্লিট করি। তো ক্লাস থ্রির একটা স্মৃতি আমি শেয়ার করতে চাই, যে ওইখানে মানে সবাই বড় বড় ভাইয়া আপুরা ছিল, সবার সাথে অনেক ফ্রেন্ডলি চলাফেলা করতাম, বিভিন্ন সময় তারা পিকনিক করত। তো আমার একটা স্মৃতি এখনো আর কি মনে করা নেড়ে যায়, সেটা হলো ক্লাস থ্রিতে যখন পড়ি গ্রামে পিকনিকের অ্যারেঞ্জ করা হয়, তো তার জন্য তো আগুন জ্বালানোর জন্য লাঠি এগুলো লাগে। তো আমি মানে গাছে উঠতে পারি, তো আমি সেখানে গাছে উঠি, ওঠার পর গাছের ডাল কাটি, ডাল কেটে মানে যে ডালটা কাটি আমি সেখানেই বসি।
বলেন কি, এরকম তো আমরা কার্টুনে দেখছি, বা ওই যে দিলদার যে সব ক্যারেক্টার গুলোতে অভিনয় করে এদেরকে দেখছি এরকম করতে।
তারপরে মানে ফাইনালি কি যেটা হওয়ার ছিল সেটাই হয়। আমি
ডাল একেবারেই বুঝেননি যে ডালটা পড়ে, আপনার কাছ থেকে আমরা বহু ভালো ভালো কিছু আশা করবো আগামী একটা ঘন্টা। মানে যে ডালে বসেছেন সেই ডালে কাটছেন?
হ্যাঁ, ওটা মানে কেটে ফেলছি কিন্তু অল্প একটু বাকি ছিল।
বাট টের পাচ্ছেন না যেটা, আপনি পড়ে যাবেন।
পরে আমি কি করছি ওই ডালটার ভিতরে আর কি বসছি। হ্যাঁ, কিন্তু ভাগ্য ভালো নিচে ধান ক্ষেত ছিল কাদাযুক্ত, ওই ডালও পড়ে গেছে, আমিও ডালের ডাল থেকে নিচে পড়ে গেছি।
আর কেউ দেখছিল না এই অদ্ভুত অনন্য সাধারণ দৃশ্যটা?
না,
একটা মেয়ে নিজের ডাল নিজে কাটতেছে, কেউ দেখেনি নিচ থেকে, নাহলে তো সাবধান করতে হয়।
তো এর মাঝখানে দেখি আমার নানু আর কি লাঠি নিয়ে আসতেছে, কে কে যেন বলছে যে ও তো পড়ে গেছে আর ব্যথা তো পেয়েছি। তো এখানে নানুর আদরের চাইতে আমার মনে এখান থেকে পালানোটা বেশি জরুরি ছিল।
এই কারণটা বলছেন কি কাউকে পরে?
হ্যাঁ বলছি।
তারপর পড়ার পরে তো টের পাননি যেটা ভুল ছিল, কাউকে বলাতে সে ধরায় দিয়েছে? তারপরে কি বুঝছেন যেটা ভুল ছিল?
আমি তো বুঝিনি, আমি জানি যে আমি এখানে বসবো, আমি এটাকে আরো কাটবো, তারপর আমি এদিকে চলে আসবো, দেন ওটা পড়ে যাবে।
পড়ার পরেও তো টের পাননি, পরে যখন লোকজনকে বলছেন ওরা ধরিয়ে দিয়েছে যে যে গাছ ডালে বসছে সে ডাল কাটতে নেই, তারপর না বুঝছেন? বলেন কি, আমি সত্যি দুঃখিত, আমি সত্যি দুঃখিত যে আমি এটা যদি জানতাম যে যে ডালে বসে সে ডাল কাটছেন, তাহলে আমি স্টার্টিং এ অনেকগুলো মাইক্রোফোনের জন্য আপনি যে খুশি এইভাবে অনুষ্ঠান শুরু করতাম না। এনিওয়ে, কি নাম আপনার?
অল্পনা আফরিন দীপা, ক্যাম্পাস আমাকে সবাই অল্পনা নামই ডাকে।
আমরা ফেসবুকে কি লিখেছি দীপা?
হ্যাঁ দীপা,
আমরা বলি দীপা বলেই ডাকি, না হলে ভাববে যে অল্পনার গল্প পরে আসবে।
আচ্ছা,
তাই না? দীপা বলি কারণ দীপা, এই দীপা, রাইট
রাইট,
ওকে দীপা। তারপর ক্লাস থ্রিতেও তাই বললেন?
হ্যাঁ হ্যাঁ, ক্লাস থ্রিতে। তারপর ক্লাস থ্রিটা ওখানে কমপ্লিট করার পর আমার আম্মু এদিকে আমার জন্য কান্নাকাটি করে, আমার বাবা মন খারাপ করে, তারপর আমাকে ওইখান থেকে নিয়ে আসে।
বাবা মন খারাপ করে পড়ে যাওয়ার কারণে নাকি কেন বুঝতে পারলো না মেয়ে আমার?
হয়তো এটাই, আর মেয়েকে ছাড়া মা অনেকটা মন খারাপ করে থাকতো।
আচ্ছা,
কিন্তু আমি সেখানে মা বাবাকে মিসই করতাম না, মানে ওই গ্রাম্য পরিবেশে থেকে খুব ভালো লাগতো। তারপর আমি ঢাকায় শিফট করি, তারপর ঢাকার এদিকে একটা প্রাইভেট স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেয়।
কোন ক্লাস?
ক্লাস ফোরে।
ঠান্ডা কেমন পঞ্চগড়ে?
ঠান্ডা ওইদিকে অন্যান্য অঞ্চলের চাইতে প্রচন্ড বেশি, যার কারণে পঞ্চগড়কে বলাই হয় হিমালয় কন্যা।
ঠান্ডার তীব্রতা কেমন একটু উদাহরণ?
প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে দেখা যায় যে এইদিকে তো একটা মোটা কম্বল নিলেই হয়ে যায়, আর সেখানে যদি ওই কম্বলগুলো তিনটাও নেওয়া হয় শীতে কাপড় পরেও, তারপর মনে হয় শীতটা শেষ হয় না, এত পরিমাণ শীত ওদিকে। তারপর এদিকে
ভর্তি হলেন আপনি ঢাকায়?
হ্যাঁ, ঢাকায় ভর্তি হলাম, এক স্কুলে ক্লাস ফোর ফাইভ কমপ্লিট করলাম, করার পর আরেক স্কুলে ভর্তি হই সিক্স থেকে, সবগুলি প্রাইভেট স্কুল। সিক্স থেকে এক স্কুলে ভর্তি হই, সেখানে ক্লাস সিক্স সেভেন এইট এইট পর্যন্ত পড়ি। তো এইটে থেকেই একটু আর কি ফ্রেন্ড সার্কেল হওয়া শুরু করে, যেমন ছয় সাতজন একসাথে চলাফেরা। এর ভিতর কতগুলো ফ্রেন্ড ছিল, মেহেদি, আলামিন, শুভ, সুমি, খালেদা, এগুলো আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল, আমরা যাই কিছু করতাম একসাথেই। তো এভাবে যাচ্ছিল, আর ক্লাস এইটে থাকতে আমার লাইফে একজন আদর্শ শিক্ষক পেয়েছিলাম, আব্দুল হামিদ স্যার। তো স্যার আমাদের সবসময় মানে গাইডলাইন করতো, ক্লাস এইটে উঠার পর থেকে তিনি বলতো ছেলেমেয়েরা ঠিক আছে বেশো, বাট কখনো গায়ে হাতাহাতি করবে না, ছেলেরা ছেলেদের মতো থাকবে, মেয়েরা মেয়েদের মতো,
মানে মারামারি,
হ্যাঁ হ্যাঁ মারামারি করে এগুলো করা যাবে না। তারপর ক্লাস এইটের লাইফটা
আমি হাসিস কেন, ভাগ্যিস এগুলো ভিডিও প্রেজেন্টেশন নাই, ছেলে মেয়ের হাতাহাতি বলে আমি বললাম মাথা হাতাহাতি আমাকে তো কনফার্ম
করাটা
নৈতিক দায়িত্ব, কখন কোথায় কতটুকু গ্যাপ রাখতে হবে এটা তো আমার দায়িত্ব, নাহলে বাইরের মার্কেটে তো প্যাচ লেগে যাবে, এক একজন তো এক এক রকম ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর রাত যখন এগারোটা বেজেই যায়
তখন
আনসেন্সার্ড চিন্তা মাথার মধ্যে ভর করে বসে,
খুবই স্বাভাবিক,
তাই আমাকে সব ক্লিয়ার রাখতে হয়
ডেফিনেটলি।
তারপর
তো ফ্রেন্ডরা মিলে চলাফেরা করতাম, ওই টিচারটাই ছিল আমাদের বেস্ট টিচার।
দীপা আমি চাইবো তুমি তাড়াতাড়ি বড় হও, তুমি তাড়াতাড়ি বড় হলে সময় কম লাগবে এবং অল্প সময়ের মধ্যে আমরা আসল গল্পে চলে যেতে পারবো, ঠিক আছে? সরি বলার দরকার নেই, ভাইয়া বলো, গুরু বলো, যাই বলো, বা একটা অসুখের বাদ দিয়ে দাও, আই ডোন্ট মাইন্ড, গুরু বলতে একটা অসুখের বাদ দিলে কি দাঁড়ায়, অথবা একটা অক্ষরই বাদ দিয়ে দিয়ে দাও শেষের দিকে, মানে আমার কোনো কিছুতে কোনো মাইন্ড করার সুযোগ নাই, বাট একটু তাড়াতাড়ি বড় হও, আনফর্চুনেটলি আবারও যদি ওরকম গল্প চলে আসে কোন একটা গাছের ডালে বসে তুমি আবার ডাল কাটতেছ, সো তাড়াতাড়ি বড় হও।
তো এইট এইভাবে কমপ্লিট করি, এইট কমপ্লিট করার পর নাইনে ভর্তি হই, নাইন টেন সবগুলো ওইখানে কমপ্লিট করি, এভাবে কমপ্লিট করার পর এর মাঝখানে মানে আমাদের যে বিজনেসটা ছিল বাবু আমার আব্বুর সেটা হলো রিসার গ্যারেজ ছিল আমাদের, বাবা প্রথমে কয়েকটা রিসা দিয়ে শুরু করে, তো ওই সময়টাতে দেখা যায় আমাদের অ্যারাউন্ড প্রায় ৪৫ থেকে ৫০টা মতো রিক্সা হবে, তো আমাদের বাবার এই বিজনেস ছিল। থাকার পর
সময় ঘটনা এটা,
এটা ২০০৮ এর দিক থেকে
৩০টা জমা
না আর একটু বেশি থাকতো,
৪৫
টাকা ৫০ টাকা
৪৫ হাজার ঠিকই।
তারপর তখন থেকে আমি আপনাকে শুনতাম,
মানে সে আমাকে ৪৫ টাকা জমা,
না 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 ক্লাস এইট থেকে ২০০৮ সাল থেকে।
গুরু আজকে আপনি কেন ওনার সাথে এরকম লেগ পুলিং করছেন?
লেগ পুলিং করবো, কোনো অবজেকশন নাই, আছে কোনো অবজেকশন?
না না,
ভালোবাসবে তাও তো গুরু, বাধা দিবে তাও তো গুরু, পড়ে যাবে তাও আমি, হাত ধরে তুলে নিতে চেষ্টা করবো তাও আমি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, যে ফরমেটই তোমরা থাকো না কেন অবশ্যই অনেক ভালোবাসি। তবে হ্যাঁ, যখন আমরা এরকম করতেছি তখন কিন্তু অনেকে হাসিতে গড়াগড়ি করতেছে, এটা কোথেকে আসে মেঘলো তুই বল, তাই না? অনেকে যে মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে এটাই বা কোথেকে আসে?
ডেফিনেটলি।
তারপর এসএসসি এর আগে মানে আমার বাবার বিজনেসটা একটু একটু করে প্রায় ধ্বংস হতে যায়, সেটা হয়তো এলাকার কিছু শত্রুতা বশত বা কিছু মানে আদার্স সাইডের জন্য। তো প্রায় আমি যখন এসএসসি ক্যান্ডিডেট, আমার ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে পরীক্ষা ছিল আর ১০ তারিখে আমাদের রিক্সা আর গ্যারেজটা টোটালি চলে যায়, আর যিনি মানে এটা নিছে ওনার টোটালি আর কি দখল করে নিছে এটা, আর আমার বাবার হাতে ওই মুহূর্তে ৩০,০০০ টাকা ধরিয়ে দিছে, ওই টাকা দিয়ে আমার বাবা এলাকায় একটা ছোট্ট দোকান নিয়ে বসছে, আর ব্যাংকে কিছু সেভিংস ছিল, আর এদিকে স্কুলগুলোতে তো রেজিস্ট্রেশন ফি অনেক কম সরকারি নির্ধারণ, কিন্তু তার একটা বিগ অ্যামাউন্ট নেই, তো অনেক কষ্ট করে আমি এসএসসি টা দেই, দেওয়ার পরে আমি ইন্টারটা কোথায় পড়ব বা তখন আমার বাবার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, তো আমার এক ফ্রেন্ড মেহেদি যার কথা বলেছিলাম সে টঙ্গী কলেজ, টঙ্গী গভর্নমেন্ট কলেজ যেটা, সেখানে ফর্ম তুলে দেয় এবং সেটা আমি চিনতামও না, সেখানে ওর সাথে গিয়েই আমি কলেজে ভর্তি হই।
ওই কলেজের ছাত্রী আপনি?
আমি
টঙ্গী কলেজ মাঠে প্রোগ্রামে
গেছিলাম, আমি সেখানেও গেছিলাম,
দেখছেন আপনি,
আপনাকে দেখছি কিন্তু তখন আমি আইডেন্টিফাই করতে পারি না যে এটা আপনি।
হ্যাঁ আমি প্রোগ্রাম খুলেছি,
ভালোবাসা মানুষের
কি যে ভালোবাসা,
টঙ্গী পাইলট স্কুলের যে মাঠটা,
ওইটাই আপনার স্কুল, ওইটা কলেজ
ও
পাশে লাগোয়া যে কলেজ, কি যে ভালোবাসা মানুষের সেদিন দেখেছি আমি কাছ থেকে।
তো ইন্টার ফার্স্ট ইয়ার যায়, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের দিকে আমার যে ভালোবাসার মানুষ ছিল তার সাথে আমার প্রথম পরিচয় হয়, সেটা হয় ফোনে, সে আমাকে ফার্স্ট দিন মানে ফোন দিছিল, দিয়ে কল কেটে দেয়, হ্যালো বলার পর কেটে দেয়, তারপর আমি তাকে ফোন দিই, তো সে হ্যালো বলে আমি কি আপনি, সে বলে মানুষ, আমি তো বুঝতে পারছি আপনি মানুষ, আপনি তো গরু ছাগল না, কারণ গরু ছাগল হলে তো আপনি কথা বলতে পারতেন না।
বাবা গরুর ভক্ত ঠিকই আছে। তারপর
তারপর এভাবে মানে সে কি করতো প্রতিদিন, মানে আমি তখন বলছি আমাকে জ্বালায় ঠিক আছে আমিও জ্বালাবো, তো আমি এভাবে তাকে অনেক মিস কল দিতাম। আর সে কি করতো মিস কলের ইয়াতে সে মেসেজ করতো যে হ্যাঁ আমি নাস্তা করছি, পড়ালেখা করতেছি, পড়ালেখা করতে ভালো লাগে না, এগুলো বলতো। তারপরে এভাবে আস্তে আস্তে আমাদের কথা হয়। কথা হওয়ার পর আমি তখনই মানে আমার যা ছিল আমি বলি যে আমি এই, আমি এই টাইপের। সে তখন আমাকে বলে যে তার বাড়ি চিটাগংয়ে, আর সে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, ফোনেই কথা। তো এর মাঝখানে আমার এক ফ্রেন্ডের সাথে কি যেন কথা বলছিল, সে মাইন্ড করছে, করার পর বলছে ওকে ঠিক আছে আপনি, আপনার সাথে আমি কথা বলবো না, আপনি ভালো থাকেন। তারপরের দিনই সে মানে অনেক ফোন মেসেজ, কি হয়েছে ইয়া রাখবেন না কেন, কথা বলবেন না কেন, ঠিক আছে কথা বলবো, সে সরি বলছে, ইটস ওকে। তারপর এভাবেই মানে তার সাথে আমার কথা হয়, কথা চলতেই থাকে আমাদের আস্তে আস্তে। এরকম কথা বলা থাকাই সে বন্ধুর প্রপোজাল দেয়, তো বন্ধু থাকতেই পারে, আর তখন আমি জানি যে সে চিটাগংই থাকে, আমাকে বলছে। তারপরে ওর সাথে কথা যতই বাড়তে থাকে একটা ভালো লাগা আস্তে আস্তে কাজ করতে থাকে। কাজ করার পর ওইদিকে ওর পড়াশোনা কমপ্লিট করে চিটাগং টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে, তারপর সে হয়তো জবের জন্য ট্রাই করে, জব যখন ট্রাই করে মানে জব হয়েও হচ্ছে না, তো একদিন আমি তাকে ফোন দিই একটা আনোন নাম্বার থেকে, তো সেদিন সে মানে তার সমস্ত পরিচয় দেয় যে আমার নাম এটা ঠিক আছে কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং না, আমি ঢাকায় থাকি টঙ্গীতে তাদের বাড়ি। তারপর তখন আমি রাগ করি যে আপনি কেন মিথ্যা বললেন, আমি তো আপনার সাথে কোনো মিথ্যা বলি নাই। বলছে ঠিক আছে আপনি আপনার মতো থাকেন, আপনি জাস্ট আমার লাইফ থেকে দূরে থাকেন। তারপর সে বলল কি যে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আর আমি তো এমন না যে তোমাকে আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তো সে আমার সাথে কথা বলতেছে আবার। তারপর এর কিছুদিন পর তার জব হয়, জব হয়, এর ভিতর আমাদের কথাবার্তাও চলতে থাকে, মাঝে মাঝে হয়তো একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, আবার ঠিক হয়ে যায়। তারপর সে আমাকে 2012 সালের নভেম্বরের 12 তারিখে ফার্স্ট আই লাভ ইউ মেসেজ পাঠায়। তো আমি মেসেজ দেখার পরেই রিয়েক্ট করি, কারণ স্থানীয় মানুষদের আমি একটু কম লাইক করতাম এবং ওর সাথে আমি টোটালি কথা বলা বন্ধ করে দিই। তারপর ওর এক মানে এলাকার ছোট ভাই ছিল, সে আমার নাম্বার জানতো বা তার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, সে এভরিডে আমাকে বুঝাতো যে তুমি যাকে চেনো বা জানো সে অ্যাটলিস্ট আর যাই হোক সে মানুষ হিসেবে খুব ভালো, তোমার তো লাইফে কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, তোমার বাবা মা তো তোমাকে এভাবে রেখে দিবে না, সো তুমি তার সাথেই থাকো। তো এইভাবে বলে বলে যে সে অনেক ভালো দেখতে, আমি তখন তাকে দেখি নাই। তারপর এইভাবে সে আমাকে মানে কন্টিনিউয়াসলি এক মাস বুঝাইতে থাকে তার ওই ছোট ভাই। তারপর
বারো বারোতে কি তাই দাঁড়ায় বারো দিন, বারো মাস, বারো বছর, রাত বারোটাতে
বাবা চারটা বারো
আর বারোটা বাজছে,
বারোটা বাজলে তো আর
পাঁচটা বারো, ওই বারো না ঘড়িতে বারোটা বাজছে, লাইফে বারোটা বাজলো, পাঁচটা বারো।
তো তারপর মানে বারোটা বারোর দিকে আমি ওকে মেসেজে রিপ্লাই দিয়েছি।
তাহলে বারো তারিখ, বারো মানে বারো ডিসেম্বর 2012 রাত বারোটার সময় আপনি মেসেজ দিয়ে বললেন তোর বারোটা বেজেছে।
তো আমি মানে তাকে যে হ্যাঁ কাউকে মিস করার নামে যদি ভালো লাগা হয়, কাউকে ফিল করার নামে যদি ভালোবাসা হয়, তাহলে সত্যি আমি তোমাকেও ভালোবাসি
উত্তর দিলেন ফাইনালি।
হ্যাঁ মেসেজ দিছি তাকে। তারপর রাত মনে হয় একটার দিকে মেবি ও হয়তো মেসেজ সিন করছে, করার পর সে আমাকে ফোন দিচ্ছে রাতে, তো আমি তো রাতে কথা বলতে পারবো না, তো ওইভাবে রেখে দিলাম। আর পরের দিন সে আমাকে ফোন দিয়েছে, তো ফোন দেওয়ার পর আমি তাকে তার সাথে মানে কথা বলতে আমার লজ্জা লাগছিল, কিভাবে কথা বলবো, তখন ও বলছে কি তুমি নর্মালি হও আর তুমি আমাকে জাস্ট ফ্রেন্ড ছিলাম, আমি ফ্রেন্ডই ভাবো, তারপর মানে আমার মুখ থেকে শুনবে, আচ্ছা আমি ঠিক আছে বলবো, কিন্তু একটা কন্ডিশন আছে, আমি বলে ফোনের লাইনটা কেটে দিব এর পরের দিন। এবার অনেকক্ষণ প্রিপারেশন নেওয়ার পর মানে নার্ভাসনেস যাচ্ছিল না, এরপরে মানে অনেক সাহস জুগিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এটা বলেই রেখে দিই, আর সে এটা রেকর্ড করে রাখে।
আচ্ছা আমার জানা যাচ্ছে এখানে কিছু কিছু ব্যাপার আছে দীপা, কি হয় আসলে? ও সাথে সাথে মেঘলা, ইউ আর ফুল অন। কি হয় আমি তোমাকে ভালোবাসিতে, যেমন আমি এখন মোরগ পোলা খাবো, এটা বলতে কি কোন রকমের বাধা আসার কথা মেঘলা?
একদমই না।
আমি ফুলের বাগানে এখন ঘুরতে যাব, কোন রকম
না, আমার মনে চাওয়া, আমার তো সেটা অকপটেই বলা উচিত।
আমি প্রাণ খুলে আকাশের চাঁদ দেখছি মেঘলা,
খুবই চমৎকার।
আমি সমুদ্রের ধারে হেঁটে বেড়াচ্ছি,
আরো চমৎকার,
কি অদ্ভুত সুন্দর সামনে প্রকৃতি।
তাই
আচ্ছা সর্ষের মাঠ এত বেশি সুন্দর হয়, এত চমৎকার হলুদ তো বহু কাল দেখা হয় না। আচ্ছা এরকম প্রত্যন্ত মাঠ, এরকম বিস্তৃত সমুদ্র, এরকম শান্ত নদী, ঝুম বৃষ্টি, এগুলো বলতে কখনো বাধা হয়?
কখনোই না।
আচ্ছা আমি তোমাকে ভালোবাসিতে এত বাধা কিসে? কি আছে এই তিন শব্দে এবং বলার পর কি কি আছে এর মধ্যে? কি এমন অনন্য সাধারণ মাদকতা যে মানুষ আড়ষ্ট হয়ে যায়?
প্রশ্ন আপনার কাছে গুরু।
না আমি সেটাই জানতে চাচ্ছি গুরু আপনার কাছে দীপা, কি আছে এর মধ্যে?
আমি জানি না, তবে মানে
কেন আটকে যাচ্ছিল
জানি না, কেমন দিন একটা জড়তা কাজ করতেছিল।
এই জড়ভাবটা কোথেকে আসছে, জিহ্বা থেকে নাকি মাথা থেকে, কেন হচ্ছিল এরকম?
আমি নিজেও এটা বলতে পারবো না কেন হচ্ছিল এক্স্যাক্টলি।
কোনো কিছু বলতে গিয়ে পেছন থেকে আটকে যাচ্ছে এরকম হয়েছে নি কখনো? লাইকে যে এত কথা বললাম, এতগুলো অনুভূতির কথা বললাম, কি আছে তিলবারে? আমি তো প্রায়ই বলি, আমি শব্দটা বলি না, তোমাকেও বলি ভালোবাসি, ওখানে কি সমস্ত কিছু?
না ওইখানে আছে, কিন্তু সবগুলোর ধরনগুলোই হয়তো আলাদা, কারণ সবাই তো সবাইকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা মনে হয় টোটালি আলাদা।
তার মানে কি যখন যেই মুহূর্তে দীপা তুমি ভালোবাসি বললে, এক লহমায় কি ওকে ঘিরে তোমার সমস্ত জার্নিটাকে তুমি এক্সপিরিয়েন্স করলে, যে ওর হাত ধরে বাগানে ঘুরতেছো, ওর বধূ হয়ে ওর ঘরে যাচ্ছ, অসম্ভব ভালোবাসা।
জানি যে আমি একটা মানুষকে কমিটমেন্ট দিয়ে ফেললাম।
ও ইটস এ কমিটমেন্ট, এই কারণেই হয়তো আড়ষ্টতা। দারুণ উত্তর বাবা, এই দীপা সেই দীপা, ছোটবেলায় নিজের ডাল নিজে কেটেছে কিন্তু বড় হয়ে সত্যি বড় হয়েছে। ফাইনাল উত্তর কিন্তু পাওয়া গেছে, সেটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট কমিটমেন্ট। তো কমিটমেন্টে যাওয়ার আগে তো অবশ্যই ডিসাইডেড হতে হবে, তাই আড়ষ্টটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চাই।
Twing, 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 twing
বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক।
সুপারহিট সং
ইচ্ছে
হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
শুনছি দীপাপুর জীবনের ঘটনা, গল্প মানে প্রেমের ঘটনা। দেখা যাক এর পরে আর কি কি আছে, কি কি অপেক্ষা করছে বন্ধুদের জন্য। বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি ঢাকা এফএম 90.4 থেকে। আছেন এই মুহূর্তে স্টুডিওতে ঘুরে যেতে চান, আছেন অতিথি বন্ধু দীপা এবং আছি আমি মেঘলা। আর আছে ঘুরে যাও বলে দিচ্ছে সময়, এখন ঠিক রাত 12:31। আর বন্ধু অবশ্যই আছেন আপনি আমাদের সাথে, ফেসবুকে জয়েন করেছেন, কমেন্ট করছেন। তো যারা এখনো কমেন্ট করেননি তাদেরকে বলছি কিভাবে কমেন্ট করবেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে এসে। সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলে ঢাকা এফএম এর অনেকগুলো পেজ আসবে। বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ 2,13,000 প্লাস। ওকে, তো সেই পেজে এসে লাইক করবেন এবং ভালোবাসা বাংলাদেশের যে পোস্ট আপলোড করেছি সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অনেক বেশি করে যদি আপনি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু ইতিশমের সাথে। ওকে, দেখতে পাচ্ছি অনেক কমেন্ট করেছেন বন্ধুরা। যেমন আছেন এই মুহূর্তে এইচ এম আব্দুল কালাম, ওকে, লিখেছেন যে আজকের অতিথি বন্ধু দীপাকে অনেক কিউট লাগছে। এবং আছেন তপন দাস, লিখেছেন যে খুব ভালো লাগছে প্রেমের ঘটনা শুনতে, দেখা যাক পরবর্তীতে কি হয়। যুক্ত হয়েছেন ইমতিয়াজ রহমান রবিন আমাদের সাথে, জিল্লুর রহমান আছেন আমাদের সাথে এবং জানিয়েছেন যে খুব ভালো লাগছে গল্প শুনতে এবং আশা করছেন যে শুরুটার মতো শেষটাও এরকম আনন্দময় হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এই মুহূর্তে যুক্ত হয়েছেন সোহেল রানা, ওকে, আছেন আমাদের সাথে হৃদয় খান, শরীফ আহমেদ যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে প্রিন্স মোজামেল হক আছেন, আছেন তাসনিম আক্তার, উনি যশোর থেকে যুক্ত হয়েছেন, মিরাজুল ইসলাম আমাদের সাথে আছেন গাজীপুর থেকে, মোহাম্মদ নওয়াজ শরীফও যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন উনি আছেন মালদা থেকে ইন্ডিয়ার, কাউসার খান যুক্ত হয়েছেন এবং লিখেছেন যে খুব ভালো লাগছে শুনতে এবং পুরোটুকুই শুনবেন। এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে কাউসার আলী, পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন এবং ওনার বন্ধুদেরকে বলেছেন শুনতে, নিশ্চয়ই শুনছেন ওনারা। এবং আবির আছেন, ওনারা 10 জন বন্ধু একসাথে মিলে আমাদের এই স্টোরিটা মানে আমাদের এই গল্প শুনছেন ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং লিখেছেন যে অনুভূতি সে তো অনুভূতি যা মাপা যায় না, ওয়াও খুব চমৎকার একটা কথা। এন মোহাম্মদ সাইফও আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন অর্পা, ওকে, আবু রহমান আছেন, আছেন স্পর্শ টঙ্গি থেকে। তো বন্ধু অবশ্যই আপনিও কমেন্ট করবেন, সেজন্য আপনাকে আসতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে এবং আসবেন যেভাবে সেটা আরো একবার বলে দিতে চাই, সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলেই ঢাকা এফএম এর পেজ আসবে এবং আপনি সেই পেজ থেকেই বেছে নেবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ 2,13,000 প্লাস। তো আর কথা না বাড়িয়ে চলে যেতে চাই গুরুর কাছে।
এক্স্যাক্টলি, এবং সবাই শুনছে দেশের বিভিন্ন জায়গা থেকে টেক্সট আসছে, যেটা আমিও খুব মনোযোগ দিয়ে সেই টেক্সটগুলোর দিকে দৃষ্টি রাখছি। অলরেডি মোহাম্মদ জহিরুল হক লিখেছেন, গুরু পুরো একটা সপ্তাহ অপেক্ষায় ছিলাম কবে বৃহস্পতিবার আসবে আর কখন তোমায় শুনব। এবং আরেকটি ইনফরমেশন, যেটি যে জায়গাতে যে টেক্সটে চোখটা আটকে গেল, আজকে আমরা মাইক দিয়ে শুনছি সজীব SRDMDT মাইক দিয়ে শুনতেছি ভালোবাসার বাংলাদেশ, সেই সাথে আপনাদের সাথে আছে আজ আমার গোটা গ্রামবাসী, বিকজ আমরা পিকনিক করছি বন্ধুদেরকে সাথে নিয়ে।
বাহ, খুবই চমৎকার।
আবার সেই মধুমাখা কণ্ঠস্বর, মেঘলা আপু কেমনে আপনি এত সুন্দর করে হাসেন,
ওরে বাবা,
এত হাসি না যেন মুক্ত ঝরে।
থ্যাংক ইউ।
গত গুরু আপনাদের প্রকাশিত বই ভালোবাসার বাংলাদেশ বরিশাল থেকে আমি কিভাবে ক্রয় করব,
এক্স্যাক্টলি বন্ধুকে জানিয়ে দিতে চাই যে অমর একুশে বইমেলা 2017 বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, কারণ বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এবং ঘরে বসে কিন্তু আপনি বইটি পেতে পারেন, সেক্ষেত্রে ডায়াল করুন 16297 অথবা 01840521797।
ওকে, আমরা চলে যাচ্ছি দীপার কাছে, শুনছিলাম তার জীবনের কথা।
জি গুরু, তো এইভাবে আমাদের সময় কাটতে থাকে, আমরা দেখা করি না। তো এর মাঝখানে আরেকটা জিনিস শুধু আমি বলতে চাই, আমি 2012 এইচএসসি দেওয়ার কথা ছিল, তো ওর সাথে একদিন ঝগড়া লাগে, অনেক ফ্রাস্ট্রেট থাকি, আর এক্সামটা আর কি কোনো কারণে একবার ক্যান্সেল হওয়ার কথা শুনছি, কিন্তু পরে আর আমি কারোর সাথে কন্ট্যাক্ট করি নাই। তো আমার সর্বশেষ যে এক্সামটা ছিল সেটা আমি দিতে পারি নাই। তো একটা সাবজেক্টের কারণে রেজাল্ট আসে, এটা অপশনাল ছিল, কিন্তু আমি চাইছিলাম আর একটু ভালো রেজাল্ট আসুক। এর কারণে 2013 সালে আমি আবার সবগুলো সাবজেক্টে এক্সাম দিতে চাই। তো এর মাঝখানে তো ওর সাথে আমার রিলেশন হয়, আমার যে ভালোবাসার মানুষটা, তো সে আমার সাথে দেখা করবে। তো আমি বলি যে আর এক্সাম শেষ হোক, পরে দেখা করব। সে এক্সাইটেড দেখা করবে। তো এর মাঝখানে আমি আবার ছবি তাকে এমএমএস করে পাঠাই দিই, আর তার একটা ছবি পাঠিয়ে দেয় প্রথমে, মানে এটা খুবই বাজে ছিল। তো মানে তখন আমি বুঝতেছিলাম না আমি কি বলবো। তো আমি শুধু জানি না আমি তোকে কমিটমেন্ট দিয়েছি,
কিন্তু কথা তো ছিল যে অনেক সুদর্শন, তাই না, ভালো ছেলে, ওই যে ছোট ভাই যে গল্প শুনিয়ে শুনিয়ে কান ভারী করতো, সে তো তাই বলেছিল, তাই তো? মনে হয় ক্যামেরার প্রবলেম ছিল
মেবি।
আচ্ছা, তারপর?
তো এভাবে আমি 2013 একুশে ফেব্রুয়ারি দেখা করি ওর সাথে। তো আগে আমি এই প্রোগ্রামগুলো শুনতাম, ওইখানে এসে অনেকেই বলতো যে দেখা করতে গেলে হয়তো অনেকে অনেক খারাপ কিছুর শিকার হয়। তো আমি ডিসাইড করি যে এমন কোথাও দেখা করবো যেখানে
এই প্রোগ্রাম শুনে ওই সতর্কতা আসছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কাজেও দেয়
ডেফিনেটলি।
তো আমি ওকে বলি যে এটা আমার ভিতরেই থাকে, তা আমি বলি যে এমন কোথাও দেখা করি যেখানে আর কি লোকজন সবাই থাকে। তো আমি তাকে
বললাম আর চলে গেলাম এমন না, কারণ আমি ভালোবাসা বাংলাদেশ শুনি এবং আমি জানি অনেক দুর্ঘটনা ঘটে।
তো তারপর আমরা ডিসাইড করি যে স্মৃতিসৌধ যাব। তো ওর সাথে একদিন জাস্ট দেখা হয়।
আমি ভয় ছিলাম, আমি গুলিস্তানের সামনে গলফসা মাজারের সামনে দেখা করবো,
আমরা
ছেলেরা একবারের জায়গায় 1 কোটিবার ভাবি যে কোন কথা বললে বেচে দুঃখ না পেয়ে যায়, স্পেশালি লুক নিয়ে, আর তোমরা খাড়ার পরে যে কোনো কথা বলে দাও।
না, আমি একটু সবসময় এইভাবেই কথা বলি,
তোমরা এরকমই বলো। তারপর
তো মানে 21 ফেব্রুয়ারি বাসায় বলি যে আমার কলেজে প্রোগ্রাম আছে।
লুক নিয়ে কিন্তু মেয়েদেরকে ছেলেরা সহজে হার্ট করতে চায় না, লুকের ব্যাপারে, লুকের ব্যাপারে স্পেশালি খেয়াল কর, বাট মেয়েরা কিন্তু একদম স্ট্রেট হার্ট করে দেয়। হার্ট বলতে মানে অনেক সময় দেখেছি খুব ডিরেক্ট বলে দেয়।
আসলে এই জিনিসটা তো মাথায় কখনো ঢোকে নেই, খুব মানে একেবারে সূক্ষ্মভাবে চিন্তা করলাম এত খুব অল্প সময়ের মধ্যে। আসলেই তাই,
দেখছিস কেমন হ্যাংলা টাইপ, দেখছিস কেমন কালো একবারে এই টাইপ, হয়তো শুনেই ফেললো বেচারা।
আমরা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে সব খুঁত।
তারপর ওর সাথে আমার দেখা হলো, আমি শুধু ওকে জাস্ট সালাম দিলাম, দেওয়ার পরে সে যে গাড়িতে করে আমরা নবীনগর।
সালাম দিলে তার মানে তোমার কাছে হাইট ঠিকঠাক মনে হয়েছে?
না না না, আমি ওর দিকে তাকাতেই পারছিলাম।
ও আচ্ছা, সেই কারণে ভুলে সালাম দিয়েছে।
সালাম দিতে হয় দুজনের সাথে দেখা হলে। তো এখান থেকে আমরা রওনা দিলাম, দেওয়ার পরে ও আমাকে কথা জিজ্ঞাসা করতেছে, বাসা কেমন, সবাই কেমন আছে, তুমি কেমন আছো। তো এইভাবে বলে বলে হাতটা এখানে রাখছি, তো বলে যে আমি কি তোমার হাতটা ছুঁতে পারি। তো এইভাবে বলার পরক্ষণে আমি
তাকে রাখছে হাত, গুরু একটু ক্লিয়ার করে,
হাত
মানে গাড়ির সামনে সিটের মধ্যে আমার হাত রাখা,
এগুলো ধরিয়ে দিছি আমি সব
আমি দেখি যে কখন মানে ফার্স্ট কোন ছেলে আমার হাতে হাত রাখলো, আর সাথে সাথে আমার দুই হাত মানে ঠান্ডা হয়ে গেল, আর মানে ঘামাচ্ছে খুব। তারপর বলে যে অনেক প্রবলেম, আমি আর কিছু বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। এইখানে যাই, যাওয়ার পর ওইখানে যখন নবীনগর পৌঁছাই, ওখান থেকে নামার পর আমার ফার্স্ট কথা ছিল যে আপনি কেমন সমান
মাপনি, এতক্ষণ কুক
তো সে বলছে
হাত ধরতে দিলাম তো তখনই ভাবছি যে ম্যাপে ফেলছের মধ্যে
সেটা
উঠা যাবে হাঁটবে তখন মেকানি বানায় টেকনিক্যালি এগুলো প্রোগ্রামে শিখছো না আচ্ছা তারপর
তারপর ওকে আমি এই কথাই বলি যে তুমি কি আমার সমান আসো মেপে দেখি তোমার চেয়ে একটু বেশি আছে মনে হচ্ছে তো এইভাবে
মাপলে
না ও বললো আর কি হাঁটছি আমি তো ওর দিকে তাকাতে পারছি না
এটা হইল কেমনে পারো তোমরা ওই কথাটা তুমি কিছুক্ষণ আগে কোয়েশ্চেন করলে প্রথম সাক্ষাতে একটা ছেলেকে স্ট্রেট জিজ্ঞেস করা হচ্ছে ফার্স্ট কথাই তুমি কি আমার সমান আচ্ছা হইল তারপর
আমি যখন রাত্রে পড়তে বসতাম আমার ভিতর একটা প্রবলেম হতো যে দেখা যেত আমি যখন পড়তে বসতাম মানে ওই সময়টাতে ওর কথা বেশি মনে পড়তো বা ওর সাথে ফোনে যে কথাগুলো বলতাম বারবার সেটা কানের মধ্যে রিপিট হতো
কি করতো ও মনে মনে
হ্যাঁ বা পড়াতে আমি মন বসাতে পারতাম
না
তো সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে দেখা যায় যে এতটুকু রেজাল্ট আশা করেছিলাম একটু খারাপ হয়েছিল তারপর বিভিন্ন জায়গায় পরীক্ষা দেই তো এখানে মানে আমি যেই সাবজেক্টগুলো পড়তাম বা লাইক করতাম ওই সাবজেক্ট না আসে অন্য সাবজেক্টগুলো আসে তারপর ভর্তি হই না ন্যাশনাল কলেজে আর এদিকে আর প্রাইভেটে পড়া আমার জন্য একটু টাফ হয়ে যাবে তো ওর ইন্সপায়ারে এবং ও আমাকে ফার্স্ট আমার ভর্তির জন্য প্রাইভেট ভার্সিটিতে হিউজ পরিমাণ টাকা লাগে সে আমাকে ফার্স্ট 5,000 টাকা দিয়েছিল আর বাকিটা আমি অ্যারেঞ্জ করে আমি ভর্তি হই হওয়ার পরে রিলেশন ওর সাথে আমার কন্টিনিউ আমি পাশাপাশি কিছু টিউশন করতাম কারণ আমার বাবার ফিনান্সিয়াল অবস্থা তখন উইক ছিল এভাবে এখানকার খরচটা চালাতাম এর মাঝখানে ওর সাথে আমার টোটালি ব্রেক হয়ে যায়
কিভাবে
কি জানো একটা ছোট বিষয় নিয়ে আমি একটু রাগারাগি সেটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি হয়তো ওর কাছে
ভয়ঙ্কর তো
খুবই অদ্ভুত
শর্ট টার্ম মেমোরি লস এরকম কোন ব্যাপার স্যাপার আছে নাকি একটা একজনের সাথে তোমার প্রেম হলো রাইট দ্য ফার্স্ট লাভ
ইয়েস
আবার তার সাথে ব্রেকআপ হয়েছে কারণ মনে নাই
কারণ আমি ওর কাছে নাকি বলছিলাম আমি এবার কি আমার যেটা মনে আসে আমি সেটা বলি
সে তোমরা বুঝছি প্রথম সাক্ষাতে তুমি বলছো যে তুমি আমার সমান কিনা
হ্যাঁ
ওর সাথে ব্রেকআপ তারপর
ব্রেকআপ হয় আর এর মাঝখানে আমি আমার এশিয়ানে যখন পড়ি সেখানে অনেক কিছু অর্জন করতে পারি ক্লাসের ক্লাস মনিটর ছিলাম সেই সাথে আমাদের যে অ্যাসোসিয়েশনও আছে সেখানকার ডিবেট সেক্রেটারি বর্তমানেও আমি তারপর এখানে ডিবেট করতাম
সত্যি কথা বলো তো আমাকে আবার মানুষ সত্যি কথা বলে না হলে আমি আবার
হ্যাঁ অবশ্যই
পেছনে লেগে যাই জানো তো
হ্যাঁ হ্যাঁ
সত্যি কথা বলো তো যখন তুমি কার্স ক্লাস মনিটর হলে যখন তুমি ডিবেট অ্যাসোসিয়েশনে সমস্ত কিছুর মধ্যে ইনভলভ হতে থাকতে তখন মনে হয়নি যে তুমি একটু এগিয়ে যাচ্ছ তোমার ওর তুলনায়
না সেটা মনে হয়নি কিন্তু আমার রাগটা একটু বেশি ছিল ও সবকিছু মানিয়ে নিতে পারত তো আমার দোষ থাকলেও মানে শুধু এটা ওর ক্ষেত্রে আমার দোষ থাকলে আমার অন্যায় থাকলে সেখানে আমি পা ধরতেও রাজি কিন্তু ওর ক্ষেত্রে এটা হতো না ওর ক্ষেত্রে দেখা যেত আমার অন্যায় থাকলে ওই সরি বলতো ওই মাফ চাইতো ওই সবকিছু ঠিক করে নিত এরকমটা হইতো তো এর মাঝখানে মানে 6 মাস আমাদের কোনো যোগাযোগ ছিল না তারপর আমি যখন ক্যাম্পাসে যাই তখন আমি ফেসবুক চালাইতে পারতাম না তো ক্লাসমেটরা বলে তুই ফেসবুক চালাস না মনে হয় এটা একটা মহা অন্যায়ের কাজ করেছি তো ওইখানে নিজে নিজে অ্যাকাউন্ট খুলি তারপর ওর আইডিটা আমি দেখি কারণ ওর সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে তো আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলি এটা দিয়ে ওকে আমি নক দিই ও একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমার ইয়েতে মানে মেয়ে আইডি ছিল যেটা আর মেয়েদের জন্য একটু উইক ছিলাম ফ্রেন্ড লিস্ট অ্যাড করে নিয়েছিলাম তো আমার সবগুলো ছবি এখান থেকে নিয়ে নেয় আর ওই ফেক আইডি দিয়ে আমি ওর সাথে কথা বলি একদিন কথা বলার পরে ও বুঝে বলছে যে এটা আমি তারপর সবকিছু ভুলে আবার ফোন দেয় যে যা হয়েছে হয়েছে চলো আমরা আবার একসাথে শুরু করি তো এভাবে আবার আমরা একসাথে হই হওয়ার পরে এদিকে আমার ক্যাম্পাসে ডিবেট শুরু হয়েছিল
কতদিন পর আবার দেখা
হ্যাঁ দেখা হয়েছিল
ওকে
দেখা হওয়ার পর আমাদের ঘোরাঘুরিও হইতো যমুনা ফিচার পার্ক বা স্টার সিনেপ্লেক্সে যা মুভি দেখা হইতো আর এদিকে আর কি বেশি ঘোরা হইতো তো এখানে ডিবেটের জন্য যখন আমি এখানে বলি যে আমি ডিবেটে পার্টিসিপেট করতে চাই আমাদের এশিয়ান ইউনিভার্সিটিতে একটা সংঘ আছে ইউডিসি তো সেখানে ও আমাকে ইন্সপায়ার করে যে হ্যাঁ করো। তারপর এখানে আইপিএল সিস্টেমে করে, কিন্তু দেখা যায় যে আমরা ইংলিশ ডিপার্টমেন্ট একসাথেই হই। তো এইভাবে আর কি ডিবেট লড়তে লড়তে ফাইনালি আমরা ফাইনালে পৌঁছাই। তারপর ওইখানে বলে যে ফর্মাল ভাবে আসতে হবে, মেয়েদের ব্লেজার পরতে হবে, আমার তো ব্লেজার নাই। ওকে ফোন দেই, ওর আম্মু বাসায় ছিল না, দিতে পারে না। আমি আচ্ছা ঠিক আছে আমি শাড়ি পরেই যাব। তো শাড়ি পরে গেলাম। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট প্রথম বড় চ্যাম্পিয়ন হয়েছিল, সেকেন্ড টাইম আমরাও চ্যাম্পিয়ন হই। হওয়ার পর এগুলোতে সে আমাকে অনেক ইন্সপায়ার করে। করার পর এদিকে আবার সে জিআরির জন্য প্রিপারেশন নেয়। তো এর মাঝখানে বলে যে চলো এবার অনেক তো হয়েছে, এবার ফ্যামিলিগত ভাবে বিয়ের জন্য আগেই। তো আমিও বলি যে হ্যাঁ ঠিক আছে চলো। তো এর পরের দিনে আবার সে আমাকে বলে কি যে না ঠিক আছে তুমি তোমার সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করো, আর আমি জিআরই এক্সামটা দিই, তারপর ফ্যামিলিগত ভাবে আমরা আগাই। তো এইভাবে বলার পরে আচ্ছা ঠিক আছে। এর মাঝখানে ওর বাবা না কেউ কি আমার কথা দুইবার জিজ্ঞাসা করছে, ফ্যামিলিরা জানতো সবাই
সম্পর্ক আছে আপনার সাথে।
হ্যাঁ, তারপরে ও এইভাবে যখন আমাকে বলে, বলার পরে ঠিক আছে এইভাবে চলতেছিল, তার মাঝখানে ওর বাবা আমার কথা জিজ্ঞাসা করে, সে আমাকে বলে। তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করি যে বাবাকে বলো অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত কোনো মেয়েটে দেখতে না, আমরা জানুয়ারির দিকে দুই ফ্যামিলিকে জানাই, তারপর ফ্যামিলিগত ভাবে আগাই। আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলিকে আমি হ্যান্ডেল করবো। তখন ওকে অনেক রিকোয়েস্ট করি, সে আমার রিকোয়েস্ট রাখেনি। তারপর ফাইনালি 2016 সালের শেষের দিকে আমি গ্রামে গিয়েছি পঞ্চগড়, দীর্ঘ প্রায় 9 বছর পর আব্বু ফুল ফ্যামিলি সহ। তো এর মাঝখানে ঈদের সময় দেখা যায় ও আমাকে বললো যে আমিও বেড়াতে যাচ্ছি আব্বু আম্মুর সাথে। তো এখানে আর কি হঠাৎ করে নাকি তাকে মেয়ে দেখাই নিয়ে আসে। ওদের বাড়ি টঙ্গীতেই, নিজেদের বাড়ি, আর হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা।
ওখানে মেয়ে দেখাই
না, মেয়ে দেখায় এদিকেই কোথায় যাবো।
আচ্ছা আচ্ছা।
তো মেয়ে দেখা আসে রাত্রে, সে আমাকে এটা বলে ওইখানে যাওয়ার পর মনটা একটু ভালো হয়, আর আমি গ্রামে যাইতে চাই না, এর জন্য আম্মু অনেক টর্চারই করে নিয়ে যায়। তো তখন আমারও মানে মনের অবস্থা খুব ভালো ছিল না, আর এর মাঝখানে আমার উপর তো অনেক কিছু মেন্টালি শক গিয়েছিল, সেগুলো সে জানত। তারপর আমি ওকে স্ট্রেটলি বলি কি যে হ্যাঁ তুমি বিয়ে করে ফেলো। অনেক রাগ ছিল, এবং দেখা যায় এরপরে 2-3 দিন ওর সাথে আমার ঝগড়াই লাগত, এবং সেটা আমার কষ্টের ঝগড়া ছিল। ওর সাথে ঝগড়া করতেছে দেখা যায় আমার চোখ দিয়ে পানি পড়ে যেত। তারপর ওর সাথে একদিন দেখা করতে যাই, তখন নাকি তার খালাতো ভাই বিয়ে ছিল, সে আমার সাথে দেখা করতে পারে না। তারপর আবার ভাবি যে সে হয়তো আমার সাথে দেখা করবে, তাও আমার সাথে সে দেখা করে না, তার ডিউটি ছিল, সে আমার সাথে দেখা করতে পারেনি। তো এভাবে আর কি দিন যাচ্ছিল। তারপরে হঠাৎ করে মেয়েদের পক্ষ থেকে ওদের বাসায় ওকে দেখতে আসছে। আসার পর মেয়েদেরও ছেলে পছন্দ হয়েছে, ছেলের ফ্যামিলি পছন্দ হয়েছে, তারপর নাকি ওরা বসে একটা ডেট ফিক্সড করবে। করার পর ও আমাকে তখনও বলছিল, মানে তখন আমি অনেক কান্নাকাটি করি, করার পর বলি যে ঠিক আছে তুমি করে ফেলো। তো আর কি আর এটাকে ডিটেলস না নিয়ে আম্মু আব্বুকে বলে যে হ্যাঁ কথা দিয়েছে। তারপরে 27 তারিখ মেবি অক্টোবরের দিকে ওইখানে এঙ্গেজমেন্ট করায়। করানোর পর সেদিন মানে সেদিন মনে হয় আমার লাইফ থেকে মনে হচ্ছিল যে কিছু একটা হারায় যাচ্ছে, বা এত ঝগড়া করি এত
এঙ্গেজমেন্টও হয়ে গেল।
হ্যাঁ এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তারপর মানে মনে হচ্ছে যে ওকে যদি আমি লাইফ থেকে হারাই আমি পারবো না সেকেন্ড টাইম কোনো ছেলের হাত ধরতে, বা ওকে আমার লাইফে চাই। তো এইভাবে মানে ওই দিন রাত্রে আমি ওর সাথে কান্নাকাটি করি, ও কান্নাকাটি করে। করার পর সে সকালে ডিউটি যেতে যাবে, ডিউটি ছিল মির্জাপুরে।
আপনারা তো অনায়াসে তো ডিসিশন নিয়ে নিছিলেন না যেতে করে ফেলো।
হ্যাঁ,
আমি বলছি
তখন রাগটা বেশি কাজ করছিল, যে যখন আমি বলছিলাম বাবার সাথে কথা বলো তখন তুমি বলো নাই কেন, আর এখন তুমি হুট করে আমার বলতেছো যে এখন তোমার কথা বলি, এটা কেমনে হয়। তো তারপর
বাট বলতে তো চেয়েছে না।
হ্যাঁ, ওর এই দিকটা সে বলছিল শেষের দিকে এসে, আমি না করি। এরপরের দিন 28 তারিখ সে ইয়াতে চলে যাবে, যেখানে জব করে, টাঙ্গাইল মির্জাপুর।
এঙ্গেজমেন্ট হয়ে গেল?
হ্যাঁ এঙ্গেজমেন্ট হয়ে গেছে রাত্রে।
হ্যাঁ,
আমি ফোন দিয়েছিলাম,
হলো না হলো সব বললো
না, ওরও মানে কণ্ঠ দিয়ে কথা আসতেছিল না, কান্নাকাটি করতেছে।
আর আপনি?
আমিও তো এদিক থেকে অনেক কান্নাকাটি করতেছি। তারপরে বললাম কি যে সকালে একটু দেখা করতে পারবা? হ্যাঁ পারবো। তারপরে বাসা থেকে ওইদিন ভোরবেলা বের হয়েছি হাঁটতে হাঁটতে বাড়ি থেকে, যেখান থেকে মানে 20 টাকা রিক্সা ভাড়া, সুইস গেট ওইখানে এসে মানে পায়ে হেঁটে আসছি। ও 6টার দিকে বেরোবে, এত সকাল তো ঘর থেকে বের হইতে পারবো না। কোন রকম কাউকে কোনো কিছু না বলেই পায়ে হেঁটে চলে আসছি। আসার পর ও আমার সামনে এসে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ওকে শুধু আমি শুধু দেখি, কোনো কথা বলতে পারি না। ও শুধু আমাকে বললো যে তুমি নাকি এবার সেমিস্টার ড্রপ দিবা। আমি কি, হ্যাঁ আমি তো পড়তে পারতেছি না, পড়ালেখা আমি ইনভলভ হতে পারছি না। তো তারপরে মানে সে চলে যায় গাড়িতে উঠে, আমি তখন চোখের পানি ফেলে জাস্ট একটু সরে আসি। তারপর দেখি যে আমার পিছু পিছু ও গাড়ি থেকে নেমে গেছে, আমি আবার একটু আড়াল হয়ে যাই। তারপর ওর মতো চলে গেছে। তারপর মানে সারাদিন ওর সাথে একটু পরপরই কথা হচ্ছে যে কি হয়ে গেল লাইফটা, তুমি এমনটা করলা কেন, তোমাকে তুমি শেষের দিকে বলছি, তুমিও তো রেসপন্স করনি। তারপরে এইভাবে করার পর পরে এবার দেখে আমি তাকে ছাড়া থাকতেই পারছি না। এর ভিতর আমার মানে যে আমি কখনো ক্ষুধা সহ্য করতে পারতাম না।
দিয়ে চলে গেল তখন?
জি,
যখন চলে গেল ছেড়ে,
তখন মনে হচ্ছিল যে আমার ভেতরে হয়তো কোনো কিছু একটা নাই, ওর না থাকাটা বা ওর সাথে কথা বলা স্মৃতিগুলা সেগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপরে ওর সাথে সেদিন কথা হলো, সারাদিনই কথা বলছি রাগার আগে আমি। তারপর মানে ফাইনালি বলছি, তুমি তো আমাকে এর আগে কমিটমেন্ট দিছিলা যে আমি যদি তোমার বিয়ের 2 ঘন্টা আগেও বলি তুমি আমার লাইফে ফিরে আসবা, যে আপনি বলেই দিয়েছেন আমি আপনার লাইফে ফিরে আসব। তো তখন আমি বলি যে আমি যদি আমার ফ্যামিলি আমার সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এক কাপড়ে চলে আসি তুমি কি অ্যাকসেপ্ট করবা, এটাকে বলি। তো ফার্স্টে সে রাজি হয় না। তারপর আমার মা হয়তো বুঝতে পারে যে আমি না খাওয়া ছেড়ে দিছি 2 দিন যাবৎ, আর সবসময় একটা কান্নাকাটি বা বাসায় যে কেউ কথা বলতো অনেক মানে মেজাজ নিয়ে কথা বলতাম। তো তারপরে 29 তারিখ 29শে অক্টোবর ওর সাথে মানে রাত্রে যখন কথা বলি ফাইনালি মানে আমি বলি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার লাইফ যদি কাটাইতে হয় আমি তোমাকে নিয়েই কাটাবো, আর যদি কাটাইতে না পারি তাহলে আমি আর কাউরে অ্যাকসেপ্ট করব না, এখন তুমি কি বলো। তোর রাত 12টার দিকে সে কথা বলে যে তুমি আমার এত ভালোবাসো সেটা তো কখনোই তুমি বুঝাও নাই, তুমি কেন বুঝাইতে হবে তোমাকে। তারপর 30 তারিখে আমরা একসাথে হই, সকালে আসেও, আসার পর একটা আমাদের ক্যাম্পাসের সামনে একটা ছোট খাওয়ার রেস্টুরেন্ট আছে, তো সেইখানে বসে সে আমাকে একটা স্যান্ডউইচ মুখে তুলে খাওয়ায় দেয় 2 দিন পরে, আরো তেহারি খায়। খাওয়ানোর পর আমরা সারাদিন একসাথে ছিলাম। থাকার পর এলাকার ওর দুটা ফ্রেন্ড, আমি নাম দুটা বলতে পারবো না, আর আমার একটা ক্লাসমেট, ওকে আমি ফোন দিই। সন্ধ্যার দিকে আমরা সিদ্ধান্ত উপনীত যে হ্যাঁ আমরা বিয়ে করব। তারপরে এর আগে আমি ফ্যামিলি ওর ফ্যামিলি আমার শাশুড়ি আম্মুজে ছিল তার সাথে আমি কথা বলি যে আম্মু এই ব্যাপার তোমাদের রিলেশন কি অনেক দূর গড়াইছে, আমি আম্মু আমাদের রিলেশনটা তো আপনি জানেন কতদিনের, এখন ও এগুলো মানতে পারতেছে না আমিও পারতেছি না। তো তখন ওর আম্মু আমাকে বুঝাই কি যে তোমরা ভাই বোনের মতো থেকে যাও, ফ্রেন্ডের মতো থেকে যাও। তো এটা বলছি আর আমি কি, এখন তুমি কি করতে চাও বলো। এখন আমি এইভাবে সারাদিন, আমি সকাল 9টার দিকে বেরোইছি ক্যাম্পাসে যাব বলে, ক্যাম্পাসে যাই নেই সারাদিন আসি, রাত্রের অলরেডি 8টা বাজে, এখন আমি কেমনে বাসায় ফিরি। তো এগুলো মাকে তার মা বাবাকে কনভিন্স করানোর চেষ্টা করে যে ওর আব্বু আম্মু আপনাদের বাসায় আসুক, আর বা আমি ওকে নিয়ে বাসায় আসি, তো তারা রাজি হয় না। তারপরে আমরা মানে বিয়ে করে ফেলি, বিয়ে করার একটা কাজী অফিসে যাই, গিয়ে বিয়ে করি। করে ওর ছোট ভাই ছিল তাকে মাসুম, তাকে এসে ফোন করে জানিয়ে দেয় যে ভাই আমি তো বিয়ে করে ফেলছি, আমি যেখানে আছি ভালো আছি, আমি ফিরবো বাসায়। আর এদিকে আমি আমার মাকে জানাই, কিন্তু আমরা কোথায় আছি সেটা বলি না,
বাট বললেন যে বিয়ে করে ফেলেছেন।
হ্যাঁ, দুইজনকার ফ্যামিলিকে জানাইছি যাতে তারা টেনশন না করে। তারপর ওইখানে একটা বিয়ের কাগজ যেহেতু ছিল একটা হোটেলে উঠি বিয়ের কাগজ দিয়ে, তো সেই দিন সে আমার হাজবেন্ড
পুষজ্জা
সে আমাকে একটা ভাড়া করা বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি বললাম সারাদিন তো আমি কিছু খাইনি, অনেক দুর্বল, এগুলো আমার একটু ফ্রেশ হওয়া দরকার। তো এখানে মানে গোসল টোসল করে ফ্রেশ হলাম, কয়ে তুমি তো আমার ওয়াইফ, তো আমাদের ইসলামের মতে হলো ফার্স্ট 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এই বিছানাটা কতটা ইয়া জানি না, তবে এখানে আমরা আজকে নামাজ পড়বো দুজন একসাথে। আমি অনেকগুলো জানতাম না যে নফল নামাজের ইয়াটা আমাকে শিখায় তো, তো তখন আমাকে নিয়ে নামাজ পড়ায়। তারপর সে যে একটা হাজবেন্ড হিসেবে তার যে কমিটমেন্ট করা দরকার, যে তোমার সুখেও আমি দুঃখেও আমি, সে সবকিছু কমিটমেন্ট করে। এবং দেখা যায় ওইদিন রাত্রে আমিও ভীষণ কান্নাকাটি করি, ও করে, আর একটু পরপর ও ফোন ওপেন করে, বলে যে বাবা স্ট্রোক করছে, মা স্ট্রোক করছে, মা অনেক অসুস্থ, তুমি বাসায় চলে আসো। এভাবে ওর ফ্যামিলি থেকে ওকে মেসেজ দেয়। তো এর পরের দিন আমরা কোন ইয়া মানে অনেক ভয় পেয়ে এখান থেকে আমরা সেই চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিই, কারণ চিটাগাং এলাকাটা ওর পরিচিত। চিটাগাং এ গিয়ে সেই বিয়ের কাগজ দিয়ে আমরা একটা ইয়াতে উঠি, আবাসিক হোটেলে। তো উঠানোর পর ওইখানে 3 দিন থাকি আমরা। এর ভিতর মানে বাসাটা সব অনেক খোঁজাখুঁজি করি, ফ্যামিলি বাসা আমরা ওইভাবে আমরা পাই না। আর এদের বাসা থেকে যখনই ফোন অন করে মেসেজের পর মেসেজ দেয় বা কথা দেয়, তার খালা তাকে কথা দিছিল যে ঠিক আছে তুই মেয়ের যা করছিস করছিস, তুই মেয়েকে নিয়ে আয়, এটাই হয়তো তোর কপালে লেখা ছিল। আর ওই মেয়েকে নিয়ে আয়, আমি তাকে মানে আমার 4 নম্বর মেয়ে হিসেবে একসেপ্ট করব, করে তোর মায়ের হাতে তুলে দিব যে আমার মেয়ে তোর ছেলের কাছে বিয়ে দিলাম, এভাবে কমিটমেন্ট করে। তার মামা ছিল, মামাও বলে যে তুই শুধু মেয়েটাকে বুঝিয়ে নিয়ে আয়, তোর মার সাথে যাতে কোনো ঝামেলা না করে। তো এইভাবে অনেক বোঝানোর পরে তারা আমাদের মানে আশ্বস্ত করে। তারপর ওদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা দাউদকান্দিতে আসি আমি 3 তারিখে সন্ধ্যায়। আসার পরে সে আমাকে বলে তোমার তো বউ লাগছে না, তোমাকে তো বউ লাগছে না, না 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 আমার হাজবেন্ড।
ও আচ্ছা, হাজবেন্ড বলে, আচ্ছা।
তো এইভাবে বলার পর বলে চলো পার্লারে যাই। যাওয়ার পর সে আমাকে ফেসিয়াল করাইলো, একটু হালকা মেকআপে সাজাই নিয়ে আসলো, মাথা থেকে যেন ঘোমটা না পড়ে, তারা হয়তো তোমার রাগ থাপ্পড় বা চর থাপ্পড় দিতে পারে, কিছু কিন্তু বলবো না যেহেতু আমরা ভুল করছি।
আচ্ছা বলো কি।
তো আমিও চিন্তা করতাম যে এখানে যদি এখন যাই আমার পড়াশোনাটা কন্টিনিউ হবে, আর জবটা কন্টিনিউ হবে, বা সবকিছু শাশুড়ি সেবা করতে পারবো, তার জন্য এখানে আসি। আসার সাথে সাথে ওকে এক রুমে নিয়ে যায়, আর আমাকে আরেক রুমে নিয়ে যায়, একটা ফ্ল্যাট বাসা, জাস্ট একটা তালা লাগানো ছিল। তো ওইখানে যাওয়ার পরে ফার্স্টে আমি সবার পা ধরে সালাম করি এবং মাফ চাই। আমার মামি শাশুড়ি ছিল, রমজান ভাইয়ের আম্মু, ওর মামাতো ভাই, তার আম্মুর পা ছুঁয়ে সালাম করি, মাফ চাই। তারপর ওর খালার পা ধরে মাফ চাই, মানে ওদের ফ্যামিলি সবাই, আমার কেউ ছিল না। থাকার পর এখানে আর যখনই মানে আমার শাশুড়ি যিনি ওর আম্মু, তার পা ধরতে যাই, তো উনি এক সরাইতে আমাকে পা থেকে দূরে সরাই দিল, দিয়ে বললো যে আমার যে পার্সটা ছিল পার্সটাও তারা কেড়ে নিয়ে গেছে, এখানে রাখছে, এটা সরাই ফেলছে তারা। তারপর আমাকে শুধু জাস্ট এক গ্লাস পানি ট্যাং মিশানো এনে দিছে। একটু পরপর বোন এসে বলছে, ফোর্স করতেছে আমাকে যে আপনি শরবতটা খেয়ে নেন, এরপর আপনাকে অনেক কথা শুনতে হবে। আমি খাই না, কিন্তু আমাকে দেখা যায় অনেকবার ফোর্স করে, তো আমি অল্প একটু খাই। খাওয়ার পরে এরপর একবার ওর মামি আসে, সবকিছু জানতে চায়। আমি ওনাকে সবকিছু ডিটেলস বলি যে এইভাবে এইভাবে এত কিছু হয়েছে। তারপর খালা শাশুড়ি আসে, আসার পর খালা শাশুড়িও মানে
ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক। বরিশাল, খুলনা, কক্সবাজার এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে কান্ট্রিজ ওয়ান অ্যান্ড অনলি ফুল এইচডি FM স্টেশন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ব্রিং শাদে টুইং টুইং ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
Yes, friends, ফিরে এসেছি, কিন্তু তারপর আরেকটা বিরতিতে যেতে হবে, সেটা হচ্ছে টাইম চেকের বিরতি। ফিরছি একটু পরেই।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ফ্রেন্ডস, আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন আমার সাথে, আমাদের সাথে শুনছেন আমাদের ভালোবাসার বাংলাদেশ, এবং অতিথি বন্ধু দীপাপুর গল্প শুনছি আমরা, তার জীবন কাহিনী শুনছি, এবং খুব ক্রুশিয়াল একটা মোমেন্টে আছি এই মুহূর্তে আমরা, দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে বন্ধু, অবশ্যই আপনি কিন্তু আপনার সেই মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে ফেসবুকে কমেন্টের বক্সে অবশ্যই ছেড়ে যাবেন এবং ভুলবেন না। তো সেক্ষেত্রে ফেসবুকের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতে চাই, লিঙ্কটি সেটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm, এবং আপনি যেভাবে আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4। লিখে সার্চ করলে ঢাকা এফএম এর অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজটিকে ক্লিক করবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,13,000 প্লাস। তো বন্ধু, আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7, এবং ভালোবাসার বাংলাদেশের যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন অনেক করে, এবং শেয়ার করবেন অনেক বেশি করে। যে বন্ধুটি আজকে সর্বাধিক আমাদের এই পোস্ট শেয়ার করবেন সেই বন্ধুটি কিন্তু সুযোগ পাবেন আগামী সপ্তাহে গুরু হিতেশ্রমের সাথে কথা বলবার। এবং এই মুহূর্তে একটু দেখে নিতে চাই কারা কারা আছেন আমাদের সাথে, কমেন্ট করছেন কারা এবং শেয়ার করছেন কারা। ওকে, অনুপমা রায় শেয়ার করছেন অনেক, এবং মোহাম্মদ নওয়াজ শরীফ আবারও শেয়ার করছেন, এবং আছেন মনজুর রহমান, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এইচ এম ফরহাদ, ইনারা সবাই শেয়ার করছেন আমাদের এই পোস্ট। এবং হুসাইন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন এবং লিখেছেন যে আজকের অতিথি বন্ধুর কণ্ঠ অনেক মধুর এবং ওনার গল্প শুনছেন, বাকিটুকু শুনবেন। এবং আছেন এই মুহূর্তে মোহাম্মদ মেহেদি হাসান, নিমা লিসাও যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে অভিজিৎ হালদার, যশোর থেকে আমাদের সাথে আছেন আরো নীরব আহমেদ। এই মুহূর্তে চলে যাচ্ছি আমি গুরু হিতেশ্রমের,
আমি চলে যাচ্ছি দীপার কাছে। শুনছিলাম তার জীবনের কথা দাউকান্দিতে,
দাউকান্দি
সেখানে সমস্যা হচ্ছে, ওরা ওদের মতো করে চাপ দিচ্ছে, জানবার চেষ্টা করছে যে কি হয়েছিল বা কিভাবে বিয়ে সংক্রান্ত ব্যাপারটা ঘটলো। তারপর
তার আগে শুধু একটা একটু মিস্টেক হয়েছিল যে আমার শাশুড়ি ওর সাথে কথা বলে, বলার পর জিজ্ঞাসা করতো ওদের কাবিন কত, তো বলে যে আমরা যেহেতু আমরা তো সংসার করব, তো এখানে যেটা সবচেয়ে কম ছিল 1,00,000 টাকা আমাদের কাবিন ছিল, তো এটাও আর কি সরল মনে আমার শাশুড়িকে বলে দেয়। দেওয়ার পরে এখানে যখন আসি সবাই তো আমাদের এইভাবে কমিটমেন্ট দিছে, তো আমি তো যেহেতু এটা আমাদের অন্যায় হয়েছে ফ্যামিলিতে না জানিয়ে, তারা যদি থাপ্পড় দেয় এটা দেওয়া তাদের রাইট আছে, আর যেহেতু অন্যায় আমরা করছি আমাদেরই মাফ চাইতে হবে। তো সারা রাত ওইখানে আমি ঘরের একটা জাস্ট বিছানার কোণে বসেছিলাম, থাকার পর একটু পর পর এসে একবার ওর খালা এসে মানে এত প্রকার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে যেগুলো আর কি, যে তুই তো একটা আসলে তুমি তো একটা খারাপ মেয়ে, তুমি তো হয়তো ওর বাড়ি গাড়ি দেখছো, টাকা পয়সা দেখছো, লোভ করে লোভে পড়ে বিয়ে করছো, সরল সহজ ছেলেটাকে তুমি ফাঁসাইছো, এইভাবে আমাকে বলে। একবার সে বলে যায়, আর একবার ওর মামি আসে, মামির ভাষাগুলো এত পরিমাণ জঘন্য ছিল যেটা মানে একটা মেয়ের শোনা যায় না, যে তুমি ওরে ওর সাথে মিশতে পারছো না জানি তুমি আরো কতটা হয়তো 8-10টা ছেলের সাথে তুমি মেলামেশা করছো বা তার সাথে তুমি হয়তো বেড়েও গেছো, এই টাইপের নোংরা ভাষাগুলো তারা আমার সাথে বলে। অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 3-4টা, আর আমাকে বোঝানো হয় যে যে মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল তারা কেস করছে, এখন আমাদের তো কেসে জিততে হবে। ফার্স্ট আমার শাশুড়ি বলে যে তুমি তো আমার ছেলের সাথে সংসার করতে চাও, হ্যাঁ আমি বিয়ে তো করছি সংসার করার জন্য, তাহলে তুমি আমাকে 1,00,000 টাকা দাও।
কত?
1,00,000 টাকা। তো আমি এখানে হা না কিছু বলি না, এভাবে যায় আবার মাঝরাতে আসে, আসার পর বলে,
মাঝরাতে বলতে কত রাতে?
প্রায় 3টা।
আপনি কি করছেন তখন?
আমি ঘরের এক কোণে বসে আছি। এর মাঝখানে ওর বোনদে বলে যে একটু তোমার মামুন ভাইয়াকে ডেকে দাও, আমি ওর সাথে একটু কথা বলবো। তোমার সাথে আমি কথা বলার সুযোগ হয় না। আর আমার শরীর তখন এত পরিমাণ অসুস্থ ছিল, মেয়েদের অনেক সমস্যা থাকে। বলছে আমার ব্যাগটা একটু আমাকে দরকার, আমার ব্যাগটা তাদের কাছে চাই, তো তারা আমাকে ব্যাগটা দেয় না। এইভাবে নির্যাতন চালায়। চালানোর পরে রাত্রে তার মা আবার আসে আমার কাছে, তুমি আমার ছেলের সাথে সংসার করতে চাও? হ্যাঁ আম্মু চাই। তো তো ওই মেয়েরা তো মামলা করছে, তো তাদের সাথে মামলায় জিততে হবে, এর জন্য তুমি আমাকে 5,00,000 টাকা দাও। এই টাকাটা আমি যেহেতু আমার ফ্যামিলির বড় আর একমাত্র মেয়ে, আমার আব্বু কষ্ট হলো আপনাকে ম্যানেজ করে দিতে পারবে। আর আমার হাজবেন্ড আমার বাবার বিজনেসটা ছোট্ট একটা দোকান এলাকায়, তা সবকিছু সে জানছে দেখছে, শুধু আমাদের বাসায় যায়নি। আর আমি ওর এলাকায় এখন পর্যন্ত পাড়া দিইনি, তো সে তো জেনেই আমার লাইফে আসছে। তো বলে যে আমাকে 5,00,000 টাকা দাও, তাহলে তুমি আমার ছেলের সাথে সংসার করবো। আমি কি আম্মু তাহলে আপনি আমাকে আমার ফোনটা দেন, আমার বাসার সাথে আমি কন্ট্যাক্ট করি, তারা আপনাদের টাকাটা দিবে। এইভাবে বলি তাদের, তো এইভাবে বলার পর সে মানছে না যে আমরা এখন এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ওই মেয়েরা অনেক পাওয়ারওয়ালা। তো এইভাবে বলার পরে তারা অনেকক্ষণ এবার চাম কি ঠিক আছে আমি স্ট্যাম্প আনেন, আমি সাইন দিব যে আমি আমার নিজের কোনো ক্ষতি করব না, আমি আপনার ছেলের কোনো ক্ষতি করব না, আমি এখান থেকে শুধু যেতে চাই, কারণ এখানে আমার কেউই নেই, আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয় না। তারপরের দিন আমি তো এইভাবে বলি যে আমি স্ট্যাম্পে সাইন দিব, তো তারা বলে যে এইভাবে করলে তুমি আর 2 দিন পরে এসে আবার গ্যাঞ্জাম করবা। আমার ফোন নেই, আমি বাসার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো ওর খালাতো ভাই শামীম, আমি তো রাজি হয়েছেন, আমি মরে গেলেও আমি সাইন দিব না। তো এর মাঝখানে তার মামি, তার খালা, মামি মনে হয় আমার গায়েও হাত তুলছিল। তাও আমি আর কি ডিভোর্সের জন্য রাজি ছিলাম না,
সিগনেচারের জন্য বাড়ি করতেছে।
তারপর ওর যে খালাতো ভাই স্বামী, সে বলে যে মানে আমার সম্মানের ভয় দেখায়, এই মেয়ের ক্ষতি করতে তোমার 5 মিনিট টাইম লাগবে না।
কি করবে
মানে ধর্ষণ যেটাকে বুঝায়। তো এখানে আমার হাজবেন্ডটা আমার পাশে নাই, তাকেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে তুই মেরে ডিভোর্স দিবি, বা ওই কেসে ভয় দেখাচ্ছিল। একটা কলম খুঁজে জীবনে লেগে যায়, সেটা আমি কি করব। তারপর ও আমাকে ফোর্স করছিল যে হ্যাঁ ডিভোর্স করো, ওকে প্রেশার ক্রিয়েট করতেছিল। তারপর বলছি যে হ্যাঁ আমি ডিভোর্স করব, এটা বলছি। তো তারা আমাকে রুম থেকে বের করে না, ওইখানকার এক কাজী ঘরে ডেকে আনে। আনার পর শ্বশুর শাশুড়ির মাঝরাতে একবার পা ধরতে যাই, আমাকে পা ধরতে দেয় না, মাফ করে না। তো পরের দিন প্রায় 12টা-1টার দিকে কাজী নিয়ে আসলো। আসার পরে বাড়ির ভিতরে মানে একটা রুমের ভিতরে সবকিছু কমপ্লিট করানোর পর ফাইনালি ওকে আমাকে ওই রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কি কি বলাইছে আমার কোনো কিছুই আমার মনে নাই, শুধু আমার একটা কথাই মনে আছে যে আমি ওকে বলছিলাম যে হ্যাঁ আমি ত্যাগ করলাম, এই কথাটা আমার মনে আছে এখনো, আর বাকি কিচ্ছু মনে নাই।
বিয়ে করা, ডিভোর্স দেওয়া,
4 তারিখে মানে 5 দিনের মাথায়
ডিভোর্স দেওয়া, এই বোধগুলো তো মনের মধ্যে ঢুকে গেছে তখন, রাইট?
হ্যাঁ,
যখন বলছেন যে ডিভোর্স, তার মানে আপনি আর কখনোই
আমার হাজবেন্ডকে কাছে পাবো না, দেখতে পাবো না, তার কথাও শুনতে পাবো না। তো ওইখানে ডিভোর্স করানোর পর এটাই মনে আছে। তারপর এই যে 1,00,000 টাকার কথা, ওর ছোট ভাই মাসুম, সে 1,00,000 টাকা তার আগে থেকে প্রিপারেশন নিয়ে গেছে, আমাকে 1,00,000 টাকা সাথ ছিল, আমি নিয়ে নেই। আর আমার হাতে কোনো টাকা পয়সাও ছিল না। ও তোর ভাইকে বলছে যে ওর হাতে কিন্তু টাকা নেই, ও বাসে গেলেও যাইতে পারবে না। তারপর ওর ওই খালাতো ভাইটাই আমাকে 1,000 টাকা দেয়। আমি 1,000 টাকা নিই না, আমি 500 টাকা নেই, যেটা আমি বাসে গিয়ে আপনাকে রিটার্ন দিব। তো এইভাবে করি, আর এই 2 দিন আমি এখানে কোনো কিছুই খাইনি।
আর তারা মানে ফোর্স করতেছিল একটার পর একটা। ওর মামি মানে এত পরিমাণ বাজে ব্যবহার করছে, আমি আমার লাইফে আমি কোন মেয়ে মানুষকে আমি এই টাইপের বকা কখনোই শুনে অভ্যস্ত না। আর এদিকে আমার নামে তারা মিথ্যা জিটে করছে, তার ভাইরে কিডন্যাপিং করা হয়েছে, তার ভাই আমার বাসায় গেছে, যাইয়া আমার মা বাবাকে অপমান করছে যে আপনারা তো মেরে দিয়ে ব্যবসা করান। আমার মা বাবাকে সে এই টাইপের কথা বলে আসছে, তার ছোট ভাই, সেগুলো আম্মু আমাকে ফোনে জানায় যে তুই কি করলি এটা। তো ডিভোর্স হওয়ার পর তার একটা মাইক্রো ভাড়া করে, জাস্ট ফ্ল্যাট থেকে মনে হয় 4-5 জন আমাকে ঘিরে রাখে, মাইক্রোতে তুলে। তোলার পরে 4 তারিখ সন্ধ্যা বিকাল হইতে তো এখান থেকে আমরা রওনা দিই। দেওয়ার পরে ওরা এখানে কোথায় জানি ফার্ম গেট না কোথায় জানি নেমে যায়, আর ওর ভাই সাথে আরো 2টা ছেলেকে গাড়িতে উঠাইছে, উঠায় আমাকে আমার ক্যাম্পাসের সামনে ফেলে দিয়ে যায় রাস্তায়। আর যখন আমি গাড়ি থেকে নামি, এখন ও ইচ্ছা করে দিছে কিনা এমনিতেই হয়েছে সেটা আমি এখনো জানি না, দরজাটা ছেড়ে দেয় গাড়ির মাইক্রোর, আর আমি তো এমনি অনেক দুর্বল, তার উপরে না খাওয়া এতদিনের টেনশন ওইটা এসে আমার মাথায় লাগে। তো এর ভিতরে ক্যাম্পাসের গেটে ঢুকে ওরা আমাকে ফেলে দিয়ে চলে যায়। তো এই মুখ নিয়ে আমি বাসায় যাবো কেমনে, কোথায় যাব, ক্লাসমেট যারা ছিল ওদের কাছে ফোন দিচ্ছিলাম, পরে একটা ফ্রেন্ড ছিল যে মেয়ে হোস্টেলে থাকতো, ওর এখানে সিট ফাঁকা ছিল, বললো যে তুই আয়, ওইখানে আমি 2টা দিন ছিলাম। তো এর মাঝখানে আবার ও বলছিল যদি আমাদের এইভাবে এটা করাই হয় আমরা অন্যভাবে যোগাযোগ করব, প্ল্যান বি। তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কন্ট্যাক্ট করতে পারি না। ওর ভাই মামাতো ভাই খালাতো ভাই যেটা স্বামী, সে আমাকে ফোন দিয়া বলে আমাকে ওর সাথে আমাকে একটু কথা বলানোর জন্য ব্যবস্থা করেন। তো কথা বলাই দেয়, কিন্তু ওরা ওকে কথা শিখায় দেয়, আমার সেটাই বিশ্বাস ছিল। ও বলে যে যা হয়েছে হয়েছে, একবার বাবা আমার কষ্ট দিছে আর দিতে পারবো না, এভাবে বলে। বলার পরে ওর সাথে আমার আর যোগাযোগ হয় না। এরপর আমি সারাদিনই দেখা যায়, তো 2 দিন পরে আমার আম্মু যে আমাকে নিয়ে আসছে, আসার পর আমি মনে হয় যে আমরা তো ভালো একটা বাসায় থাকি, বাইরে আমি বের হইতে পারতাম না, সবাই অন্যদিকে তাকাইতো। তারপরে একবার মনে হলো যে নিজের জীবনটা আমি শেষ করে দিই, বিভিন্ন কয়েকটা দোকান থেকে যে আমি অনেকগুলা ঘুমের পিল কিনি। কেনার পরে ওর যতগুলা ফ্রেন্ড ছিল সবাইকে নক করি যে ও কেমন আছে, ও কই আছে, ও কি আমার সাথে লাইফ কাটাবে না, সারা জীবন ও আমি ও ভুল করে গেছে, আমি ক্ষমা করছি, আমি একটা শেষের দিক ভুল করছি, তো না বলে বিয়ে করাটা অবশ্যই অন্যায় ভুল, একটা ভুল সে আমার মাফ করতে পারবে না, কারণ যেটা বিয়ে একটা পবিত্র বন্ধন, সেই বন্ধনে তো আমরা আবদ্ধ হয়েছি। সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, পারি না। আর এদিকে তারাও মানে আমার নামে মিথ্যা জিডি করছে যে এই মেয়ে লোভি, 2 লাখ টাকা নিয়ে বাসা থেকে পলায়ে গেছে, এই কারণে তারা মানে বিয়ের 4 দিন পরে ডিভোর্স করাইছে, এই টাইপের একটা মিথ্যা জিডিও সাজাইছে। তারপর এইভাবে যাচ্ছে 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 দিন, 6-7 দিন চলে গেল। তো এর মাঝখানে ঘুমে পেলাম, সে এবার ভাবি যে না সবগুলো খেয়ে ফেলবো। তারপরে আমার মা আমাকে রাত 12টার দিকে গোসল করে, তুই নামাজ পড়, তুই আল্লাহর কাছে কান্নাকাটি কর। তো আমি আল্লাহর কাছে নামাজ পড়ি ওই সময়টাতে, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেই বলি যে আল্লাহ আমার রিলেশনটা যদি পবিত্র হয়, বিয়েটা যদি তোমার ইচ্ছাতেই হয়, যদি আমাদের ডেস্টিনিটা এইভাবেই লেখা হয়, তাহলে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরাই দাও। মেয়ের সম্মান, একজনের সাথে আমি রিলেশন করছি, একজনকে বিয়ে করছি, আমি ওর সাথে লাইফ কাটাইতে চাই। তো 6-7 দিন পর আমার ওই ফেক একটা অ্যাকাউন্ট ছিল যেটার কথা বলছে, ওর একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ওখানে আমাকে নক দেয়। তো ওই দিন তো আমি মানে মনে হয় যে এত কষ্টের মাঝখানে একটু সুখ খুঁজে পেলাম, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ ও তোমার সাথে যোগাযোগ করতেছে, বা এতদিন পরে আমি একটু খেতে পারছি। তো ওই দিন ওর সাথে সারাদিন চ্যাট হয় কিভাবে সে কি করবে, চ্যাট করতে থাকে। পরের দিন বলে যে আমি তো আজকে রাত্রে আসতে পারতেছি না, দেখি সকালে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, পরের দিন সে মানে সকাল দিকে আমাকে 4-5 বার ফোন দেয়, দেওয়ার পরে ফোন রিসিভ করতে পারি না, দেখি 6 বার পর দেখি ওর ফোন, আমি দৌড়ে এসে ফোনটা রিসিভ করি, দেখি আমার চোখ দিয়ে পানি বেরোয় যে কেমন আছো তুমি, হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুমি বলো তুমি এখন কি চাও, কি চাই তুমি জানো না, আমি তোমাকে চাই। তো আমাকে তখন সে একটা কথাই বললো যে আমি যদি এবার বাড়ি থেকে বের হয়ে যাই আমাকে তার ত্যায্য করে দিবে, আমার বাবা এটা আমাকে বলে দিছে, আর আমি যদি তোমার লাইফে ফিরি আমি জাস্ট টোটালি একটা এতিম ছেলে, এভাবে তুমি আমাকে একসেপ্ট করতে পারবা? হ্যাঁ আমি পারবো, তুমি কখনো শ্বশুর বাড়ি একসেপ্ট করবা না আমার কাছে, পারবো তুমি? হ্যাঁ পারবো, এখন আমি যে এই জবটা ছেড়ে দিলে আমার জবও থাকবে না, দিন অনেক কষ্ট করে কাটাতে হবে, তুমি পারবে তো? হ্যাঁ আমি পারবো। তো এইভাবে বলে যে ঠিক আছে তাহলে তুমি বিয়ের কাগজগুলো তুলো, তুলো আমি আসতেছি, এভাবে সে বলে। তার মা তাকে সেখানে পাহারা দিয়ে নিয়ে গেছে। যাওয়ার পরে তার মাকে সেখানে রেখেই সে স্লুইস গেট যেটা সেখানে সে রওনা দেয়। তারপর তখন আমার ভিতর টেনশন কাজ করতেছে যে ও কি আমাকে মেরে ফেলার জন্য কিছু করতেছে নাকি সে আমাকে একসেপ্ট করার জন্য কিছু করতেছে। তো এভাবে অনেকটা ভয় বা অনেকটা সাহস নিয়ে আমি বাসায় আবার কোনো কিছু না বলে বের হয়ে যাই। যাওয়ার পরে 11টা কি 12টার দিকে আমি সুইস গেটে এসে দাঁড়াই, ও আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে থাকে এবং ফাইনালি নভেম্বরের 12 তারিখে ও আমার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে বলে যে এখানে এক মুহূর্ত আমি থাকবো না, তোমাকে নিয়ে আমি চলে যাব অনেক দূরে কোথাও। আমি আপাতত কোথায় যাব, আমার ইয়াতে একটা রিলেটিভ আছে, কারণ এটা আমার গ্রাম পর্যন্ত ছড়ায় গেছে যে মেয়ে বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে, তাদের বাসায় যাই। তোমার ফ্যামিলি তোমাকে রেসপেক্ট করতে পারে নাই, দেখো আমার ফ্যামিলি তোমাকে করতে পারে কিনা। তো এইভাবে বলার পর ও আর আমি একটা সিএনজি ভাড়া করি, করে সিএনজি করে সাভারের উদ্দেশ্যে রওনা দিই। ওর মুখের ভিতর মানে মায়ের জন্য একটা টেনশন বা সবকিছু মিলে অনেক টেনশন, কিন্তু এত কষ্টের মাঝখানেও আমার ভিতর মানে একটা মুচকি হাসি আসছে। আর এই কয়েকদিন আমার শরীর একদমই এখন যেরকমটা দেখতেছেন পুরো আমি মানে শুকায় গেছি, শরীর অনেক দুর্বল। তো সিএনজিতে বসে মানে ওর হাতটা ধরে আমি একটু জাস্ট মানে মুচকি হাসি মনে হচ্ছে আমার মুখ দিয়ে এমনিতেই আসতেছে। আসার পর এইভাবে ওইখানে ওর সাথে দেখা হলো, এখান থেকে আমরা সাভারে চলে গেছি। ওইখানে কেনাকাটা ছিল টুকটাক, ও এক কাপড়ে চলে আসছে আর মাঝখানে ওর পেন ড্রাইভটা নিয়ে আসছে। আসার পর ওর ক্রেডিট কার্ড এগুলো নিয়ে আসছে। আসার পর ওই দিন আর কি তার সাথে আমার কথা হলো, দেখি তার হাতের ভিতর তাবিজ বাঁধা। বললাম যে তোমার হাতে তাবিজ কেন? সে বলতেছে যে প্রথমে বলে না, পরে বলে যে এই 7টা দিন আমার উপর দিয়ে যা হয়েছে হাতে তাবিজ বেঁধে দিছে প্রায় অনেক, আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি 10,000 টাকার মতো ইয়াতেই কবিরাজের পিছনে দিছে, তাকে কাঁচা দুধ দিয়ে গোসল করে ঘরে বরণ করছে এভরিডে, তার মাথায় দুই ঘাড়ে লেবু কাটতো, একটা এই পাশে ফেলতো একটা ওই পাশে ফেলতো, খাওয়ার জন্য পানি পড়া তেল পড়া সব কিছু করছে যাতে সে আমাকে ভুলে যায়। তো বলতেছে যে এখন তো তোমার সাথে আমার যেমন ডিভোর্স হয়ে গেছে, হিললে বিয়ে দিতে হবে। আমি সেটা তো আমি জানি না, আমি তো ডিভোর্স দিইনি, ওটা আমাকে জোর করে দেওয়া হয়েছে। আমার শুধু মনে আছে আমি একটা কথাই বলছি, আমি তোমাকে ত্যাগ করলাম, এই কথাটুকুই আমার স্মরণে আছে আর কিচ্ছু স্মরণে নেই। তো এদিকে কেনাকাটা করার পর এক ফ্রেন্ডের সাথেও কথা বললো, জবেরও তো একটা ব্যবস্থা করা লাগবে, চিটাগাংয়ের দেশে কিনা চিটাগাং আমি আর যাবো না। আমার মামা ছিল, মামাগুলো সব জানতাম কি আমি ওইদিকেই যাব। পরে আমরা সেকেন্ড টাইম
হিল্লা বিয়ে পর্যন্ত ব্যাপারটা যায়নি তো, চমকায় গেছি শুনে। যাক হ্যাঁ, তারপর
তারপর 12 তারিখে আমি আর ও এখান থেকে সেই 13 তারিখে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিই। 13 তারিখ রাত্রে পঞ্চগড়ে যাওয়ার পরে 14 তারিখে আমরা কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর সেকেন্ড টাইম আমরা আবার বিয়ে করি আর 16 তারিখ ফাইনালি কাজী বাসায় এনে আমাদের বিয়ে করানো হয়। বিয়ে করানোর পর এক মাস আমরা ওইখানেই ছিলাম।
কতদিন বিয়ে?
আর 14 তারিখ আসলে 3 মাস হবে।
কেমন চলছে দিন?
আমাদের এখনকার যে অবস্থা, ও এখনো জবলেস, বিভিন্ন ইভেন্টের যে ছোট ছোট কাজগুলো আছে ওগুলো করতেছে, আমি এখনো সেমিস্টারি স্টার্ট করতে পারি নাই, ক্যাম্পাসে যাই আসি, কিন্তু তারপরও মনে হয় যে আমরা অনেক সুখে আছি আমার হাজবেন্ডকে নিয়ে। কিন্তু এখনো মানে একটাই ভয়, আমার শাশুড়ি বা আমার শ্বশুরের ফ্যামিলি থেকে কন্টিনিউসলি আমাদের থ্রেট দিয়ে যাচ্ছে, আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, আমাদের মানে বাইরে চলাচলটাই তারা একটা দুর্বিষহ করে তুলছে।
কি নামে ডাকেন আপনার স্বামীরে?
বেবি বলে ডাকতাম।
বেবি জান পাখিতে তো হরা গোটা বাংলাদেশ। নাম কি?
ওর নাম সাদ্দাম হোসেন মামুন।
সাদ্দাম, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ গুরু।
ট্রু যে সাদ্দাম আসলেই সুদর্শন, স্পেশালি সাদ্দামের গায়ের কালার আর হাইট নিয়ে তো এত কমপ্লেক্সিটিতে ভোগার কোন কারণ নেই। এবং সাদ্দামের সাথে বাহ্যিক দিক দিয়ে একটা মিল আছে, রাইট? আউটলুকে স্ট্রাকচার, ফেশিয়াল এক্সপ্রেশনে একটা মিল আছে। সাদ্দাম
জি গুরু
কেমন আছেন বিয়ের পর?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো।
সাদ্দাম, যখন এই ঘটনাটার ভিতর দিয়ে যাচ্ছিলেন, স্পেশালি দাউদকান্দিতে যে ঘটনাগুলো ঘটছিল, আপনি তো জানছিলেন না যে কি হচ্ছে এখন আপনার বউয়ের সাথে? স্পেশালি কিছু কিছু মানুষ থাকে না অতি উৎসাহী, বাড়াবাড়ি রকমের অ্যাক্টিভিটিস করে, যেমন করেছিল আপনার খালাতো ভাই।
জি,
আপনার বিবাহিত স্ত্রী, তাকে সে ভয় দেখানোর জন্য হোক, ব্ল্যাকমেল করার জন্য হোক, যা বলেছে বা যা করতে চেষ্টা করেছে, আপনার মামি অথবা বাকি খালা যারা ছিল, তারা যেভাবে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করেছে, আপনার ভেতরে অবস্থাটা তখন কেমন ছিল? আপনাকে তো আলাদা জায়গায় রেখেছে, আলাদা জায়গায় রেখে হয় ইমোশনালি ট্র্যাপ করতেছে আপনাকে, অথবা ভেতরে কি হচ্ছে পরিপূর্ণভাবে তার সাথে সেটা হয়তো বুঝতেও আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনি বুঝছেন যে কিছু ঘটনা ঘটছে ওইখানে, অথবা লাস্টে তাকে ফেলে দিয়ে চলে যাওয়া তার ক্যাম্পাসের সামনে, এগুলো যখন আপনি পরিপূর্ণ জানতে পারেন বা বুঝতে পারেন, আপনার ভিতরে কেমন চলছিল তখন?
আমার ভিতরটা তখন গুরু আসলে অন্যরকম, মানে সেই কয়েকটা দিনের ফিলিংসটা আসলে আমি বলতে পারবো না, মানে এটা বলে বোঝানোর মতো না। আমাকে সেদিন দাউদকান্দিতে আমার কাজিন এবং আমার আত্মীয় যারা ছিল, তারা শুধু একটা বিষয় আমাকে হাইলাইট করতেছিল, সেটা হচ্ছে ওই যে মেয়ের পরিবার যার সাথে আমাদের আমার বিয়ের একটা কথা বলেছিল আমার পারিবারিকভাবে, তো দাদা যেহেতু বিয়েটা আমি এখন আরেক জায়গায় করে ফেলছি, তারা অনেক এলাকার পাওয়ারফুল ব্যক্তি, তারা অনেক মামলা করবে, আমাকে জেল হাজত খাটাবে বা আমার পরিবারকে ওই এলাকায় থাকতে দিবে না, এলাকা থেকে উঠাই দিবে এবং আমার পরিবার এবং মানে আমার পরিবার শেষ করে দিবে, মানে এই টাইপের জিনিসগুলি তখন আমার মাথায় বেশি করে শুধু বলা হচ্ছিল। আমি দু একবার বলেছিলাম আমার কাজিনকে যে ভাই যা হয়েছে হয়েছে, এখন একটু আমার আব্বুকে বা আম্মুকে একটু বলে বোঝা, কারণ যখন আমি চট্টগ্রামে ছিলাম সেখানে থাকতো আমাকে ফোন করে বলা হয়, আমার মামা শ্রদ্ধেয় মামা এবং আমার খালা, তারা একটা কথাই বলে যে তুই মেয়েটাকে বুঝিয়ে নিয়ে আয়, তোরা ভুল করেছিস, ঠিক আছে এখন চলে আয়।
বাট আসার পরে তো বুঝলেন যে এটা একটা প্ল্যান ছিল?
হ্যাঁ, আসার পর তো সেটাই আমরা দেখেছি,
এবং আসার পর থেকে আপনার বউয়ের উপর দিয়ে যা যা ঘটেছে সেই জিনিসগুলো যখন পরিপূর্ণভাবে জানলেন, তখন আপনার অবস্থাটা কি, আপনার মানসিক অবস্থা কি হয়, কি দাঁড়ায় তখন?
প্রথমত যখন আমাদের ডিভোর্সটা করায়, করিয়ে পুরান ঢাকা আমার খালার
বাসায়, পরবর্তী আমার কাছে অলরেডি বিয়ের হলফনামা সহ সমস্ত কাগজপত্রগুলো দেখছি, যেটা হচ্ছে প্রিভিয়াস, রাইট? এটা ইট ওয়াজ হ্যাপেন এজ এ নোটারি করা কত তারিখ, এটা 14/11/2016। তারপর দেন আবার ফাইনালি আবার বিয়ে করলেন কত তারিখ, যে পেপার গুলো আমার এখানে সব আছে,
এটা প্রথম, এটা
14/11/2016, এটা হচ্ছে
এটা দ্বিতীয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্য ফার্স্ট ম্যারেজ হচ্ছে 30/10/2016, ট্রু, রেজিস্ট্রি করার তারিখ 30/10/2016, 30/10/2016, সাদ্দাম হুসেইন আলপনা ফ্রেন্ড, ওকে, এটা দেন মহর কত ছিল, এটা 1,00,000 টাকা না?
ওকে,
দ্যাট ওয়াজ হ্যাপেন অন 30th October, তাই তো? 30/10/2016, আবার এইটিকে পরবর্তীতে আবার নতুন করে বিয়ে হলো 14/11/2016। ওকে সাদ্দাম, আপনি বলছিলেন আপনার সাথে এটা এটা হচ্ছে থানার জিডি, যেটা আপনার আপনার আচ্ছা আচ্ছা সাদ্দাম মিসিং সেই ব্যাপারটা জিডিতে উল্লেখ করা হয়েছিল, আপনার পরিবারের পক্ষ থেকে যে জিডিটা করা ছিল সেই জিডির তারিখ হচ্ছে 1/11/2016, তাই তো?
জি,
যে জিডিটা এন্ট্রি করা হয় টঙ্গী মডেল থানায়। ওকে, আপনি বলছিলেন যে হ্যাঁ, সেই ব্যাপারগুলো যখন জানতে পারেন, জানার পরে আপনার রিয়াকশনটা কি? সে তো আর তখন অন্যর কেউ না বা প্রেমিকা না, সে হচ্ছে আপনার প্রিয়তম স্ত্রী। তখন
আমাদের প্রথম বিয়েটা হয় গুরু 30 তারিখ, আর আমার ডিভোর্সটা হয় 4 তারিখ, পঞ্চম দিনের মাথায়। তো 5 তারিখ থেকে আমি পুরান ঢাকায় আমার খালা যেখানে থাকে ওনাদের বাসায় আমার ফ্যামিলি টোটাল ফ্যামিলি আমরা থাকি আমি এবং আমার ছোট ভাই এবং আমার বাবা মা তো প্রথম দুই দিন তিন দিন আমি শুধু খালি এটাই নিজের প্রশ্ন করতাম এটা কি করলাম এটা কি করলাম মানে কি হয়ে গেল আমি শুধু এটাই ভাবতাম কয়েকটা দিন এরপরে কয়েকটা দিন পরে আসলে আমার ফ্যামিলি মেম্বাররা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলে তো কথাবার্তার মধ্যে আসলে আমি তখন পরে বিষয়টা আসলে বুঝতে পারি যে আসলে তারা আমাদের মিলানোর জন্য আনেনি কারণ সেদিন ওই দীপাকে যে মূর্তি কথা বলে তাকে ওই দীপা একটা ভয় দেখায় আমার কাজিন বা আমাকেও ওই যে কেস যে ওই মেয়ের পক্ষ কেস করতে পারে যে ব্যাপারগুলো বলছিল এগুলো আসলে তারা তাদের প্রাথমিক ইয়া ছিল আমরা যদি ওইভাবে রাজি না হইতাম আমাদের অন্য মানে তাদের সেকেন্ড প্ল্যানও ছিল মানে আমাদের সেদিন ডিভোর্স করাই তারা ছাড়ত কিন্তু তাদের প্রথম ইয়াতে তারা সাকসেস হয়ে গেছে তো এটা যখন বুঝতে পারি তখনই আসলে আমার এটা দুই দিন বা তিন দিন পর থেকে তখন আমি বুঝে গেছে না যা হয়েছে এটা ভালো হয়নি খারাপ হয়েছে যেমনি হোক আমি এভাবে থাকতে পারবো না আর ওর উপর দিয়ে যা হয়েছে তখন শুধু আমার চোখের সামনে ওইগুলোই ঘুরতো আমি রাতে ঘুমাইতে পারতাম না তারপর আমি একটা সময় পরে সিদ্ধান্ত নিয়ে যেভাবেই হোক ওর সাথে আমার কমিউনিকেশন করতে হবে তখন কয়েকটা দিন গুরু আমার কাছে মোবাইলই থাকতো না আমার মা ওনার কাছে মোবাইলটা নিয়ে রাখতো তো যা হোক ওই ঘটনার চার দিন বা পাঁচ দিনের মাথায় আমার হাতে পরে মোবাইলটা দেয় দেওয়ার পর এরপরে জাস্ট আমি একটা ছোট একটা নেট প্যাকেজ কিনে আমার এফবি আইডি একটা অন্য একটা আইডিতে ঢুকে ওর সাথে যেমন এভাবে নক করি ওর মানে ওর দুইটা আইডি আছে একটা রিয়েল আইডি এবং ফেক আইডি আমি দুইটাতেই নক করি ও যেটাই ঢুকুক
তারপরে ঘটনা আমরা শুনেছি অলরেডি দীপার কাছ থেকে দুইজনের কাছ থেকে আমার জানার বড় ইচ্ছে যে একদিকে হচ্ছে পরিবারের এই চাওয়া অথবা না চাওয়া তাই তো আমার এই অনুষ্ঠান আপনি বলছিলেন যে ক্লাস এইট থেকে আপনি শোনেন তাই তো হ্যাঁ আপনি এইট থেকে শোনেন এখন কোন ক্লাসে আপনি
আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার
সেকেন্ড ইয়ার প্রায় কয়েক বছর চার বছর আমি কিন্তু বারংবার আমার প্রোগ্রামের মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করেছি যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন এই ঘটনাগুলোই তো আমার অনুষ্ঠানে উপস্থাপিত হয় আপনার জীবনে কিন্তু তাহলে কোনো চেঞ্জ আসলো না আমার অনুষ্ঠানের ভেতর দিয়ে চেঞ্জ আসছে কিছু সূক্ষ্ম জায়গাগুলোতে রাইট আপনি যেমন বলছিলেন যে ছেলেটার কথায় আমি যে কোনো জায়গায় চলে যাবো এটা যাওয়া ঠিক হবে না আমার বুঝে নেওয়া উচিত যে আমার কোন জায়গায় যাওয়া উচিত অথবা উচিত না কিন্তু সিগনিফিক্যান্ট জায়গাগুলোতে সেখানেও কিন্তু কোনো পরিবর্তন আমরা তৈরি করতে পারছি না কিন্তু মেঘলা যদি আপনার ঘটনাটাকে আমি বেঞ্চমার্ক হিসাবে বা আপনার ঘটনাটাকে একটা কোষ্ঠীপাথর হিসেবে আমাদের প্রোগ্রামটাকে যাচাই বাছাই করি তাহলে আমরা কিন্তু সত্যিকার অর্থে এই প্রোগ্রামের থ্রু দিয়ে কোনো ভালো মেসেজ বা প্রোগ্রামের থ্রু দিয়ে এই ভালোবাসা প্রবণ মানুষগুলোকে প্রপারলি গাইড করার কোনো মেসেজ মনে হয় দিতে পারছি না আপনি যদি দীর্ঘ 8-9 বছর আমার অনুষ্ঠান শুনে থাকেন প্রিভিয়াস চ্যানেলে এবং এই চ্যানেলে সব মিলিয়ে তাহলে আপনি অবশ্যই এই ব্যাপারে পরিষ্কার থাকা উচিত যে আমি সবসময় মোটিভেট করি যাতে করে আমরা নির্দিষ্ট বয়সে গিয়ে প্রেমের এই সিদ্ধান্তগুলো গ্রহণ করি প্রেম থাকতেই পারে বাট প্রেমকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রেমের প্রাতিষ্ঠানিক রূপ মানে কি বিয়ে প্রেমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেন অবশ্যই আমরা উপযুক্ত সেই বয়সে যাই যখন আমাদের পায়ের নিচের মাটি অনেক বেশি শক্ত হয়ে যাবে আমরা আরেকটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে করে আমরা আমাদের পরিবারকে ইনভলভ করতে পারি কারণ বিয়ে শুধুই দুইজনের বন্ধন না দুইজনের পারিবারিক বন্ধনও বটে যেটা একটা ইনস্টিটিউশনের মতো সেই মেসেজটাও কিন্তু বারংবার দিই যদি আপনি আমার অনুষ্ঠান সত্যি ফলো করে থাকেন তাহলে সেই মেসেজটাও আপনার জানা উচিত কিন্তু আপনার জীবনে যা ঘটেছে সব ঘটনাগুলো আমাদের অনুষ্ঠানে যারা আসে একের পর এক এই ঘটনাগুলো ঘটতেই থাকে আপনার সাথে ঠিক সেটি ঘটেছে কোনো পরিবর্তন বা কোনো ব্যত্যয় কিন্তু হতে হয়নি তার মানে আমার এই 8-9 বছরের এক্সপিরিয়েন্স 8-9 বছরের গল্প বলা হাজারো বাক্য ব্যবহার করা কোনোটাই আপনার জীবনে কোনো পরিবর্তন আনেনি লাইক আমার অনুষ্ঠানে যারা আসে এভাবেই প্রেম করে একটা পর্যায়ে নিজের আবেগকে ধরে রাখতে না পেরে এভাবেই কোনো বৈবাহিক বন্ধনে জড়িয়ে পড়ে এভাবেই তারা দুইজন দুইজনের হাত ভর করে চলে যায় কোনো অজানার উদ্দেশ্যে এক পর্যায়ে নিজেরা নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে, আবার এভাবে ধরা পড়ে, আবার সেপারেশন এভাবে হয়, এইভাবে ঘুমের বড়ি খুঁজে বেড়ায় ফার্মেসি ফার্মেসি, দেন হয়তো সুইসাইড কমিট করে, অনেকে বেঁচে যায়, অনেকে মারাও যায়। তো একই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি আপনার ভেতর দিয়ে আসো, তার মানে আমার এই ঘটনা, আমার এই প্রচেষ্টা, আমার এই প্ল্যাটফর্ম এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখতে পারেনি, স্পেশালি আপনার ক্ষেত্রে তো পারেই
নি। শেষের দিকে এসে আমিও আসলে এই জিনিসটা ফলো করে উঠতে পারি নাই।
কিন্তু সত্যি কি ওই কথাগুলো, যে কথাগুলো ইথারে ভাসে, সে কথাগুলো কোনোভাবে আপনাদের মাথার মধ্যে পোক করে, যেগুলো প্রতি বৃহস্পতিবার হাজার হাজার ভাবে বিভিন্ন কায়দায়? আমি
এর মাঝখানে আবার কিছুদিন করে অফিস ছিল, আপনি নিজেই বলতেন যারা পড়াশোনা করো অবশ্যই পড়াশোনা, মানে পড়াশোনার ক্ষতি করে আমার প্রোগ্রাম শোনার দরকার নেই।
অফকোর্স আমি বলি, আপনি যে আমার প্রোগ্রাম ফলো করেন এটি তার বড় প্রমাণ, এই টোনে এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। আপনি যে শুরুতে যে কথাটা বলছিলেন দেশ বিদেশ থেকে যারা আমাকে শুনছেন, ওইভাবে আমি অনুষ্ঠান শুরু করি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠান শুনছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনি মানে এইভাবেই শুরু করলেন যখন প্রথম কথাটা শুরু করলেন, মানে ইট সাউন্ডস যে আমি যেন ওইভাবেই কথা বলি, ওটা কি কপি করলেন তাই মনে হলো আমার শুনে। সো আপনার কিছু অ্যাক্টিভিটিজও বলতেছে আপনি আমাকে ফলো করেন, তো ফলো করার মানেই তো সেই ফিলোসফি গুলো ফলো করা, রাইট? যেখানে আমি এই ঘটনাটা আরেকটা পুনরাবৃত্তি দেখতে চাইবো না, আপনার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, এক্স্যাক্টলি যা যা হয় স্টুডিওতে যে গল্পগুলো উপস্থাপিত হয়। আপনি তো চেষ্টা করা কি যেত না, আসলে কি হাতে সময় ফুরিয়ে গেছিল, গেছিল ওই অর্থে বিকজ এঙ্গেজমেন্ট অলরেডি বিন ডান, রাইট? সেই অর্থে যদি এইভাবে এখন চিন্তা করি, সেই অর্থে আসলে কি কিছু করার ছিল সাদ্দাম, এঙ্গেজমেন্টের পর্ব ডান, রাইট? ওই সময় যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তার মানে তার
অন্যত্র
বিয়ে হয়ে যাওয়া, তাকে স্যাক্রিফাইস করা। সেক্ষেত্রে দুই পরিবারের অনুমতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ কি আদতে ছিল?
হ্যাঁ, আমি ওদের ফ্যামিলির সাথে কথা বলেছি, ও কথা বলছে যে ওই বিয়েটা ক্যান্সেল করা হোক, আমার ফ্যামিলিকে তাদের বাসায় এনে একটা মীমাংসা করার
সেই সুযোগ তো ছিল না, রাইট?
আমরা তাদের ফ্যামিলির সাথে, আমিও কথা বলছি আমার শাশুড়ি মায়ের সাথে, কিন্তু রিজেক্টেড করছে।
তার মানে আমি আমি মোটা দাগে কথা বললাম প্রথমে, এখন যদি একদম স্পেসিফাই করি তাহলে আপনার হাতে আসলে কি কোনো উপায় ছিল সেটা জানা বা বোঝা আমাদের জরুরি। যেহেতু এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, তাই তো সাদ্দাম? এই অবস্থায় এরকম সিদ্ধান্ত না নিলে আসলে তো আপনাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না দীপার পক্ষ থেকে, তাই তো? অথবা দীপাকে আপনার ছেড়ে দেওয়া ছাড়া আপনারও আর কোনো গতি ছিল না। এটা একটা বিষয় যে সেক্ষেত্রে তার কি করা উচিত, তাকে স্যাক্রিফাইস করে দেওয়া উচিত তার ভালোবাসাকে, আইদার তাকে এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত? ওকে আপনি সিদ্ধান্ত নিলেন, তখন কি আপনারা বাংলাদেশের যে ফৌজদারি আইন, বাংলাদেশের যে সংবিধান যেটা পারমিট করে, আপনাদের এজ লেভেল কি একদম দুজনের একদম পারফেক্ট, রাইট? সার্টিফিকেটও দেখলাম আমি এখানে, ওকে ডান, সেটা আপনারা ডিসিশন নিলেন। নেওয়ার পরে আর একটা জিনিসের অপেক্ষা আমি ছিলাম, সেটা হচ্ছে পায়ের নিচের মাটি শক্ত থাকা অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার কথা, যাতে করে প্রবলেম হলেও নিজেরা যেন সেই ব্যাপারটাকে সার্ভাইভ করতে পারেন, এই তো? নিজের পায়ের নিচে মাটি কিন্তু ওই অর্থে শক্ত কি ছিল যখন আপনারা দুইজন বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হন, চাকরি সবে করতেছেন চিটাগং, রাইট?
টাঙ্গাইল মির্জাপুরে,
তখন তো টার্নওভার এত বেশি না যে আপনি একটা সংসার শুরু করতে পারেন, এরকম টার্নওভার ছিল আপনার চাকরিতে, সংসার করার মতো অবস্থা ছিল? আচ্ছা, সেক্ষেত্রেও কিছুটা অবশ্যই মেনে নেওয়া যায় যে সংসার করার মতো অবস্থায় ছিলেন। ঘটনাটা তাহলে ঘটলো কোথায়? ঘটনাটা ঘটলো আপনাদেরকে যখন ডাক দিল, আপনাদেরকে যখন বুঝিয়ে বলার চেষ্টা করল যে আমার চতুর্থতম মেয়ে হিসাবে দীপা থাকবে, তোরা চলে আয়, আমি নিজে থেকে কন্যা সম্প্রদান করব এবং তোর মাকে কনভিন্স করব, তখন বাবা মার প্রতি অনুরক্ততার কারণেই বাবা মাকে এখানে ইনক্লুড করতে পারা যাবে এই স্বপ্নে আপনি ডিসিশন নিলেন যে ওখানে যায় এবং সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো দাউদকান্দি যাওয়া,
রাইট?
ওকে, দেন পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটলো যেখানে আপনার আর কিছু করার ছিল না, কিন্তু আপনি যে লয়াল, আপনি যে কমিটেড, আপনি আপনার বইয়ের প্রশ্নে যেটার প্রমাণ দিয়েছেন, যে কারণে আপনি আবার ফিরে এসেছেন, আপনি যোগাযোগ করেছেন এবং ফাইনালি তাকে বিয়ে করেছেন। ওকে, আমার পক্ষ থেকে আসলে আর কিছু বলার নাই, কাউন্টারে নেগেটিভ কিছু বলার নাই। আমি কাউন্টারে গেছি আপনাদের সাথে, কাউন্টারে গিয়ে আপনাদের প্রেক্ষিতে যে কথাগুলো এসেছে সেখানে আসলে আমার ফার্দার কাউন্টারে কিছু বলার নাই। আসলে পরিস্থিতি যদি এই হয় যে একদম একটি ঘটনার একেবারে কর্নারে এসে পড়েছেন, যেখান থেকে আর পেছন ফেরার কোন সুযোগ নাই। আইদার আপনার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিতে হবে, আইদার ভালোবাসাকে নিয়ে অ্যাকসেপ্ট করতে হবে এবং চরম সিদ্ধান্ত নিতে হবে। তো ফাইনালি চরম সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, ইটস বিন ডান, ওভার, যা ঘটে গেছে তা গেছে। বৈবাহিক সম্পর্কে আপনারা এখন স্বামী স্ত্রী, তাই তো সাদ্দাম?
জি গুরু।
ঠিক দীপা, এখন কিন্তু শুধুই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। আই গ্যারেন্টি ইউ আপনারা যে সাকসেসফুলি আপনাদের এই দাম্পত্য জীবনটাকে স্ট্যাবলিশ করতে পারেন, আপনাদের দুই পক্ষেরই পরিবার অটোমেটিক্যালি আপনাদের পাশে এসে দাঁড়াবে। আই জাস্ট গ্যারান্টি ইউ।
আমার ফ্যামিলি তো অ্যাকসেপ্ট করে নিছে ওকে, বা আমার আব্বু আম্মু যে এতটুকু পারতেছে আমাদের সাপোর্ট দিছে। ওকে,
ভেরি গুড, ভেরি গুড, ইট সাউন্ডস গুড। আপনার পরিবারের কথা আমি বলি, এখন যেহেতু আগুন জ্বলছে একদম দাও দাও করে, এখন যদি আমি কমিউনিকেট করার চেষ্টাও করি, অন্য কোনোভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়, তাতে সম্ভাবনা চাইতে অসম্ভাবনার সম্ভাবনাই বেশি। বাট আমি বিশ্বাস করি আপনাদের দুইজনের, দুইজন যদি দুইজনের জায়গায় সুন্দরভাবে কাম ব্যাক করতে পারেন, সম্পর্কটা যদি দাঁড়িয়ে যায়, আপনাদের পায়ের নিচের মাটি যদি শক্ত হয়, অ্যাকসেপ্টেন্স খুব শীঘ্রই চলে আসবে আমার বিশ্বাস।
গুরু আপনি এটা বিশ্বাস করছেন ঠিক আছে, ওর ফোনে কিছু ডকুমেন্টস আছে, সেটাও একটু আপনি দেখবেন। আমরা বাসায় কন্ট্যাক্ট করি, ওর তো এখন আর এই মুহূর্তে জব হয়নি, আর ও যে লেভেলে চাকরি করত ওইখানে ছিল এক্সিকিউটিভ হিসেবে, তো এসব টেক্সটাইল ফ্যাক্টরিতে তো ওইভাবে ভ্যাকেন্সি থাকে না। আর এখন আমাদের অবস্থাটা যে ও হয়তো কোনো একটা ছোটখাটো ইভেন্টের কাজগুলো পাচ্ছে, কয়েকদিনে সেগুলো করছে, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে আম্মুকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা একটু শুধু সোজা হই নাই, আমাদের মানে ওর বাবার ফ্যামিলিতে যে সাপোর্টটা দেওয়া দরকার ফিনান্সিয়ালি, সেটা আমিও বলছি, সেও বলছে যে আমরা সেটা দিব, কিন্তু আমাদের একটু সময় দেন গুছিয়ে উঠতে। আমার শ্বশুর আমার দিকে পজিটিভ, কিন্তু আমার শাশুড়ি আর আমার দেওর, ওর ছোট ভাই মাসুম, সে আমাদের প্রতি অলওয়েজ নেগেটিভ। এবং দুই দিন আগেও আমার হাজবেন্ডের সাথে আমার শাশুড়ি কথা বলছে, তাকে কথা বলে শাশুড়ি এটাই বলে যে তুই একা বাসায় মেয়েকে আনবি না, এবার তুই 10 লাখ টাকা কামিন করছিস, এটা কোনো ব্যাপার না, আমি দিয়ে দিব, আর না হলে একটা কাজ কর, তুই আমার পছন্দ মতো তুই আরেকটা বিয়ে কর, আর আলপনাও তোর লাইফে থাকবে, আরেকটা আমার পছন্দ করা মেয়েও থাকবে, এক সপ্তাহ তুই এইখানে সংসার করবি, আর এক সপ্তাহ তুই ওইখানে সংসার করবি, এই টাইপের। আর তার খালাতো ভাই যার কথা বলেছি শামিম, আর ওর ছোট ভাই, কন্টিনিউয়াসলি আমাদের দুইজনকার আইডি তো ডিএক্টিভ করতে পারি না, মানে এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি আপনাকে ওগুলো একটু দেখাবো, ওর ফোনে আছে, মানে মেসেজে যদি আমরা রিপ্লাই না দিই, কৃপণতা করি, ভয়েস রেকর্ড তাকে শোনাই না, তার ছেলেকে এগুলো রেকর্ড পাঠায় দেয়, আমি তোকে সবই শোনাই, আমার আইডির পাসওয়ার্ড পর্যন্ত জানে, তো মানে এখন পর্যন্ত তার নেগেটিভ, আর সে আমাকে অ্যাকসেপ্ট করবে না, সেটাও সে বলে দিছে, তার ছেলেকে এভাবে চলতে বলছে।
আমার অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি, এটা কি কোনোভাবে আর ম্যাটার করে দীপা, যে কে কি বলছে, কে কি শেয়ার করতেছে, কে কি ভয়েস ওভার দিল, কে কোন কমিউনিকেশন দিল, কে মেসেজ করলো, অ্যাবসলিউটলি এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে একটা জিনিসই, সাদ্দাম এবং তার কমিটমেন্ট। ম্যাটার করে একটা জিনিসই, সে কতটুকু ডেভোটেড তার বইয়ের প্রশ্নে। ম্যাটার করে একটা জিনিসই, সত্যিকার অর্থে আপনাদের মধ্যে ভালোবাসা কতটুকু আছে। ম্যাটার করে একটা জিনিসই, দুইজন দুইজনের প্রশ্নে যে মোহাচ্ছন্ন হয়ে থাকেন, সেই মোহাচ্ছন্ন মনোভাবটা যখন কেটে যাবে, সত্যি কি বাস্তবতা যখন সামনে এসে দাঁড়াবে, সত্যি পরস্পর আকর্ষণটা যখন একটু ফিকে হয়ে আসবে, তখন প্রেম আর ভালোবাসা ওইভাবে এক্সিস্ট করবে তো?
না গুরু, আমরা এখন যে অবস্থায় আছি, আমরা কিন্তু মানে ফিনান্সিয়াল দিকে আমরা অনেক, মানে যেই জিনিসগুলো কখনো ফ্লোরে শুই নেই, এখন আমরা ফ্লোরিং করে শুই।
ভাই রে, আমি বলি
এই কষ্টগুলো মানতে,
ভাই রে, ভাই রে, অনুনয় করে বলি, আমার মতো বুড়া দাঁড়ে শুধু বয়সটা দা, তোমাদের মতো এরকম সম্পর্ক দা, প্রথম 6 মাস কথা দিলাম এক বেলা খাবো না, বিছানাও শুব না, আমাকে 6 মাস পর ইন্টারভিউ নেবা, আমি মাইক্রোফোন নিয়ে কোটি মানুষের সামনে বলবো বড় বেশি সুখে আছি, এ সুখ যেন আমার জীবন থেকে না যায়, বিনিময়ে এই বুড়ার কাছ থেকে 20 বছর কমায় দাও, আর মনের মতো একটা পার্টনার দাও, দারুণ একটা বৈবাহিক সম্পর্ক দাও, দিয়ে আমার সেটা দাও, আমি কিছুই চাইব না, আমি আমি এগুলোর কথা বলিনি, সময় কিছু যেতে দাও, ভালো লাগায় পাগল হতে দাও, পাগল হতে হতে পাগলটাকে অভ্যাসে পরিণত করতে দাও, ভালো লাগার জায়গাগুলো একটু ফিকে হতে দাও, বাস্তবতাকে সামনে এসে কড়া নাড়তে দাও, ইন্দ্রিয় তান্ত্রিক ভালোবাসা ভালো লাগা মোহ ফিল ফিলিংস এশক কমে আসতে দাও, তারপর দেখো নিজেদের প্রশ্নে যে কমিটমেন্ট, যে শ্রদ্ধাবোধ, যে ভালোবাসাকে বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রাখার মানসিকতা, সেগুলো কতটুকু সামনে এসে দাঁড়াচ্ছে, আমি সেটার কথা বলেছি। তোমাদের এখন যা বয়স, তোমাদের এখন যা সময়, আগামী ছ মাস না খাবার দিলেও তোমরা ভালো থাকবে, আই জাস্ট গ্যারেন্টি ইউ। আমি তারপরের কথাগুলো বলছি, যদি তারপরেও কোনো কিছু তোমাদেরকে টিকিয়ে রাখে, সাদ্দামকে যদি তোমার প্রশ্নে ডেভোটেড থাকে, তুমি যদি সাদ্দামের প্রশ্নে ভালোবাসায় পাগল থাকো, তাহলে একটা জিনিসই তোমাদেরকে টিকিয়ে রাখতে পারে, সেটা হচ্ছে তোমাদের কমিটমেন্ট, সেটা হচ্ছে তোমাদের পরস্পরের প্রশ্নে শ্রদ্ধাবোধ, সেটা হচ্ছে ভবিষ্যতে তোমাদের হাত ধরে যে সন্তান আসবে পৃথিবীতে তার প্রশ্নে তোমাদের শ্রদ্ধাবোধ, সেটা হচ্ছে ভবিষ্যতে বছরের পর বছর, দিনের পর দিন, এক জনমের পর জনম আমরা এই পরস্পর সাদ্দাম এবং রিতার প্রেম কাহিনী দেখে যেতে চাই, এভাবে ভালোবাসা একেবারেই ভাস্বর হয়ে থাকুক, সেই কমিটমেন্ট সেটি বাঁচিয়ে রাখবে তোমাদের এই ভালোবাসাকে, তোমাদের এই প্রেমময় সম্পর্কতে তোমাদের স্বামী স্ত্রীর মতো এই বন্ধনটাকে। আমি শর্ট টার্ম কোনো ভালোবাসার কথা কোনোভাবেই বলিনি, আমি বলছি দীর্ঘমেয়াদী কাছে থাকার কথা, আমি বলছি জীবনের শেষ মুহূর্তে যখন ছেড়ে যাবে এই সাদ্দাম নামে ছেলেটি, বা তুমি চোর ছেড়ে যাবা, তখন পাগলের মতো কাঁদতে কাঁদতে বলবে জান আমার আর কিছুটা দিন, আর কয়েকটা মাস, আর কয়েকটা বছর, যদি একেবারেই সম্ভব না হয় খুলে যা আমার, আর একটা ঘন্টা, আর দশটা মিনিট, আর দুইটা মিনিট পরে যাও, আরেকবার দেখি তোমাকে, চলে যাচ্ছ আমার সামনে দিয়ে, এখন এইভাবে কেমনে বিদায় দিই, তোমার আমার বয়স তো প্রায় কাছাকাছি, কালে গালে কখন 70 হয়ে গেল টের পায়নি যান, তাও ভালোবাসা এতটুকু ফিকে হয়নি, শরীরের সে আকর্ষণ কবে শেষ হয়েছে, মনের ওই চাহিদা কবে কমে গেছে, কিন্তু যান তাও তো তোমাকে দেখে তোমার ওই রূপ কোথায় ঝুলে গেছে, তোমার চামড়া ঝুলে গেছে, তোমার চুল সাদা হয়ে গেছে, তোমাকে দেখে আগের ওই রূপের কোনো কিছু তোমার ছিটে ফোটা তোমার মধ্যে নাই, তাও তোমার দেখলে আমার পরাণ জোড়ায় না যান, আরো দেখতে মন চায়, মেলা দেখতে মন চায়, শুধু তোমার দিকে তাকিয়ে থাকি, কি নাম এই ভালোবাসা, এটার নাম শুধুই মায়া, আমার জানকে দেখার মায়া, যে মায়া একদিনে তৈরি হয় না, পরস্পরের প্রতি ভালোবাসায় তৈরি হয়, পরস্পরের প্রতি কেয়ারিংনেসের কারণে তৈরি হয়, পরস্পরের প্রতি যে যত্নবান তার কারণে তৈরি হয়, পরস্পরের প্রতি যে স্যাক্রিফাইস সে কারণে তৈরি হয়, অসম্ভব বিপদে যখন পড়ে যায় সাদ্দাম, যখন ভালোবাসার ডালি নিয়ে তার পাশে তুমি হাজির হও তার কারণে তৈরি হয়, যখন চরম বিপদে তুমি পড়ে যাও, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাগলের মতো সাদ্দাম তোমার জন্য রক্ত কালেকশন করে বেড়াচ্ছে, সেভাবে তৈরি হয়, এরকম একটা দুইটা হাজারো লক্ষ ঘটনাতে তৈরি হয় এরকম একটা প্রাতষ্ঠানিক রিলেশনশিপ, তখন মানুষ পাগল হয়ে যায়, কোনো কিছুর বিনিময়ে তা জানের ওই জিনিসটাকে যেতে দেয় না, বহু এক্সাম্পল আছে দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায়, যে 90 বছর বয়সে 2 ঘন্টা নোটিশে স্বামী এবং স্ত্রী মারা গেলেন, স্বামী মরার পরপরই 2 ঘন্টা নোটিশে তারা মারা যায়, কই প্রেশারটা নিতে পারে না, সম্ভব আমার জানকে ছাড়া বাঁচা, এই তোমার জান আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, এখন যেও না, 70 কবে কবে পার হয়েছে টের পায়নি, আর যেও না, আর কিছুটা দিন থাকো, আমি যে এখনো বেঁচে আছি, তোমাকে ছাড়া বাঁচতে তো শিখিনি, অভ্যস্ত হয়ে গেছে আমার প্রত্যেকটা সকাল তোমার সাথে উঠব বলে, অভ্যস্ত হয়েছে আমার প্রত্যেকটা দুপুর তোমার সাথে কাটাবো বলে, অভ্যস্ত হয়েছে প্রত্যেকটা রাত তোমার হাত ধরে ঘুমোতে যাব বলে, এখানে সেক্সুয়াল ইন্টারমিটির কোনো সুযোগ নাই, এখানে মনের কোনো চাহিদা নাই, যা কিছু খাবো তার জন্য না, তোমার মাধ্যমে কিছু কিনবো তার জন্য না, এটা যে অভ্যস্ততা, এটা যে মায়া, এটা যে অন্যরকমের এক ইশক, এটা একটা অন্যরকমের দিবানাপান, যেটা শুধুই তোমার দিকে তাকিয়ে থাকতে মন চায়, কলিজা জোড়ায় না, মন জোড়ায় না, শেষ মুহূর্তে আরো 70 বছর পর আবারও মন চায় আরো কিছুটা দিন বাঁচি, এখনো ছেড়ে যেও না, আরো কিছু সময় থাকো, মাসখানিক থাকো, অ্যাটলিস্ট 15 দিন থাকো, 15টা মিনিট থাকো, চলে যাচ্ছ, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার, সত্যিকে চলে গেলে কই তোমার পাশ তো পায় না, নিঃশ্বাসের আওয়াজ তো শুনি না, তোমার গায়ের গন্ধ তো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, যে গন্ধ আমার চোখ বন্ধ করলেই আমি তোমার গন্ধ সঙ্গে টের পাইতাম, যে কাপড় আমার নাকের সামনে দিলে আমি বলে দিতাম এটা আমার জানের কাপড়, সে মানুষটা গন্ধ আমার নাক থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এর মানে কি চলে গেলে তুমি, মরে গেলে তুমি, পৃথিবী থেকে ছেড়ে চলে গেলে আমাকে, আমি আর থাকতে চাই না। আমার পক্ষে থাকা সম্ভব না। যে মানুষটা ছাড়া আমি কোনোদিন ঘুমতে উঠতে শিখিনি, যে মানুষটা ছাড়া কখনোই আমার দুপুর কাটেনি, যে মানুষের কল্পনা ছাড়া আমার কখনো একাকিত্ব যায়নি, যে মানুষটা ছাড়া আমি রাত্রেবেলায় ঘুমোতে যাইনি, যে মানুষটা আমার স্বপ্নে, যে মানুষটা আমার জাগরণে, যে মানুষটা মানুষ আমার সমস্ত সভ্যতায়, যে মানুষটা আমার ভব্যতায়, যে মানুষটা ভালো লাগায় মন্দ লাগায় সব কিছুতে, এত ভালোবাসা, এত কিছু, এত অভ্যস্ততা, এত মায়া, একে ছাড়া বাঁচি কেন? আমার শরীর এরকম লাগে কেন? আমার শরীর নিস্তেজ হয়ে আসছে কেন? আমিও কি আমাকে ছেড়ে যাচ্ছি? আমি কি ভালোবাসায় বিলীন হচ্ছি আমার জানের সাথে? আমরা দুজনকে আবার একসাথে পরপরে দেখা করব, এটাই কি সত্যিকারের পৃথিবী? এটাই কি স্বর্গ বলে? এখানে আমার জান তো মারা গেছে কিছুক্ষণ আগে, আমিও তো মারা গেছি, আমিও তো মারা যাচ্ছি, তাহলে কার সাথে দেখা হচ্ছে? কার হাত ধরতেছি? কাকে নিয়ে চলছি? আমাদের কি স্বর্গে আবারও দেখা হলো তাহলে? এটা কি ভালোবাসার সার্থকতা বলে, যেখানে জীবন আর মৃত্যু এক জায়গাতে এসে দাঁড়া হয়? এটাই না ভালোবাসা। এ ভালোবাসার দেখা কে কবে কোথায় পেয়েছে? এই ভালোবাসা কল্পনা করি প্রত্যেক দিন। জানেন, আমাদের মতো যারা বিয়ে শাদী করেছে তারা সব সময় কল্পনা করে, খুব কম মানুষের কপালে এই ভালোবাসা জোটে। কিন্তু এই ভালোবাসা আছে, এই ভালোবাসা পৃথিবীতে এক্সিস্ট করে, এই দাম্পত্য জীবন পৃথিবীতে আছে, এই দাম্পত্য জীবন পৃথিবীতে এক্সিস্ট করে। বাট উই আর সো আনফর্চুনেট, খুব কম মানুষের কপালে এই দাম্পত্য জুটে। আমাদেরই দোষে, আমাদেরই ভোলে, অমুককে দেখতে গিয়ে তার বাপে সেই করলো কিনা, মা এটা করলো কিনা, বোনে এটা করলো কেন, দেবর এটা করলো কেন, ননদ এটা করলো কেন, তুমি এটা দেখলে কেন, ভিজাটা ওল ওখানে রাখলা কেন, জুতা পরে ঢুকলা কেন, এই ছোট ছোট ব্যাপার করতে গিয়ে এত বড় ঘটনাটা আমরা পাশ কাটিয়ে যাই। এই স্বপ্ন আর বাস্তবায়ন কারো কপালে হয় না, বেশিরভাগই এই স্বপ্ন কাছ থেকে দেখবার এখতিয়ার পায় না, অধিকার পায় না। সত্যি অনেক ভালোবেসে ভালোবাসাকে হাসিল করা যায়, ভালোবাসতে মানুষকে বাধ্য করা যায়, একদিনে না হলেও, পাঁচ দিনে না হলেও, পাঁচ মাসে না হলেও, পাঁচ বছরের মাথায় ভালোবাসতে বাধ্য করা যায়, যদি সত্যি নিরবিচ্ছিন্নভাবে কেউ কাউকে ভালোবেসে যায়। পৃথিবীতে খুব কম মানুষ আছে রিজেক্ট, রিজেক্ট অ্যান্ড রিজেক্ট দীর্ঘকাল করতে পারে না। ভালোবাসার এক অসম্ভব শক্তি, ভালো না বেসে পারা যায় না। কতকাল রিজেক্ট করবে তুমি? কতকাল দূরে সরিয়ে রাখবে আমাকে? আমি যে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তোমাকে ডাকি, পাগলের মতো তোমারে ভালোবাসি, এই ভালোবাসাকে বহুদিন দূরে সরিয়ে রাখা যায় না। মনের কথা মন পর্যন্ত পৌঁছে যাই। সাদ্দাম নিয়ে যাবে আমাদের দীপাকে সেই ভালোবাসার সেই সময়টাতে, সেই মহেন্দ্রক্ষণে। এখনকার কথা বলিনি, পাঁচ বছর পরের কথা বলিনি, জীবনটার শেষ সায়াহ্নে এসে যে স্বপ্নের কথা বলেছি, নিয়ে যাবে? এই কমিটমেন্ট কি করতে পারো? এখন আর পিছনে যাওয়ার জায়গা নাই। একটা মানুষকে একবার বিয়ে করলে হয়, দুই দুইবার বিয়ে করেছো একই মানুষকে?
তিনবার।
ও, তিনবার করছো, ভালো করছো, আর বিয়ে করো না। বিয়ে জিনিসটাই খুব হালকা হয়ে যাবে।
আর আমি যতদিন বেঁচে আছি, আমার যতদিন শেষ নিঃশ্বাস ত্যাগ না করছি এই পৃথিবীতে, ততদিন আমি আমার পক্ষে আমার সর্বোচ্চ ভালোবাসাটুকুকে দিয়ে যাবো।
এট দ্য সেম টাইম আমি চাইবো তুমি তোমার বাবা আর মার প্রশ্নে তুমি লয়াল থাকো, তাদের জীবনের জন্য যে কন্ট্রিবিউশন প্রয়োজন করো, রেসপন্সিবিলিটি জায়গা থেকে অবশ্যই তুমি তাদের জন্য করো। বাট ডোন্ট ফরগেট দ্য রেসপন্সিবিলিটি অফ ইয়ার্স অ্যাজ ওয়েল, যে সে তোমার ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী, তোমার ভবিষ্যৎ সন্তানের গর্বিত মা। রাইট?
জি গুরু।
অনেক ভালো থাকো তোমরা, অনুষ্ঠান শেষ করছি একদম শেষ মুহূর্তে। সকলের জন্য অনেক অনেক দোয়া। আসলে আমি বিশ্বাস করি ভালোবাসার এমনই এক অতি পার্থিব শক্তি, পাগলের মতো ভালোবাসতে থাকলে ভালোবাসতে মানুষ বাধ্য।
গুরু, আমরাও চাই আপনি যেভাবে আমাদেরকে কমিটমেন্ট করলেন, আমরাও সেই কমিটমেন্টে থাকতে চাই। কিন্তু আমাদের সামনে কালকে মানে ওর ছোট ভাই থ্রেট দিছিল যে সে আমার ক্যাম্পাসের সামনে এসে তার ভাইকে পিটাবে, এই টাইপের সে কথা বলছে। আর মানে টোটালি হুমকি ধামকি যত প্রকার দিতে হয়
এগুলোকে আমি আন্ডারমাইন করে গেছি, ইচ্ছা করে আন্ডারমাইন করেছি। এতটুকু ফেস করার শক্তি সাদ্দামের ছোট ভাইয়ের নাম কি?
মাসুমের
ভাইয়ের না থাকতে পারে, মাসুমের ভাইয়ের যার নাম সাদ্দাম তার না থাকতে পারে, বাট এটাকে ফেস করার শক্তি অবশ্যই দীপার যে স্বামী সাদ্দাম তার থাকা উচিত। এতখানি নপুংসুক দীপার স্বামী না, আমার বিশ্বাস। নাকি সাদ্দাম ভুল বলছি?
জি গুরু।
শেষ কথা মাসুমের ভাই হিসেবে সাদ্দাম নাও পারতে পারে, রাইট? বা দীপার স্বামী হিসেবে সাদ্দাম পারবে, এতটুকু তো খুব স্বাভাবিক। মাসুমের কাছ থেকে তো না, গোটা পৃথিবী থেকে সামলে নিবে, সে ব্যাপারেই তো কমিটেড, যে কারণে তোমারে বিয়ে করছে, ঠিক আছে না? এতটুকু সাহস তো রাখি, এতটুকু শক্তি তো রাখি, এটা আশা তো করতেই পারি, এতটুকু নপুংসক তো সে না, নাকি প্রবলেম আছে? নি মানে নপুংসক তো না, সেটাই সার্টিফিকেট তুমি শুধু দিবে এবং সারা জীবন যেন তুমি দিতে পারো।
দেখা যায় আমার ভুলগুলো, আমার একটু ভুল বেশি থাকে, এটা আমি শিখি।
তোমার জীবনে তো সবচেয়ে বড় ভুল কোনটা জানো? অনুষ্ঠান শেষ করছি বন্ধু, সবাই অনেক ভালো থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক, পৃথিবীতে যত কিছুই ঘটুক না কেন তারপরেও অনন্য সাধারণ কোন অনুভূতি যদি পৃথিবীতে থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আর আমি তো একই কথা একই বিভিন্ন সুরে বলতে থাকব, যেখানে ভালোবাসা প্রবণ মানুষগুলো একসাথে হয়, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ, আর সবার জন্য প্রাণ খুলে দেওয়া করব অন্তরের অন্তস্থল থেকে, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজির হই, কানে কানে শুনিয়ে যাই কে সে বাণী, সবার জন্য দোয়া করব প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
সে কথাগুলো আসলে একেবারে মনের মধ্যে দোলা দিয়ে ওঠে সবসময়ের মতো। আর বন্ধু ছিলেন এতক্ষণ আমাদের সাথে এবং সবসময় থাকবেন, আশা করছি ঢাকা এফএম এর সাথে থাকবেন, আমরা চলে যাচ্ছি কিন্তু তাই বলে ঢাকা এফএম তো থাকছি, ঢাকা এফএম এর সাথেই থাকবেন। আর যেতে যেতে আরো একবার বলে দিই বন্ধু, ভালোবাসার বাংলাদেশের সেই বই ঢাকা এফএম সম্পাদনা পরিষদের প্রথম বই ভালোবাসার বাংলাদেশ পার্ট ওয়ান, যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয়, আর অসংখ্য প্রচলিত গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম বন্ধু আপনার হাতে, আশা করি অনেক ভালো লাগবে। আর বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ, অমর একুশে বইমেলা 2017-তে, বর্ণপ্রকাশের স্টল নাম্বার 212। ঘরে বসে বইটি যদি আপনি পেতে চান তাহলে ডায়াল করুন 16297 অথবা 01840521797। ফার্মগেট ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসেও আপনি বইটি পাবেন। এবং খুলনার বন্ধুদের জন্য যেটা খুব সুখবর সেটা হচ্ছে খুলনা বইমেলাতেও বর্ণপ্রকাশের স্টল আছে এবং স্টল নাম্বার হচ্ছে 77। বন্ধুরা খুলনা বইমেলা থেকেও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। আর বন্ধু আপনি আমাদের সাথেই থাকবেন সবসময়। আর ফেসবুকের লিঙ্কটি আরেকবার যেতে যেতে বলে যেতে চাই, সেটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm, এবং যেভাবে আপনি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন DHAKA ঢাকা স্পেস দিয়ে FM স্পেস দিয়ে 90.4 লিখে সার্চ করলে ঢাকা FM এর অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,14,000 প্লাস। সো বন্ধু লাইক দিয়ে আমাদের সাথে থাকুন সবসময়, এবং ভালোবাসার বাংলাদেশের যে পোস্ট আমরা আপলোড করেছি সেটা আপনি পুরো সপ্তাহ জুড়ে অ্যাক্টিভ থাকতে পারেন, এবং যে বন্ধুটি সর্বাধিক আজকে আমাদের এই পোস্টটি শেয়ার করবেন সেই বন্ধুটি কিন্তু অবশ্যই সুযোগ পাবেন গুরু হিতেশ্রামের সাথে কথা বলবার আগামী সপ্তাহে। সো বন্ধু আজকে চলে যাচ্ছি, অনেক অনেক ভালো থাকবেন, ভালোবাসার মানুষটিকে একেবারে বুকে আগলে রাখবেন, ওকে, টেক কেয়ার।
Exclusively on FusionBD.com.